This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920-তে। 11:20 হয়েছে সময়, এবং আরজে কিবরিয়া সহ আরজে কিবরিয়ার যে টিম রয়েছে, শাকিল, সাফরিন, লোবান, সবাই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। এবং আমাদের সঙ্গে রয়েছে একজন অতিথি, যিনি তার জীবনের গল্প বলতে এসেছেন। আমরা তার কাছে যাব, তবে হ্যালো 8920 সম্পর্কে আপনাদের কারো একবার বলে নেই। হ্যালো 8920 হচ্ছে বুধবারের রাতের অনুষ্ঠান, এটা হয় এবিসি রেডিওতে, এবং এখানে জীবনের গল্প বলা হয়। আমরা বলে থাকি এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলতে পারেন। কোনো সিলেবাস নেই, ভালোবাসার হতে পারে, হতে পারে আনন্দের, হতে পারে কষ্টের, হতে পারে বেদনার, যে কোনো বিষয় নিয়ে আপনার জীবনের গল্প আপনি এখানে এসে বলতে পারেন। আমরা হ্যালো 8920-তে যখন জীবনের গল্প তুলে ধরি, তখন মূলত একটা বিষয়ের উপরে আমরা একটু গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে কেউ যদি আপনার জীবনের গল্প শুনে কিছু শিখতে চায়, তার জীবনে আপনার জীবনের গল্পের কোনো একটি অংশ কাজে লাগাতে চায়, সেই সুযোগটি আপনার গল্পের মধ্যে আছে কিনা, এছাড়া যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের কাছে আসতে পারেন। আপনি দুইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। একটা হচ্ছে ফোন করার নিয়মটি হচ্ছে আপনি প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বার, এবং তারপর আপনার যা বলার আছে আপনার জীবনের গল্পের সারমর্ম মাত্র 2 মিনিটে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, বহুল প্রচলিত পদ্ধতি, এবং যেখানে এই মুহূর্তে 1.5 লাখের বেশি, প্রায় 1,60,000-এর কাছাকাছি ফেসবুক মেম্বার রয়েছে। পেজটি রয়েছে আরজে কিবরিয়া নামে, এবং আমাদের ইউআরএল, অর্থাৎ আমাদের আপনি যখন ওয়েবসাইটে যান বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দিয়ে, সেখানে আপনি লিখবেন www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চলুন, আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
হ্যাঁ, আমি ইসাহাক, আমি আছি পটুয়াখালী থেকে।
আপনি ইসাহাক?
হ্যাঁ,
ইসাহাক, এবং আপনি এসেছেন পটুয়াখালী থেকে।
হ্যাঁ,
আপনি কি পটুয়াখালী থেকে সরাসরি আমাদের এখানে এসেছেন, নাকি আপনি ঢাকা কোথাও থাকেন?
আমি পটুয়াখালী থেকে আছি, গেল মাসের 4 তারিখে আমি ঢাকায় উত্তরায় আছি।
এখন আপনি ঢাকাতে উত্তরাতে আছেন। ইসাহাক, আমাদের হ্যালো 8920 আপনি নিশ্চয়ই শুনেছেন কোন একটা সময়?
হ্যাঁ, শুনেছি।
আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে মূলত মৌলিক কিছু, বেসিক কিছু নিয়ম আছে, যেমন আপনার বয়সটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন, লেখাপড়াটা বলতেন, তাহলে আমাদের জন্য, আমাদের শ্রোতা যারা রয়েছে তাদের ধারণা করতে ভালো।
হ্যাঁ, আমি, আমার বয়স 23 ইয়ার্স ওল্ড।
আচ্ছা আচ্ছা। আপনি?
আর আমার লেখাপড়ার যোগ্যতা, আমি রানিং তে অনার্স থার্ড ইয়ার।
অনার্স থার্ড ইয়ারে আপনি পড়াশোনা করছেন?
মার্কেটিং এ পড়তেছি আমি।
মার্কেটিং এ পড়ছেন? আপনি কি আপনার যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেটার নামটা বলতে চান, নাকি বলতে চান না?
না, আমি ওই নামটা বলতে চাচ্ছি না।
ওকে, আপনি যে বিষয়টা গোপন করতে চাচ্ছেন আপনি পারবেন, কোনো সমস্যা নেই। ইসাহাককে আমরা আজকে পেয়েছি, ওর বয়স 23 বছর, ও মার্কেটিং এ পড়াশোনা করছে থার্ড ইয়ারে ঢাকা শহরের কোন একটি কলেজে। আমরা সেটা পরিষ্কার করব না আসলে কোন কলেজে, সেটা ওর ওর ব্যক্তিগত জায়গা থেকে, ওর ব্যক্তিগত স্বার্থ থেকে। আর আমাদের এখানে যারা আসেন তাদের আমরা এই স্বার্থটা দেই, ইভেন আপনি চাইলে আপনার নামটা গোপন করো, আপনার জীবনের গল্প বলতে পারেন, বিভিন্ন বিষয় যেটা আপনি গোপন করতে চান আপনি পারেন গোপন করতে, কোনো সমস্যা নেই। আমরা শুধু মূল গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই। তো ইসাহাক, আপনার জীবনের গল্পে আমরা যাচ্ছি, আপনি কোথা থেকে শুরু করতে চান?
ভাইয়া, প্রথমে আমি অনুকূলে বড় হইনি, আমি আসলে আমার জীবনে প্রতিকূলে বড় হয়েছি। ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতি ছিলাম, লেখাপড়ায় তেমন মন বসত না, কিন্তু আমার আম্মা আমার প্রতি খুব কেয়ার নিত।
কয় ভাই বোন ছিলেন?
আমরা আসলে 5 ভাই ছিলাম, 4 বোন ছিলাম।
বাবা কি করতো?
সে মিলিটারি ছিল একটা টাইমে, যুদ্ধে অংশগ্রহণ করে। আমার বাবা একজন
মুক্তিযোদ্ধা,
আর আম্মা গৃহিণী, আম্মা কিছু করে না। 9 ভাই বোনের ভিতরে আমি 8 নম্বর, আমার ছোট একটা বোন আছে বরিশাল বিএম কলেজে
পড়াশোনা করছে,
পড়াশোনা করতেছে। প্রাইমারি জীবনটা ছিল আমার খুব সুন্দর ভাবে উপভোগ করেছি, প্রাইমারি শেষ করে মাধ্যমিক জীবনে যখন আমি পদার্পণ করি, আমি 6 থেকে 8 পর্যন্ত ভাইয়া অনেক কষ্ট, বর্ষাকাল যখন আসতো আমার বাসা থেকে প্রচুর কাদা হয়ে যেত। তারপর আম্মারে বললাম যে আম্মা যদি আমার একটা সাইকেল কিনে দাও তাহলে হয়তো বা আমার কষ্টটা হবে না। তারপরে আম্মা যত কষ্ট হোক আম্মা আমাকে
একটা
সাইকেল কিনে দিল, তারপর আমি ওই সাইকেল দিয়ে স্কুলে যেতাম। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমার একটা ফ্রেন্ড নাম হয়েছে সাইদুর, আমাকে অফার করে যে তুমি তুমি এই মেয়েটার সাথে কি প্রেম করতে পারবা? ও বললো যে তোমার 1 মাস সময় দিচ্ছি, যদি তুমি এই মেয়ের সাথে যদি প্রেম করতে পারো তাহলে তুমি যা খাইতে চাও মিষ্টি, যে পরিমাণ খাইতে চাও আমি ওই পরিমাণ তোমার মিষ্টি খাবো। বললাম ঠিক আছে, তোমার 1 মাস না, আমি 15 দিনের ভিতরে আমি মেয়ের সাথে সম্পর্ক করবো,
প্রেম করবেন,
প্রেম করবো ওই মেয়ের সাথে। তখন আমি ছিলাম 9-এ, মেয়েটা কেবল 7-এ পড়তো। মেয়েকে বলার পরে মেয়েটা প্রথমে রাজি হয়নি, বিভিন্ন কথা বলার পরে মেয়ের অটো রাজি হয়ে গেল 6 দিনের ভিতরে। আবার ওর সাথে কন্ট্যাক্ট করছি এরকম যে প্রমাণ দিতে হবে, কি প্রমাণ দিতে হবে যে মেয়ে তো আমাকে কিস করতে হবে, কোথায় বই কিস করতে হবে, স্কুলে বই কিস করবে,
পুরো স্কুলের এনভায়রনমেন্ট আপনারা 12টা বাজানোর চেষ্টা করছেন। ওকে, যাই হোক, তারপর
তারপরে ও বলে যে আর আমি উপরে থাকবো, ওই মেয়ে তোমার কিস করবে। মেয়েরে বলি ঠিক আছে তুমি আমার ভালোবাসো, আমি মানলাম, কতটুকু ভালোবাসো সেটা আমার দেখার বিষয়, আমি যা করতে বলবো তুমি পারবে, না তো তুমি যা চাও আমি তাই দেব, আমি কি তোমার কাছে আমি বেশি কিছু চাই না, তোমাকে যদি বলি যে তুমি আমার একটা কিস করবা সবার মাঝে বসিয়া তাহলে তুমি করতে পারবা? হ্যাঁ আমি পারবো। আমি কই আচ্ছা ঠিক আছে। যখন 9-এ পড়ি তখন ওই ছাড়েরা বললো কি আমাদেরকে হোস্টেলের একটা সিস্টেম করে দিল, ওইখানে আমি থাকতাম। তা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, আমার রোল 2 ছিল, স্যারেরা অন্যরকম একটু কেয়ার নিত আমার।
কিস্টেজের পেছনে না দৌড়ালে আপনি 1 নম্বরই থাকতেন।
যাই হোক ভাইয়া, তারপরে মজার কাহিনীটা শোনেন। ওই মেয়েরে বললাম যে তুমি এদিকে আসো, আর ওরা করলো কি 2-3 জন ওই শিয়ারের উপর দিয়ে একদম নিচের দিকে তাকাই আছে যে মেয়েটা আমাকে কি করে।
কি করার আগে আমরা একটু সাসপেন্স নিতে চাই। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছে, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে আমাদের সঙ্গে রয়েছে ইসহাক। ইসহাককে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে ইসহাককে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। সবাইকে আহ্বান জানাচ্ছি জীবনের গল্প একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, নয়তো আসলে কোনো বাকি অনুমান করতে পারবেন না আসলে গল্পটা কোথায় গিয়ে থামবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ স্যার, তারপর
হ্যাঁ ওই মেয়েটাকে ডাকছি যে তুমি আসো এদিকে আসো। যখন ডাক দিলাম ও চলে আসলো, ওরা তো উপর দিয়ে নিচের দিক টাকা রয়েছে। আমি কই তুমি আমার কিস করো, ও আমার কাছাকাছি নিয়ে খুব জয় ধরে
কিস করতে বলেছিল, আবার জড়িয়ে ধরলো।
হ্যাঁ জড়িয়ে আমার, হ্যাঁ আমাকে জড়িয়ে তারপর একটা কিস করলো, এবং কিস করার সাথে সাথে ওরে আমি ধাক্কা দিয়ে ওরে আমি বের করে দিছি, বলছি তুমি বের হও। দিন পরের দিন ওর সাথে আমি আর যোগাযোগ করি না।
আপনার ফ্রেন্ডটা কি করলো এটা বলেন।
তখন হ্যাঁ স্ত্রী, ও তো দেখে অবাক হয়ে গেছে যে এ কি করে সম্ভব, এ মেয়েটা কিরকম, ওর সাথে আমার এতটা রিলেশন, কি বলবো এতটা ঘনিষ্ঠ। আমার কাছে বলে যুবন্ধু এগুলো কিভাবে সম্ভব, এগুলো কি করে হয়, আমি কি করে হয়, তুমি তো দেখলা সবকিছুই, সবকিছু তো ওপেনলি দেখলা, আমি যে চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম আমার চ্যালেঞ্জের সাকসেস আমি। আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই খাওয়াবো। সন্ধ্যায় আমাদের অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, 7-8 জন ফ্রেন্ড ছিলাম, দোকানে নিয়ে যায় মিষ্টি দোকানে, ভরপুর আমরা অনেক মিষ্টি খাই ওখানে, মজা করি।
এক তো নিজের প্রেমিকা দিয়ে টেস্ট, তারপরে আবার বাধ্য হয়ে মিষ্টি খাওয়ানো, মানে খেলা বোঝে
তো। অনেক মজা হয়েছিল ওই টাইমটায়। তারপর ওই আমি একদিন মেয়ের বাসার সামনে দিয়ে যাচ্ছি, তখন ও আমার ডেকে ডেকে বলে যে আপনি তো আমার সাথে এখন আর কথা বলেন না
কেন, মানে আপনি আলটিমেটলি আপনার প্রজেক্ট আপনি সাকসেস করে গেছেন। সুতরাং
মেয়েকে আমি একটা কথা বলছিলাম যে তুমি জানো সাইদ আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, সাইদের সাথে তোমার রিলেশন আছে, বাট কিভাবে তুমি আমার সাথে রিলেশন করতে চাও, এই বলে আমি ওখান থেকে চলে আসি। দেন আবার 7 দিনের ভিতরে আবার ওই ওদের রিলেশন ঠিক,
7 দিনের ভিতরে আবার ওরা
আবার ওরা আগে জায়গায় ফিরে যায়। তারপর এভাবে আমার মাধ্যমিক জীবনটা 9-এ পরীক্ষা দিলাম, 9-এ পরীক্ষা দেওয়ার পরে আমার রোল 2 হলো, কিন্তু আমার খালাতো বোন ছিল, ওর সাথে আমি পারতাম না কখনো, ও সবসময় ফার্স্ট থাকতো। তারপরে এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমার আব্বু একদিন রাস পূর্ণিমা হয় কুয়াকাটায়, ভাই শুনছেন মনে
হয়,
কুয়াকাটায় এমন একটা স্থান ভাই যে জায়গায় সূর্য অস্ত সূর্য উদয়
দেখা যায়,
পার্ডের ফরেনারও তো মনে হয় 200-300 থাকে, রাস পূর্ণিমায় যায়। আব্বু আমাকে একদিন গালাগালি করে এবং মারে, মারের পর আমি রাগ করে আমি সাইদের সাথে ঢাকায় চলে আসি।
সাইড থেকে আপনার ওই যে ফ্রেন্ড
ফ্রেন্ড ঢাকায় চলে আসার পর আমার কাছে 2500 টাকা ছিল, নিয়ে আসছিলাম আমি।
কোন ক্লাসে আপনি ঢাকায় আসলেন?
আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে।
ওকে।
সাহেবের আবার মামা আছে গাবতলিতে থাকে, ওই গাবতলি এক বাসায় আমি থাকলাম 8-10 দিন। এখন চাকরি খুঁজতেছি, হঠাৎ করে যে পুস্তাকলা ওই পরে একটা মাজার আছে, সাহেব বলে যে ল মাজারে যাই। আমি আবার ওই জায়গায় উজু টুজু করে ভাইয়া দুই রেখার নামাজ পড়ছি। যখন আমি ওই নামাজ পড়া ভাইয়া শেষ হয়েছে তখন বের হয়েছি গেট দিয়ে, ইতিমধ্যে দেখি আমার এলাকার ভাগ্না ও সামনে দাঁড়ায় রয়েছে। দেখি আমার বলে যে তুমি এখানে এই অবস্থা। আমি বলছি 2007-এর কাহিনী, 2007-এ আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি।
হ্যাঁ,
আমার একটা ঠিকানা দিল যে এটা হচ্ছে গাজীপুর চৌ রাস্তা সুমিত সোয়েটার, এখানে আমার সুমিত সোয়েটার,
সুমিত সোয়েটার
গাজীপুর চৌ রাস্তা, ওখানে গেলে তুমি ওখানে কাজ পাবা।
ওকে।
ওর কথা মতন পরের দিন আমরা চলে যাই, আমাদেরকে ভর্তি করে
গার্মেন্টস। আপনি কাজ করলেন তাই তো?
ওখানে কাজ করলাম, প্রথমে খুব কষ্ট হলো, এক মাস কাজ করার পরে 5,100 টাকা আমি স্যালারি পেয়েছি।
ওকে।
ইতিমধ্যে আমার বাড়ি দিয়ে একসাথে ফোন দেয়, আসে না কেন তোমরা কোথায়, আমার বাড়ি দিয়ে খোঁজ খবর নিতেছে। তারপর সাহেবের বাবা চলে আসে ঢাকায় আমাদেরকে নেওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা।
আমাদের রেজাল্ট পাবলিশ হয়, আমি আবার দেশে চলে যাই। দেশে চলে যাওয়ার পর আমার স্বপ্ন ছিল, আমার ড্রিম ছিল পলিটেকনিক্যালে পড়বো, কিন্তু আমার এক ভাই আছে উনি কলেজের প্রফেসর। আমি যাওয়ার আগে আমার স্কুল দিয়ে আমার ওই পেপারটা নিয়ে গেছে, যেটা ভর্তির টেবিল শীট,
টেবুলেশন শীট। বেটার হয় যে আপনি যেটা করেন, যে সবচেয়ে ভালো হয় যেটা, যে আপনি বাংলা শব্দ যেটা পান আপনি সেটাই পড়েন। ইংরেজিতে অনেক সময় যেটা হয় কি, ভালো করে প্রোনাউন্সিয়েশন না করতে পারলে আমরা অনেক সময় বুঝতে সমস্যা হয়। আমি প্রিয় শ্রোতা সবাইকে একটু অ্যাড্রেস করছি যে আজকে আমাদের এখানে ইসাক রয়েছে জীবনের গল্প বলার জন্য, এবং ও ওর যে ভাষা সেই ভাষাতেই বলার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গাটা থেকে উপলব্ধি করেন। একটা জিনিস মনে রাখতে হবে, হ্যালো 8920 হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম এবং এটা সবার জন্য। সমাজের যে কোনো শ্রেণীর মানুষ এখানে আসতে পারেন, তাকে আমরা সমানভাবে রেসপেক্ট করি, সমানভাবে শ্রদ্ধা করি। ইসাকের জীবনের গল্পের এসেন্সটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইসাক কিভাবে বলছে, কি ওয়েতে বলছে, সেটা আমাদের কিন্তু মূল লক্ষ্য না। আমাদের কথা হচ্ছে ওর কথা বোঝা যায় এবং ওর কথা থেকে আমরা মূল এসেন্স, মূল নির্দেশটা নিব ওর পুরো গল্পটা শোনার পরে। হ্যাঁ ইসাক, আপনি সবসময় যেটা চেষ্টা করেন যে আপনি আপনার যে এলাকার ভাষা, যে ভাষায় আপনি বন্ধুদের সাথে কথা বলেন সেভাবে বলার জন্য।
ভাইয়া তারপরে আমি ঢাকা থেকে দেশে গেলাম, দেশে যাওয়ার পরে দেখি আমার ফর্মটা নিয়ে ভাইয়া ভর্তি করে রাখছে কলেজে। আমি অনেক কান্নাকাটি করলাম যে আমাকে কেন এখানে ভর্তি করা হয়েছে, আমি পলিটেকনিক্যালে ভর্তি হবো। ওই টাইমে আবার সেনাবাহিনীতে লোক নিবে, আমি বললাম যে আমি সেনাবাহিনীতে দাঁড়াবো, আমার কাগজের দরকার আছে। মার অনুরোধে কাগজটা ভাইয়া দেয়, পরের দিন আবার কলেজে জমা দিতে হবে। ওই 300 টাকা ছিল, ওই 300 টাকা দিয়ে আসি আমি পর্তুগালে একটা পলিটেকনিক্যালে ফর্ম কিনি এবং ফর্ম কিনে জমা দিয়ে যাই, আর সেনাবাহিনীতে আমি দাঁড়াই না। কাগজটা আমার কাছে গোপন রাখি, আর আমি আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করি না। আমার এক খালামণির বাসায় আছে, ওখানে আমি চলে যাই। ভাইয়া এখন বাসায় আমাদের কাছে বলে যে কাগজ কোথায়, আমার প্রিন্সিপাল কাগজ চাইতেছে, কাগজ পাঠাই দেবে। কিন্তু আমাকে অলরেডি ওই কলেজে ভর্তি করে রাখছিল, পিছনে একটা সিল দিয়ে রাখছিল। যখন আমার কাগজটা সাবমিট করলাম ওদের সামনে, তখনই দেখি আমি মোহাম্মদ শেখ গোগাটা খানাবাদ কলেজ মানে ভর্তি, তখন ওরা আর আমার ভর্তি করলো না। ওখান থেকে আমি আবার কাগজটা নিয়ে এখন কি করবো আমি দিশে হারা, আমার জীবনের লক্ষ্য শেষ হয়ে যেতেছে। ভাই আমার উপরে রাগ করে আসে। ফার্স্টে আমার এক মামা ছিল, ওই মামা আমাকে ওই কলেজে দিয়ে আসেন, আমি ওই কলেজে পড়বো। মামা একদিন আমার ওই কলেজে নিয়ে গেল, আমার ভাইয়া দেখে তো আমার সাথে কথা বলে না। ওই 2 বছর আমি বাণিজ্য শাখায় ওখানে ছাড়ের বাসায় থাকলাম, ওই রাজাক স্যার আমার গাইডেন্স দিল, সে আমাকে পড়াতো, ছাড়ের বাসায় থাকতাম, খুব ভালোই কাটছিলাম। ওই তো আমার ভিতরে একটা নেতৃত্ব দেওয়ার ভাব ছিল, আমি ওই কলেজে সভাপতি হয়েছিলাম। আমার বিদায়ের বেলা ভাইয়ের পা ধরছি আমি, যে ভাইয়া আসলে আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দাও। ভাইয়া তখন আমার ক্ষমা করে দিল, না তোর উপরে আমার কোনো রাগ নাই। তো আমি ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষার কালে আমার একটা খুব বড় ধরনের সমস্যা গেছে ভাইয়া, যা বলার শেষ নেই ভাইয়া। আমি ওই যে রাজনৈতিক ব্যাপারে আমার পরীক্ষা আটকাই দিচ্ছে, যে আমি যদি 2 লাখ টাকা দিই তাহলে আমি পরীক্ষা দিতে পারবো।
2 লাখ টাকা আপনার কাছে
কিছু? হ্যাঁ চাইছে ওই কিছু ছেলেরা, অনেক কিছু হয়।
মানে আমি যেটা বুঝতে পারছি, আপনি একটা দল করতেন আর আপনার অপোজিটে যারা ছিল তারা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে তাই তো?
হ্যাঁ ভাই।
তারপরে
পুলিশ নিয়ে আমি ওই পরীক্ষাটা দিই, পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি কোচিং এর জন্য আমি চলে আসি বরিশালে। 1 মাস 20 দিনের মতন ক্লাস করার পরে আমার বড় ভাইয়া ঢাকায় থাকতো, ফোন গেছে সন্ধ্যা 7টার দিকে যে আমার বড় ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন ভাইয়া আমার যে কি কাহিনীটি হয়েছে ভাইয়া আমি বুঝতে পারবো না। বড় ভাই অনেক আদর করত, অনেক ভালোবাসত, অনেক শ্রদ্ধা করতাম ভাই, কিন্তু ভাই চলে গেল। অনেক একটু কষ্ট পাইলাম ওখান থেকে, যা বলার শেষ নাই।
কিভাবে উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন?
সে মহাখালী থেকে যাচ্ছিল, যাওয়ার পথে গাড়িটা তার চাপা দিয়ে দিচ্ছে। অনেকে বলে যে জায়গায় ডেট হয়েছে, কিন্তু অনেকে বলে যে হসপিটালে যাওয়ার পরে ডেট হয়েছে। তারপরে ঢাকা চলে আসি। ওই টাইমে আব্বা তো খুব অসুস্থ হয়ে পড়ছিল যে বড় ছেলে মারা গেছে। যাই হোক, ভাইয়ার লাশটা আমরা দেখিনি। কবর দেওয়ার পরে আমি আবার বরিশাল চলে আসি। ইতিমধ্যে আমার পরীক্ষা চলে আসে, যে ভর্তি পরীক্ষা। আমার ইন্টারের রেজাল্ট ছিল 4.00। ঢাকায় চলে আসি, জগন্নাথের পরীক্ষা আমি অ্যাটেন্ড করি। জগন্নাথে আমার হয়নি। তারপরে আমি ফর্ম কিনি তিতুমির কলেজে। তিতুমির কলেজে পরীক্ষা দিই। তিতুমির কলেজে আমি বাংলা হয়ে, আমার ছোট থেকে আমার একটা ড্রিম ছিল যে ভাই আমি যে কমার্সে পড়তেছি কিন্তু আমি মার্কেটিং এ পড়বো। ওই ড্রিমের জন্য আমি আর ওখানে ভর্তি হই না, বাংলায় ভর্তি হই না। ওখান থেকে আমি ইংলিশ নিয়ে আমি ওই কলেজে যাই, ভর্তি হই। মার্কেটিং এ যখন ভর্তি হই তখন আমার একটা ফ্রেন্ড ছিল বশির নামের, ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ওই মেয়ে ওকে রিসিভ করতেছে না। একদিন আমার ফোন নাম্বারটা দিচ্ছে যে দেখ আমি তো মেয়েটারে কিছু করতে পারতেছি না, দেখ তুই কিছু পারো কিনা। আমি কিন্তু সব কিছু জড়াচ্ছে না, আমার জীবনে অনেক স্বপ্ন আছে, আমি অনেক বড় হব, কিন্তু এই রিলেশন করলে হয়তো বা আমার জীবন মিস্টেক ঘটতে পারে। তারপরও আমার বললো যে না করে দেখ না, দেখ পারবি না, জীবনে পারবি না তুই এই কাজটা করতে। ওই মেয়ের নাম্বারটা নিয়ে আমি সাথে সাথে মেয়েটাকে ফোন দিই, মেয়েটা রিসিভ করে না, করে ওর আম্মা সর্বপ্রথমে। খুব সুন্দর করে সালাম দিলাম ওর আম্মাকে, বললাম যে আন্টি যে ও আছে কিনা, কয় তুমি কে বলছিলাম? আমি কই ওর কুচিং থেকে আমি বলছিলাম। ওর কুচিং, হ্যাঁ ও তো কুচিং এ চলে গেছে, আমি কই এখন পর্যন্ত আসে নাই তো এই জন্য ফোন দিছি, তা ও আসলে এই নম্বরে আবার আপনি জানাইন, এই বলে আমি রেখে দিচ্ছি। পরে ও আসে, আসার পরে ওর আম্মুর কাছে জিজ্ঞাসা করছে কুসিং দিয়ে ফোন দিচ্ছে, কুসিং দিয়ে কি ফোন দিবে আসলে, দেখি আসলে কি ও ফোন দিতেছে, ফোন দিতেছে। আমি কি করছি ভাই, আমি ফোন গুলো কেটে দিচ্ছি যে ওর ভিতরে আগ্রহ তৈরি করতেছি। আসলে ও আমার প্রতি উইক হোক, কৌতূহল জাগুক যে আমি কে আসলে।
ওকে,
এরকম আমি 3 দিন ওর ফোন কাটছি ভাইয়া। 3 দিন পরে আমি একটা এসএমএস করছি ওরে, তারপর এসএমএস পাইয়া ও আবার ফোন দিতেছে, কিন্তু আমি রিসিভ করতেছি না, আমি ওরা কেটে দিচ্ছি। এরকম 5 দিন চলে গেল। পরে একদিন ও আমাকে এসএমএস করে যে হু আর ইউ, ও আমার অ্যাড্রেসটা চায় যে তুমি কে, তুমি এসএমএস করো, তারপর ফোন দিলে রিসিভ করো না, তুমি ফোন রিসিভ করো নাইলে তোমার পরিচয় দাও।
বুঝতে পারছি যে একটা কৌতূহল ছিল, কৌতূহল একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তারপর
ওরে আবার আমি এসএমএস করে বলি যে আসলে কি আমার পরিচয় জানাটা খুব জরুরি দরকার। হ্যাঁ বলে হ্যাঁ। যখন দেখি যে না ও কিছুটা আমার প্রতি উইক, তখন আমি ওরে সরাসরি একদিন সকালবেলা ফোন দিই। ফোন দেওয়ার সাথে সাথে ও রিসিভ করে। রিসিভ করে পরে আমি হ্যালো বলি। প্রথমে আমার বলছিল যে হ্যালো ভাইয়া তুমি কে, অবাক হয়ে গেছি যে আসলে হ্যালো ভাইয়া তুমি কে, ভয়েস তো এত সুন্দর, এত সুন্দর করে বলছে ভাইয়া, আমি কি বলবো আপনাকে। তারপর আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি যে আমি শিমুল বলছিলাম। কোথা থেকে বলছিলাম? আমি ফার্মগেট থেকে বলছিলাম। কেন তুমি আমাকে ফোন দাও? আমি কই তোমাকে কেন ফোন দিই সেটা তুমি পরে বুঝতে পারবা, পরে বুঝতে পারবো, পরে আর আপনার ফোন রিসিভ করবো না কল দিলে। আমি কই না তুমি যদি রিসিভ না করো তাহলে তো আমি কে, তাহলে তো বুঝতে পারবা না, তাই ফোন রিসিভ করবা না কেন। ও আমার বললো কি ভাইয়া দেখেন এই ফিমটা আমার আম্মু ইউজ করে। আমি বললাম যে তুমি কখন কখন বাসায় থাকো, কখন কখন ফোনের কাছে থাকো, ওই টাইমটা আমাকে বলো, কারণ এটা কি অনেক জরুরি দরকার। আমি কি যদি বলো নাহলে কিন্তু তোমার আম্মু রিসিভ করবে, তোমার খুব ক্ষতি হবে। তারপর ও বলে যে আমি তুমি ওই টাইমে বাসায় থাকি। তাই ওই টাইমে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয়। একদিন কথা হইতে হইতে ও আমার দেখতে চায় যে আসলে আমি কে। তো আমি একদিন একটা টিয়া কালারের শার্ট পরে বিকাল বেলা ওর সাথে ফার্স্ট দেখা করতে যাই। ও করে কি ছাদে যায়, ছাদে যাইয়ে আমার ফোন দেয় আপনি কই। ও আমাকে দেখতেছে, আমি কিন্তু ওকে দেখতেছি না, ও আমাকে দেখতেছে। তারপর জিজ্ঞাসা করতেছে যে মানে শিওর হওয়ার জন্য যে আমি কিনা। আমি কই আমি তো এখানে দাঁড়িয়ে আছি। কয় ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান আমি আসতেছি। এই বলে 10 মিনিট ওখানে দাঁড়াই দাঁড়াই ও আমাকে দেখছে। দেখার পরে আর কিছু না বলে চট করে আমার সামনে চলে গেছে, ফোন কেটে দিই। আমি এত ফোন দিই, ও ফোন রিসিভ করে না, ফোন সাইলেন্ট করে ফেলাইছে। তা আমি ওরে দেখছি কিন্তু আমি বুঝতে পারিনি যে ও, যাই হোক। তারপর ও আবার আমার সামনে দিয়ে আসছে, আবার গেছে। ওষুধের ফার্মেসি আছে, একটা ফার্মেসি আছে, ফার্মেসি দিয়ে ওষুধ নিয়ে আবার চলে গেছে। তারপর বলে ঠিক আছে আপনি এখন চলে যান বাসায়, যাই লেখাপড়া করেন, আমি আপনাকে দেখেছি, আপনি কি আমাকে দেখেছেন? আমি কই না তো তুমি তো আসনি আমার কাছে, তো তোমাকে কিভাবে দেখবো? আমি আপনার কাছ থেকে গেছি একবার, গেছি আর একবার আসছি। আমি কি ও ওই মেয়েটা তুমি ছিলে কি বলবো, ও অনেক সুন্দর ছিল ভাইয়া, অনেক সুন্দর। একটি একটি মেয়ের ভিতরে যেরকম অ্যাবিলিটি থাকা দরকার, যেরকম যোগ্যতা থাকা দরকার, তার শারীরিক মানসিক, ও বলতে গেলে অলরাউন্ডার।
খালি হবে
যাই হোক, ওরে আমি দেখে খুব ভাইয়া
আমি হতাশ হচ্ছিলাম এই কারণে যে না জানি আপনি কিসের খবর দিবেন। সাধারণত যেটা হয় যে ফোনে যাদের ফোকাল অনেক বেশি সুন্দর, আমরা এরকম গল্প শুনি যে তারা আসলে বাস্তবে দেখতে এরকম একটা সুন্দর হন না। তো যাই হোক, ও বলছে যেটা যে একদম ব্যাটে বলে অলরাউন্ডার, মারহাবা কে বাতে। তারপর
যাই হোক ভাই, আমি আরো পাগল হইলাম যে না আসলে আমি ওর সাথে রিলেশন করবোই, যে প্রকার হোক আমি ওর সাথে রিলেশন করবোই। তখন ও ইন্টার ফার্স্ট ইয়ার পরে আর আমি অনার্স ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে, প্রথম দর্শন না ভাইয়া এত মজার ছিল যা বলার শেষ নাই। প্রথমে দেখা করি আমরা এসে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি মোড়ে, ওই দেখার পরের ছয় মাস পরে প্রায় ওরও আমার ভালো লাগলো আর আমার ওর ভালো লাগলো, এরকম সম্পর্কটা চলতে লাগলো। ওর সাথে বিভিন্ন স্পটে আমি গেছি, ঘুরছি, খাইছি, কিন্তু আমার এমন একটা মাইন্ডসেট ছিল যে ওরে আমি ফিজিক্যালি কোনো টাচ করতাম না, এরকম কোনো মন মানসিকতা ছিল না। আমি ভাবছিলাম যে ওরে আমি বিয়ে করব, শুধু ওরে কিস কিস করতাম আমি। ইতিমধ্যে আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা চলে আসে আর ফার্স্ট ইয়ার পরীক্ষা হওয়ার আগে বড় ভাই, ও যে ভাই মারা গেছে না, বড় ভাইয়ের সম্বন্ধে হয়, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম খোরশেদ। উনি আমার একদিন ফোন করে, ফোন করার পরে বলে যে কে ইসাক? আমি বললাম ভাইয়া কেমন আছেন? সে বললো কি ভাইয়া তুমি কিসে বলো এখন? আমি কি ভাইয়া আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তো মাস্টার্স কমপ্লিট করতে তো অনেক সময়। আমি কি হওয়া ভাইয়া ন্যাশনাল থেকে ছয় সাত বছর তো এমনিতে লাগবে। তার সাথে একটা কাজ করো, কয় তুমি বাইরে চলে যাও, ভালো একটা বিষয় আছে, ওমানের বিষয়, কম্পিউটারের কাজ, ৪০,০০০ টাকা স্টার্টিং স্যালারি দেবে, তুমি কি কম্পিউটার জানো? আমি কি ভাই এমনিতে ভালো করে আসছি কি না, মোটামুটি এমএস ওয়ার্ডটা আর ফেসবুক ইউজ করি ইন্টারনেটে। কয় তাহলে তুমি কাজ করো তাড়াতাড়ি করে, অফিস প্রোগ্রামটা শিখে নাও, এক্সেলের কাজটা শিখে নাও। আমি কি ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু বলেন আমার ফ্যামিলির সাথে বলেন, কারণ এগুলো তো আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কিভাবে যাব? তারপরে ও আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করে আমার এগে বলে।
আচ্ছা আপনি তো আরেকবার বলেন তো, যে লোকটা আপনাকে উৎসাহ দিচ্ছে তিনি আপনার সম্পর্কে আত্মীয় হয়?
হ্যাঁ আত্মীয় হয়।
কি ধরনের আত্মীয় হয়?
উনি আমার বড় ভাবির ফুফাতো ভাই। ওই পড়ার টেবিলে বসে ভাবতেছি যে ও কথাটা কি বললো, ভালো তো বললো যে ওমানের বিষয়ে ৪০,০০০ টাকা স্যালারি দেবে, আমার তো এস্টাবলিশ হওয়া দরকার, ফ্যামিলির অবস্থাও তো খারাপ, তারপর আমার জীবনে তো অনেক ড্রিম আছে, বাংলাদেশে বসে মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি কি পাবো, আমার এই স্বপ্নগুলো কি আমি পূরণ করতে পারবো, আমার ফ্যামিলির কি আমি সাপোর্ট দিতে পারবো, যতটুকু আমার ভাইরা আমার হেল্প করছে পড়ালেখায় তাদের স্বপ্ন কি আমি পূরণ করতে পারবো, এরকম ওই লেখাপড়া ধুয়ে বিভিন্ন টেনশন আমার মাথায় কাজ করতেছে ওর কথা মতন। তারপরে ও আবার দশটার দিকে ফোন দিছে, কয় তোমার আম্মা আব্বুর সাথে কথা বলছি, তারা বলছে যদি ভালো হয় ওখানে যাইয়া টাকা পাঠাবা। মানে আমি ওনার কথা মতন আমি পরে খুব বড় বড় স্বপ্ন দেখতে লাগলাম, যে আমার স্বপ্নগুলো ভাই এমন ছিল, আমাদের বাড়ির ওখানে একটা মসজিদ হয়েছে নতুন, মসজিদটা ভাই টিনের মসজিদ, আমি কই আল্লাহ আমার যদি টাকা পয়সা দাও তাহলে আমি মসজিদটা করে দেবো, একতলা বিল্ডিং করে দাও। তো এরকম মানে খুব ড্রিম ছিল, আমার ভাই ছেলেরা আছে ওদেরকে আমি মানুষ করব, ওদের জন্য আমি বাইরে যেয়ে টাকা পাঠাবো, অনেক ড্রিম ভাই। আজ
অন্তঃসাদা মানুষ বলতে যেটা বোঝায় আমার, ওকে আসলে
গ্রামের ছেলে ছিলাম তেমন
একটা, আমি একটু বলি সেটা হচ্ছে যে অন্তঃসাদা মানুষ যেটাকে বলে, আমার ওর সাথে কথা বলে এতক্ষণ ওকে শুনছিলাম চুপ করে, শুনে যেটা মনে হচ্ছে ও আসলে খুব সাদা মনের একটা মানুষ, এবং ওর যে স্বপ্নগুলো ওর চারপাশটাকে সুন্দর করার স্বপ্ন। যাই হোক, আপনি যেখানে বলছিলেন যে মসজিদটাকে পাকা করে দিতে পারলে আপনার ভালো লাগতো, হ্যাঁ তারপর?
তারপরে এরকম স্বপ্ন ছিল যে ওই ভাইদের ছেলেদেরকে মানুষ করব, এইটাই ছিল যে ভাইরা আমার মানুষ করতেছে আমি ভাইদের ছেলেদেরকে মানুষ করব, কারণ ভাইদের অবদানের কারণে আমি অনার্স ফার্স্ট ইয়ারে আজকে পড়তেছি, অবশ্যই তাহলে বিদেশ গেলে হয়তোবা আমি এগুলো করতে পারবো। একদিন হঠাৎ করে আমার দেখি বাহির দিয়ে নাম্বার ফোন দিচ্ছে, বাহির নাম্বার দেয়া,
দেশের বাইরের নাম্বার,
দেশের বাইরের নাম্বার দেয়া। আমার ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি বাবুল বলছি ওমান থেকে, খোরশেদ আলমের আমি সুমন্দি লাগি। ভাইয়া তুমি তো আসবা? তুমি তো কম্পিউটারের বিষয়ে চাইতেছো, তুমি শিক্ষিত পোলা, তোমাকে কম্পিউটারের বিষয়ে দেওয়া হবে, তাই তুমি ভালো করে কম্পিউটারটা শেখো, বুঝছো? আর যদি সার্টিফিকেট আনতে পারো না তাহলে অনেক ভালো হয়। আমি তো ভাই আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ভর্তি হইতেছি। উনি আমার সাথে ওই ওমানের অনেক কিছু বললো।
কি বলছিল আপনি একটু বলেন তো, সে সময় মনে আছে?
আমার বলছিল যে ওমানে তোমার মাস্কেটে রাখা হবে, মাস্কেট ওমানের রাজধানী, এখানে সির অফিসে তুমি কাজ করবা, তোমার বেতন 40,000 টাকা ধরা হবে, এক্সট্রা একটা গাড়ি থাকবে, তোমার রুম দেওয়া হবে, তোমার খাওয়া খরচ অফিস বহন করবে। তারপর ওমানে যদি তুমি একবার দাঁড়িয়ে যাও তারপরে অনেক কিছু করতে পারবা।
দেখো না, যদি দাঁড়িয়ে যাওয়ার বসার চান্স পাবে না।
হ্যাঁ, মূল কথা ও বলতেছে তোমার ফ্যামিলির অবস্থা খারাপ, সাপোর্ট দিতে হলে তোমার এই হালটা ধরতে হবে। আমি ওর সাথে আবার প্রকাশ করি যে ভাই আমার তো এই স্বপ্ন আছে, আমি কি স্বপ্নগুলো পূরণ করতে পারবো? কই শিওর শিওর তুমি পারবা, যদি এই স্বপ্ন পূরণ করতে হয় তাহলে অবশ্যই তোমার ওমান
আসতে হবে,
তাই ওমান ছাড়া তোমার গতি নেই। এরকম ও আমার লোভ লালসা দেখায়, ও ফোন করে আমার তালতো ফোন করে। হঠাৎ করে একদিন আমারে বলে কি, ওই আমার তালতো, যে ইচ্ছা তুমি তাড়াতাড়ি করে তুমি পাসপোর্ট করো, এমার্জেন্সি পাঠাইতে হবে, বিষয় বের হয়ে গেছে, তোমার পাসপোর্ট পাঠানোর সাথে সাথে বিষয় বের হয়ে গেছে, মেডিকেল করো। মানে পাগল করে ফেলাইছে আমারে। আম্মাই বললো ঠিক আছে, ও তো খোরশেদ তো আমাদের নিজেদেরই ছেলের মতন, ও যখন বলছে আমাদের যত কষ্ট হোক, তোর ভাইরা বলছে যে ওরাও কিছু টাকা পয়সা দেবে, মিলিয়ে দিলে আমরা তোর পাঠাবো। তারপর কি করলাম ভাই, এমার্জেন্সি আমি 6,000 টাকা দিয়ে পাসপোর্ট করলাম, চাইতেছি আইতেছি টাকা খরচ দিতেছে, আবার ঢাকায় আসলাম পাসপোর্ট নিয়ে, ঢাকায় আসার পরে আবার মেডিকেল। আমি কই আমি তো মেডিকেল কিছু করতে পারবো না, আপনি আসেন। আসিয়া ওই দিন মেডিকেল করলেন, উনি আমার ওই সবকিছু দেখাই দেবো বেশ নাকি, ওই ঢেকে নিয়ে গেল আমারে। পরে ওখান থেকে একটা স্লিপ নিলাম আমি, মেডিকেল হয়। আমার মেডিকেলে একটু সমস্যা হয়, আমার ঠান্ডার ভাব ছিল ভাইয়া, তো ওই সমস্যার কারণে ও বলে কি তোমার যত তাড়াতাড়ি হোক তোমার মেডিকেল পাঠাইতে হবে, তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করে দেখো, কিছু টাকা পয়সা দিয়ে ও পে করতে পারবে। এমনিতে 5,500 টাকা মেডিকেলে ছিল, তারপরে আমি আরো 7,000 টাকা আমার হাতে ও দেওয়ায় বাধ্য করে। মেডিকেল আনার পরে কয়েক কাগজ পাঠাই দিছি ওমানে, তোমার ভিসা চলে আসবে। আমি তো ওয়েট করতেছি 3 মাস চলে গেল ভাইয়া, কোনো ভিসা আসে না। আমার ফ্যামিলি ওর চাপ সৃষ্টি করলো যে আসলে কি আসে না কেন, ওখানে ঠিক আছে টাকা রেডি করে নেই, 2 দিনের মধ্যে চলে আসছে ওর ভিসা, চলে আসছে, ও চলে যাবে 2 দিনের ভিতরে, ও চলে যাবে, টাকা রেডি করেন, এই কথা বললো। আমার বাপ মা খুব কষ্ট করলো, ভাইদের কিছু টাকা ছিল, আরো ঋণ টিন নেওয়া খুব জরুরি, ভিসার দাম হচ্ছে 3,80,000 টাকা, কম্পিউটারের ভিসা 40,000 টাকা বেতন, আর মেডিকেলে আর ওইতে খরচ গেছিল আমার টোটাল প্রায় 40,000 টাকার মতন। তবে আম্মা বলে যে আমরা তো এত টাকা তো খরচ করেছি, ঠিক আছে তাহলে 28,000 টাকা কমাই দেন, 3,60,000 টাকা আপনি হাতে রাখেন, ভিসা আসবে, ভিসা এক হাতে দেবো, টাকা এক হাতে দেবেন। আম্মা টাকা পয়সা জমি বন্ধক রাখে কিছু টাকা নিয়ে আসলো, প্রায় 2,50,000 টাকা গুছিল। ভিসা চলে আসে ভাইয়া, ওর কথা মতো 3-4 দিনের ভিতরে ভিসা চলে আসে, ভিসাটা আমার কাছে দেয়, আমি টাকাটা ওরে দিয়ে দিই।
এই যে ভিসাটা আপনাকে দিল, এটা কোন এজেন্সি বা কোন সংস্থা আপনাকে দিল?
এটা বাংলাদেশের কোন এজেন্সি বা সংস্থা ছিল না ভাইয়া, ও বলছে যে ভিসাটা সরাসরি ওমান থেকে আসছে ব্যক্তির মাধ্যমে, যে এখানে আমি লিড করতেছি আর ওমানে লিড করতেছে ওই সুমদি নাকি বাবা।
তার মানে আপনার তালতো ভাই এটা ম্যানেজ করে দিল?
হ্যাঁ, ম্যানেজ করেছিল, ওই সবকিছু করে, তারপরে ভিসাটা দিল আর আমি ওখানে টাকা দিয়ে দিই, 1,70,000 টাকা। আর যে বাদবাকি টাকাটা কিছুদিন পরে ওই দুইটা নাম্বার দেয়, অ্যাকাউন্ট নাম্বার, যে এই নাম্বারে টাকাটা ছেড়ে দেন, আমাদের বাড়ি থেকে টাকাটা দিয়ে দেয়।
আপনি কত টাকা দিলেন প্রথমে?
3,60,000 টাকা।
3,60,000 টাকা আপনি দিয়ে দিলেন। আপনার আম্মা জোগাড় করলো কত? 2,50,000 টাকার মতো। তো বাকি টাকা কিভাবে জোগাড় করলেন?
বাকি টাকাটা ওই যে জমির উপরে আনছে আর ভাইরা দিচ্ছে।
তার মানে যারা যেটা চেয়েছিল 3,60,000, সেই 3,60,000
দিয়েছে, আরো আমার খরচা গেছে অনেক টাকা,
আরো পাশে প্রায় 4,00,000 টাকার মতো।
হ্যাঁ, বিষয়টা 4 দিন আসার পরে আমি কি আমার টিকিট হবে না, আমার টিকিট করে দেন, কয়ে দেখো ভাইয়া বিষয়টা আসলে ভালো ছিল না, বিষয়টা চেঞ্জ করতে হবে, চেঞ্জের জন্য তোমার ওয়েট করতে হবে 3 মাস।
হু,
আবার বলে যে তোমার নতুন মেডিকেল করতে হবে। আবার আমি নতুন মেডিকেল করি, ওই মেডিকেল আবার আমার ঠান্ডার সমস্যা হয়, আবার ওই রকম টাকা দেওয়া হয় আমার কাছ থেকে। ইতিমধ্যে আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা রানি, আমি মনেও ভাবতেছি যে পরীক্ষা দেবো কিনা, অনেক স্বপ্ন। আবার বাড়িতে বলো যে আব্বু তুমি পরীক্ষা দাও, পরীক্ষার পরে চলে যাবা। আর এদিকে আমার অ্যাপার ছিল যে মেয়েটার সাথে, ওর সাথে রিলেশনটা ভালো চলতেছে। আমার পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের ভিতরে আমার আবার ভিসা চলে আসে। ওই তালতো বলে যে আমি সবকিছু পরীক্ষা টরীক্ষা করেছি, তোমার কিছু দেখার নাই, তুমি কত তারিখ যাওয়া বলো। আমি কই আপনি যেদিন পাঠানা পাঠাই দেন, সমস্যা নাই। ও যে আছে ও তো স্টিমারে কাজ করে, কয় আরব সাগরে ওই মাছ ধরে, কয় গেলে 15-20 দিন থাকে, তোমাকে কি রিসিভ করবে, তাই তুমি খুব তাড়াতাড়ি চলে যাও। 12 জুন মনে হয় ভাই আইপিএল খেলা চলে, আমি ওমান যাই আইপিএল খেলা দেখছি,
12 জুন আপনি যাওয়ার আগে একটু বলেন কিভাবে গেলেন, দ্রুত আইপিএল এ চলে যান না? হ্যাঁ,
আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করলাম যে আমার তো ভিসা চলে আসছে, আমি চলে যাব। ও কান্দাকাটি শুরু করলো যে তুমি চলে যাবা, আমার খুব খারাপ লাগতেছে। আমি বলছিলাম যে 2 বছর পরে আমি দেশে আসবো, দেশে আসার পরে ওর বিয়ে করব। ও রাজি হয়েছে, ও ইন্টারটা কমপ্লিট করার পর অনার্সে ভর্তি হবে। তারপর একদিন হঠাৎ করে ও বলে যে তুমি চলে যাওয়া, তোমার খুব দেখতে ইচ্ছে করতেছে, 2 দিন আগে তুমি একটু আসো লক্ষ্মী। ও আমার জানপ্রিয় ডাকতো এবং সোনাগুইয়া ডাকতো, আমার খুব ভালো লাগতো ওর ডাকগুলো। তারপর ওর কথা মতন আমি ওর বাসায় যাই ভাইয়া। বাসায় ওর আব্বু ছিল, ওর আম্মু ছিল। তো ওর আব্বু শুধু শুক্রবার বাসায় আসে, আর সপ্তাহের 6 দিনে সে গাজীপুরে থাকে। রাত্রে ওর আম্মার কাছে বসে, যখন ওই ওর আব্বু আসে তখন ওর রুমে শোয়। ওই দিন শুক্রবারই ছিল, ওর আব্বু চলে আসছে ওর রুমে শুইবে। ও তখন ও আমারে খুব বলতেছে যে আমি কিছু না, আমি যাবো না। দেখো আমার মানে আমার মাথায় টেনশন ছিল যে আমি 12 তারিখ চলে যাবো, তো এখন যাই আবার বিপদ, এরকম একটা আমার মনে। এই জন্য আমি খুব বলছি যে না আমি যাবো না। তারপর ও রিকোয়েস্ট করার পরে আমি যাই এখান থেকে। আমার একটা ছোট বোন ছিল, ওর 2 বোনই ছিল। আমি কই তুমি কিভাবে এটা ম্যানেজ করবা, তোমার বাসায় যাবো, তোমার আব্বু থাকবে? ওইটা কোনো ম্যাটার না, আমার আব্বু আম্মুরে আগে আমি সেট আপ করে ওর রুমে দিয়ে দিছি। ওরা টিভি দেখতেছে, ওরা বের হবে না, তো ওরা থাকতো 4 তলায় ভাইয়া। তারপর আমি ওখানে যাওয়ার পর ওর ছোট বোন করছে কি, ওই গেটের চাবি নিয়ে নিচে পাঠাই দিছে, আর ও উপরে ওই গেট খুলে দাঁড়ায় রয়েছে। তারপর ওর ছোট বোন আবার এসে চাবি দিছে, ভাইয়া আসেন। আমি ওর ছোট বোনের সাথে উপরে গেলাম। আমি গেছি পরে ও অটো রুমে আমার ঢুকিয়ে দিচ্ছে যে তুমি এখানে থাকো। তো ওই রাত্রে ও বিরিয়ানি করে রাখছে, আমি খুব বিরিয়ানি পছন্দ করতাম, আমি যা যা পছন্দ করতাম, যা যা ওরে নিয়ে বাইরে খাইতাম, ওই সব জিনিসগুলো ওখানে রাখছে। আর আমার স্বপ্নের কথা বলতাম, ওর খুব ভালো লাগতো যে আমার স্বপ্নের কথা শুনে। আর আমার ফ্যামিলির কথা ও জানতো, আমি বলতাম যে আমার ফ্যামিলির এই অবস্থা, আমার যাইতে হবে। দেখো আর লেখাপড়াটা মূল ফ্যাক্ট না, লেখাপড়া করে আমি মানুষ হইলাম, বাট আমার ফ্যামিলি যদি সাপোর্ট না দিতে পারে। এরকম বলার পর ও রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, তুমি যাইতে চাও তাই যাও, আমি তোমার জন্য ওয়েট করবো। রাত্রে সারা রাত্র আমরা কথা বলছি, সারা রাত্র একের পর এক স্মৃতি ভাইয়া, যে কি বলবো। ও একটা কথা খুব আমাকে বেশি বলতো, বারবার বলতো যে শিমুল আমি তোমাকে অনেক ভালোবাসি, শিমুল আমি তোমাকে অনেক ভালোবাসি, শিমুল অনেক ভালোবাসি। যে ভালোবাসা হয়তো বা তুমি অন্য কোনো মেয়েদের কাছ থেকে পাবা না। আমার কনফিডেন্স আছে, আমি যদি তোমাকে সুখী না করতে পারি, আমার মনে হয় আদার্স কোনো মেয়ে তোমাকে সুখী করতে পারবে না। এই কথাটা আমার খুব শুনতে ভালো লাগতো, খুব ভালো লাগতো এই কথাটা শুনতে। ওর যাই হোক, ওর আব্বু কি করলো, সকালবেলা উঠে ওর রুমে না আসে চলে গেল শনিবার দিন সকালে। আর ওর আম্মুর অভ্যাস ছিল সকালবেলা উঠে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে ঘুমাবে, দিন 11টার কালে উঠবে।
ঠিক আছে,
তখন ও বলো কি ঠিক আছে তুমি যাবা আনে, আম্মু তো 11টার কালে উঠবে, তুমি 10টার দিকে এখান থেকে ওঠার আগে আগে যাবা আনে। আমি 10টা পর্যন্ত রুমে ছিলাম ভাইয়া। ওই আসার মুহূর্তটা কি বলবো, যে এতটা করুণ ছিল ওই মেয়েটা, যে আমার এত ভালোবাসতো, ওর কান্নায় পুরো রুমটা কাঁপতেছে, এরকম অবস্থা। কান্না করার পর লাস্টে বললাম ঠিক আছে, কান্না করলে চলবে না, জীবনে স্টাবলিশ হতে হবে, মানুষ হতে হবে, ড্রিম আছে।
যারা এখানে শুনছেন, যারা অনেক আছেন প্রবাসী, শুনবেন পরের দিন ডাউনলোড করে, এবং একই সাথে যারা আমাদেরকে এখন শুনছেন, নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রবাসীদের অর্জিত আয় এখন আমাদের অর্থনীতিতে কত বড় ধরনের একটা ভূমিকা রেখে চলছে। রেমিটেন্স আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখছে, এবং বলা হয়ে থাকে যে রেমিটেন্স এর পরিমাণ যদি বাড়ানো যায়, তাহলে আমাদের যে পরনির্ভরতা রয়েছে, আমরা যে বিভিন্ন দাতা সংস্থার কাছে হাত পাতি, সেই হাত পাতার পরিমাণ একেবারে জিরো হয়ে যাবে, আমাদের হাত পাততে হবে না। তার মানে বুঝুন যে তারা আমাদের অর্থনীতিতে কত বড় কন্ট্রিবিউশন রাখছে। কিন্তু এই মানুষগুলো যখন দেশ ছেড়ে যান, পরিবার ছেড়ে যান, সমাজকে ছেড়ে যান, এবং নিজের প্রিয়তমাকে ছেড়ে যান, কিংবা বউকে ছেড়ে যান, যাই হোক না কেন, এই ছেড়ে যাওয়াটা আসলে কত কষ্টের। এবং আজকে যে ইসাককে আমরা পেয়েছি, ইসাকের সাথে লাখো লাখো ইসাকের মিল পাওয়া যাবে। যাই হোক, তারপর কি বলছিলেন?
তারপরে ওর কান্না দেখে পুরো রুমটা কাঁদতেছিল, এরকম অবস্থা ছিল, খুব মর্মান্তিক অবস্থা ছিল। আমি কি বলবো, আমার ভাষা প্রকাশ করতে পারি না। আমি কই যে আসলে কান্না করলে তো চলবে না, দেখো আমারও যেতে হবে। এই ঘটনা 12 তারিখ ফ্লাইট আমার 3 দিন আগে 9 তারিখে কাহিনী, যে এখনো আমার শপিং করা বাকি আছে, অনেক কিছু বাকি আছে, তুমি যদি পারো আমার সাথে শপিং করে দিবা, এই কথা বলি। তারপরে যাই হোক, আমার পকেটে টিস্যু ছিল, টিস্যু দিয়ে ওর আমি ফেস মুছে দিই কান্নার পানি। পরে ও আমাকে বিদায় দেয়, আমি বিদায় নিয়ে চলে আসি, চলে আসি বাসায়। বাসায় চলে আসার পর আমি আম্মারে ফোন করি, আম্মা আমি তো 12 তারিখে চলে যাব, তোমরা তো ঢাকায় আসবো না। হ্যাঁ আমরা ঢাকায় আসবো, আমি তো শপিং করার তো দরকার আছে, আমার তো কিছু টাকা পয়সার দরকার। আম্মা বললো কি যে আমি যদি টাকা না পাঠাই তাহলে তো তুমি শপিং করতে পারবা না, তাহলে আমি আসি তারপর শপিং করবো না। আমি কই না আম্মা তুমি টাকা পাঠাই দাও আমি শপিং করে নেবো, দেখো তুমি আসার পরে সময় পাবো না হয়তো, বা আমাদের ওখান থেকে আসতে প্রায় এক রাত্র সময় লাগে। আম্মা আমার টাকা পাঠাই দিল, টাকা পাঠাই দেওয়ার পরে আমি ওরে নিয়ে শপিং করলাম। তারপর ওই দিন ওরে বিদায় দিয়ে দিলাম, আম্মা আসলো আমার 12 তারিখ ফ্লাইট ভোর 6টা বাজে।
কত সাল এটা?
2012।
2012 সালের 12 তারিখ কোন মাসের?
মেতে।
মেতে, ওকে, মের 12 তারিখ আপনার ফ্লাইট ওমানের উদ্দেশ্যে। ওকে, তারপর
ইতিমধ্যে আবার ওই যে টিকিটের ব্যাপারটা, আমি বলছি যে আমি টিকিট করবো। সে বলো যে তুমি কি টিকিট করবা? টিকিট আমি করবো। আমি কি আমাকে অনেকে বলছে যে ডাইরেক্ট বিমানে টিকিট করবো, ওমানের ডাইরেক্ট বিমান। আমি বলছি আমাকে বাংলাদেশ বিমান টিকিট করে দিবেন। বাংলাদেশ বিমানের টিকিটে অনেক খরচা, প্রায় 35,000 টাকা লাগে। তুমি বাংলাদেশ বিমানে যাওয়ার দরকার কি? তুমি ট্রানজিটে যাও। তারপর ও নিচ্ছা মতো আমার একটা টিকিট কেটে দিল জেট এয়ারলাইন্সে। ইন্ডিয়ান জেট এয়ারলাইন্স থেকে তোমার 6 ঘন্টা তুমি ইন্ডিয়া থাকবা, 6 ঘন্টা পরে তোমার ওমান নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, ও জায়গায় খাবার দেবে, কোনো সমস্যা নেই। তারপর আম্মা আসলো, আমার ভাইরা আসলো, আমার ভাবিরা আসলো ঢাকায় সবাই, আমার আব্বা আসলো। আমার আব্বা বুড়ো হয়ে গেছে, আমার আব্বার বয়স প্রায় 65 ইয়ার্স। তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমি কি অবস্থা হয়েছিল, খুব কাঁদছিল, কারণ আমি সবার ছুটি ছিলাম, সবাই আদর করতো, সবাই কান্নাকাটি করতো, আম্মা খুব কান্নাকাটি করতো। ইতিমধ্যে ওই যে আমার তাও সে বলছে যে আমি তোমার বিমানে দিয়ে আসবো, কিন্তু ওই ওনার ফোন দিই, উনি বলতেছে রে ভাই আমার অফিসে জরুরি কাজ, আমি আসতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও ভাই, কোনো সমস্যা নাই, ওখানে চলে যাও, ইমিগ্রেশনে 3 ঘন্টা আগে ঢুকে যাও। উনি আর আসলো না, আমার ভাইরা আমার আম্মা আমার এয়ারপোর্টে নিয়ে গেল। আমি ওখান থেকে আবার আমার কাছ থেকে খুব আম্মা কি বলবো, আমি আম্মার খুব ভক্ত, আম্মা আমার খুব ভক্ত, আমার খুব রেসপেক্ট করি আম্মার। তো আম্মা ওখানে আমাকে বিদায় দিল, ভাইরা বিদায় দিল, আমি ইমিগ্রেশনে ঢুকলাম আমার স্বপ্ন নিয়ে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমি একটা ফোন নিই, বাড়ি থেকে আমি একটা ফোন নিয়ে যাই, একটা ফোন কিনি। আর শপিং এর টাইমে আমার যত পছন্দের জিনিস ছিল ওগুলো আমি নিয়েছি, প্রায় 17,000 টাকার মতন আমি সবকিছু এভরিথিং শপিং করছি। যখন ওখানে আমি পার হইলাম, ইমিগ্রেশনে আমার ধরলো না, ইমিগ্রেশনে আমার ছেড়ে দিল, আমি ওখানে চলে গেলাম জেট এয়ারলাইন্স বিমানে। আমি বসলাম, 6:20 আমার ফ্লাইট ছাড়লো,
সন্ধ্যা
না
সকালটা।
ইন্ডিয়া যেয়ে পৌঁছলাম, মুম্বাইতে যে ল্যান্ড করলো, ওরা হাতে হাতে একটা দিল, বিরিয়ানি দিল, ট্রানজিটে থাকতে হবে এখানে। ওখানে আমি 13 ঘন্টা ছিলাম। আমার যে কি অবস্থা ছিল, এমনিতে ভাই ঠান্ডা, আরো এসির ঠান্ডায় খুব খারাপ অবস্থা হয়ে গেছিল ওই জায়গায়।
ওকে, আমরা গল্পের আসল ফ্লাইটে চলে গিয়েছি, মানে গল্পের যে জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল সেই জায়গাটা আমরা ঢুকে গিয়েছি। প্রিয় শ্রোতা, জীবনের গল্পের আজকে ইসহাকের যে জীবনের গল্প, সেই গল্পটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সে প্রবাস জীবনকে নিয়ে গল্প, এবং সেই প্রবাসে সে কিভাবে গেল, সেই প্রবাসে যাওয়ার পেছনে স্বপ্নগুলো কি ছিল, এবং সেই স্বপ্নগুলো পূরণ করবার জন্য সে নিজের যে লেখাপড়া, নিজের যে প্রিয়তমা, নিজের পরিবার, নিজের সব দেশের বন্ধন, নারীর বন্ধন সবকিছু ছিন্ন করে সে বিদেশ বুভুয়ে পাড়ি, মানে বিদেশে পাড়ি জমাচ্ছে, এরকম একটি সময়। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। জেট এয়ারওয়েজে সে এই মুহূর্তে ইন্ডিয়াতে রয়েছে, ফিরে আসার পর সে কোথায় যায়, কোথা থেকে কোথায় আমাদেরকে নিয়ে যায়, কোন জীবনের গল্পের মুখোমুখি আমাদেরকে করে, আমরা সেটার অপেক্ষায় আছি। তবে অপেক্ষা কিছুক্ষণের জন্য, মাত্র কয়েক মিনিটের সংবাদের বিরতি, মাত্র 2 থেকে 3 মিনিট, সংবাদের পরই ইসহাককে নিয়ে আমি ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। ফেসবুকে এসে আপনার যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে, আপনি করতে পারেন। আমাদের কি স্টুডিও পিকচার আমরা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 90.2। চিটাগং এবং কক্সবাজারের বন্ধুদেরকে স্পেশালি ওয়েলকাম জানাচ্ছি হ্যালো 8920 তে। লাখো শ্রোতার প্ল্যাটফর্ম হচ্ছে হ্যালো 8920, এখানে এসে আপনারা আপনাদের জীবনের গল্প বলতে পারেন, সেটা যে ধরনের জীবনের গল্প হোক না কেন, যে কোনো বিষয় নিয়ে, ওপেন প্ল্যাটফর্ম আমরা বলে থাকি। আর এখানে আসার জন্য দুটো নিয়ম, একটা হচ্ছে ফেসবুক,
ফেসবুকের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, যেটি একটু আগে বলেছি। আরেকটি হচ্ছে ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর বলবেন আপনার জীবনের গল্পের সারমর্ম। মাত্র দুই মিনিটে বলবেন যে আপনার জীবনের গল্পটা এই বিষয় নিয়ে এবং আপনি সেটা শেয়ার করতে চান, তাহলেই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের ফেসবুক, ফেসবুকের ইনবক্সেও আপনি আপনার গল্প লিখে ফোন নাম্বার সহ টেক্সট করতে পারেন। আমাদের যে হ্যালোইট 920 টিম রয়েছে এবং আপনাদের সাথে শাকিল যোগাযোগ করবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আজকে আমরা ইসাকের গল্প শুনছি, ইসাক আমাদের সাথে রয়েছে এবং ইসাক প্রবাসী জীবনের গল্প আমাদের সঙ্গে তুলে ধরছে। চলুন ইসাকের কাছে আমরা ফিরে যাই। হ্যাঁ, তারপর ইন্ডিয়াতে গিয়ে আপনি 6 ঘন্টার জায়গায় 13 ঘন্টা আপনি ওখানে
ছিলাম,
ছিলেন
13 ঘন্টা। পরে ডাক পড়লো যে আমাদের বিমান চলে আসছে। বিমানে চলার পরে যখন বিমান ছাড়লো, চলতেছে আর আমি ওই চেয়ারে বসে বসে আমার স্বপ্নগুলো আমি অনুভব করতেছি, আর বাড়ি কিভাবে বিদায় নিলাম, বাড়ির সবার কথা মনে পড়তেছে। একটা টাইমে রাত্র তখন 12:30, হঠাৎ করে কথা বলে যে কিছুক্ষণের ভিতরে আপনারা ওমানের রাজধানী মাস্কেট এয়ারপোর্টে ল্যান্ড করবে বিমানে। খুব ইজি হয়ে গেলাম যে হয়তোবা আমার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করবে, আমি হয়তোবা আমার গন্তব্যস্থানে চলে এসেছি। যাই হোক, বিমান ল্যান্ড করলো। বিমান ল্যান্ড করার পরে আমি বিমান থেকে নামার সাথে সাথে তখন তাপমাত্রা ছিল 49 ডিগ্রি সেলসিয়াস।
49 ডিগ্রি সেলসিয়াস, ওখানে কি রাত ছিল, দিন ছিল?
রাত ছিল,
রাত ছিল। ওকে, হ্যাঁ,
খুব গরম হয়ে গেছে শরীর নামার সাথে সাথে। ইতিমধ্যে আবার ওই বাস চলে আসছে, বাসের ভিতর গেলাম, পরে আবার ঠান্ডা হয়ে গেল। আবার ওমানে যখন ইমিগ্রেশন করতেছিলাম তখন আমার ভয় কাজ করছিল যে এখানে যদি আমি বাজ্য পড়ি তাহলে তো আমার আবার দেশে পাঠাই।
আপনার ভয় কেন কাজ করছিল, আপনি আগে থেকে ভয় কেন পাচ্ছিলেন ইমিগ্রেশনের ব্যাপারে?
ইমিগ্রেশনের যে অনেকে বলছে যে ইমিগ্রেশনে অনেকে দেখা গেছে রিটার্ন আসে, অনেকে অনেক টাইমে তো এই কথা দেশে বই বলতো যে ইমিগ্রেশনে অনেক টাইমে ফেরত আসা লাগে, ওখান থেকে পাঠাই দেয় যদি খারাপ বিষয় হয়, ভুল যদি নকল বিষয় হয়।
ওকে, মানে সেই ভয়টা আপনার আগে থেকে ছিল, কিন্তু যার মাধ্যমে আপনি ভিসাটা করলেন সে আপনাকে কি বলেছে যে সলিড ভিসা?
হ্যাঁ, সলিড ভিসা। তারপরে সে আমার আত্মীয় হয়, সে আমার রিলেটিভ,
কনফিডেন্ট ছিল, কিন্তু তারপরে একটা ভয় ছিল।
হ্যাঁ, ঠিক আছে। ওই যে আমাকে যে রিসিভ করবে বাবুল, বাবুল আমার সাথে কথা বলেনি আমি যাওয়ার আগে আগে।
ওকে,
ওর সাথে কথা বলছে, ও আবার আমার সাথে কথা বলছে যে আসলে আমি কিড রিস্ক পুরে গেছি। তারপর ওখান থেকে আমি বের হলাম, দেখি দুটো লোক দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। বের হওয়ার সাথে সাথে আমার বলতেছে তুমি কি চেক,
বাংলায় বলেছে?
হ্যাঁ,
আচ্ছা,
তারা বাঙালি।
হুম
হুম, আপনি কি বাবুল ভাইয়া? হ্যাঁ, বাবুল ভাইয়া। আমি খুব আনন্দ পাইছি যে না, আমি যাকে খুঁজছিলাম, আমি যার কাছে আসছিলাম, সে হয়তো বা আমাকে এখানে রিসিভ করছে। তারপর আমি বলি ভাই আমার তো পাসপোর্ট আছে সাথে, আমার একটা সিম কিনে দেন না। কয়েক সিমের ভেজাল আছে, পরে সিম নেব, সিম টিমের দরকার নেই। আমি বলি আচ্ছা ঠিক আছে। ওরা নিয়ে গেল, গাড়ি স্টা নিল, আমার ব্যাগটা অনেক উজুন ছিল, আমি একটা জুতো ধরছি আর বাবুল ভাই একটা জুতো ধরছে, আর একটা লোক ছিল ওনার নাম নাসির, ওনার সাথে আমার কখনো কন্টাক্ট হয় না বাংলাদেশে থাকতে, ওই নাসির পাশাপাশি হাঁটতেছে। তো ওই রাত্রে ভাইয়া বাসায় যাই, দেখি যে এর চেয়ে একটা বড় রুম হবে, ওই রুমের ভিতরে অনেকগুলো লোক, মানে শোয়ার কোনো জায়গা নাই।
ওকে, ও হাত দিয়ে যেটা দেখাচ্ছিল যে একজন 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি লম্বা মানুষের হাত, দু হাত মোটামুটি প্রসারিত করলে যে অবস্থা দ্বারা এই রুমের দৈর্ঘ্যটা বা প্রস্থটা হচ্ছে এরকম। এবং ওখানে কতজন লোক দেখলেন আপনি?
প্রায় 7-8 জন লোক দেখছি
ওই রুমটার মধ্যে।
হ্যাঁ, তারপরে একটা দোতলা বেড আছে
ওই রুমের মধ্যে, দোতলা বেড।
হ্যাঁ, দোতলা বেড আছে। তো ওই বেডের নিচে আবার একজন শোয়া, উপরে ওই নাসির শোয়। তো ওরা করছে কি, আমার যাওয়ার পরে খাবার দিছে, মুরগির মাংস টাংস ছিল, খাওয়ার পরে ওই উপরে আমার শুইতে দিয়ে ওরা দুইজন বাইরে রাত কাটাই দিছে, সেটা আমি জানি না। সেটা পরবর্তীতে ওরা বলছে দেখছো তোমার ঘুমাইতে দিয়ে আমরা বাইরে ছিলাম, ঘুমানোর জায়গা ছিল না। এ বলে ওই যে বাবুল, বাবুল থাকে আবার ওমানের সোয়ারে।
সোয়ার কি?
সোয়ার নামে একটা প্রদেশ আছে, জায়গা আছে, সোয়ার প্রদেশে থাকে। পরের দিন ওই নাসিরের কাছে আমাকে রেখে সে ওখান থেকে চলে যায়, কইছে কোনো সমস্যা নাই তুমি এখানে থাকো। আমার বললো যে নাসিরের মাধ্যমে বিষয় বের করছি, নাসির বিষয় বের করে দিছে, তোমার পতাকা হবে, তুমি কাজ আরম্ভ করবা। পরের দিন কি করলো, আমার ওই ঘুমানোর জায়গা নাই, আর সকালবেলা উঠে দেখছি ওই যে লোক দেখলাম না যেগুলো ভাইয়া, সকালবেলা আমি উঠে একটা লোক দেখিনি, নাসিরের দেখিনি, বাবুলের দেখিনি, একদম আমি একা
রুমটার মধ্যে।
হ্যাঁ, ওই রুমটার ভিতরে ঘুম ভাঙ্গার পরে কিছুক্ষণ পর নাসিরের বাবুল এসছে। শুক্রবার দিন, ওই দিন আমি ওমান যেদিন গেছিলাম, তারপর ওই বাবুল বিদায় নিয়ে চলে গেল ওর কাছে রাখছে। বিকালবেলা কি করলো, অন্য এক জায়গায় আমাকে নিয়ে গেছে হাঁটাইয়া, হে রুমে কইছে, ওদেরকে বলিয়েছে যে এটা আমাদের কোম্পানির বাসা, এই বাসায় ও থাকবে। তখন ওই জায়গায় দিয়ে একটা ছেলে ছিল, আর কেউ ছিল না, ও ওখান থেকে চলে গেছে। এখন ওই ছেলে আমারে বলে যে তুমি বিদেশ আসছ, ওরা কারা জানো? ওরা এইরকম লোকজন আনে, কেউ কাজ দিতে পারে না ভাইয়া, খালি লোক আনে কিন্তু কাজ দিতে পারে না।
ও বাঙালি,
ও বাঙালি। তখন আমার মনে একটু সন্দেহ জাগলো, খুব কষ্ট লাগলো যে এতগুলো টাকা খরচ করে আসলাম। 5,20,000 টাকা খরচ হয়েছিল আমার,
5,20,000
টাকা। আরো আমার জিজ্ঞাসা করে যে তুমি কি করতে দেশে, আমি বলছি যে লেখাপড়া করতাম। তখন ও আরো অবাক হয়ে যায় যে তুমি লেখাপড়া করতে আর তুমি কিসের জন্য এই ওমান আসছো? আমি ভাই আমি তো কম্পিউটারের বিষয়ে কাজ, বাঙালির জন্য কোন কম্পিউটারের বিষয় নেই। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ওই জায়গায় আমি একটা ছিলাম, ওই যে আবার রাত্রির লোকজন আসছে ওই রুমে, সবাই এই এক কথাই বলে, ওই রকম বলে যে দেখো আমাদের জায়গায় শোয়ার জায়গা নেই, ওরা তোমার এখানে দিয়ে গেছে, তুমি ওর কাছে চলে যাবা, ওরা এরকম লোক আনে কেউ কাজ দিতে পারে না, তুমি চলে যাও। তারপর আমি কি আমি যাবো কোথায়, আমি এখানে তো যাওয়ার মতন আমার কোনো জায়গা নেই। ওই ছেলেটার বলে যে কালকে তুই ঘুমে গুঁজে ওঠার পরে ওরে নিয়ে ওই যে আজুবা নামে একটা জায়গা আছে বাঙালি মার্কেট, যে জায়গায় আমার প্রথম রাখছিল
আজুবা,
হ্যাঁ আজুবা, ওমানের আজুবা, তোমার ওই জায়গায় বাঙালি মার্কেটে ও রাখি আসবে, ও বাসা চেনে না, ওখানে রাখি আসবে। তো ও নাসির প্রতিদিন বিকালবেলা ওখানে আসবি, নাসির এসে তোমার নিয়ে যাবে। এবার ওর কথা মতন ও আমার ওখানে নিয়ে আসে, দিয়ে যায়, ও বাজার করে চলে যায়। আর আমি ওখানে আইপিএল এর খেলা চলে, আমি ওই বসে বসে আইপিএল এর খেলা দেখি
টেলিভিশনে,
হ্যাঁ টেলিভিশন। হঠাৎ করে একজনের সাথে আমার পরিচয় হয় ওর বাড়ি খুলনায়, আমার কাছে বলে যে তুমি কার কাছে আসছো, কার বিষয়ে আসছো? আমি নাসির, কো নাসিরের বিষয়ে আসছো? আমি ভাই নাসিরের ভাইয়ের ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আমি নাসির ভাই আমি ছোট ভাই, আপনি তার একটু ফোন করে দেন, আমি এখানে আছি, আমার যে এসে নিয়ে যায়। তারপর ও ফোন করে, তারপর ওই নাসির ভাই আসে, আসার পরে আমাকে নিয়ে যায় আবার ওই রুমে যে রুমে প্রথম দিন ছিলাম। নাসির খুব ভালোই পাইছিল, ওর হোটেলে নাস্তা টাস্তা করাইতো, আমার আবার 5 রিয়াল টাকাও দিছিল। 5 রিয়াল,
5 রিয়াল
বাংলা 1,000 টাকা, আমি বাংলাদেশে 5,000 টাকা নিছিলাম, এগুলো আমি ওই জায়গায় ওমান বসে খরচা করছি।
একটা রিয়াল সমান 200 টাকা বাংলাতে,
হ্যাঁ
ওকে, হ্যাঁ। তারপর
তারপরে ওই নিয়ে যায়, ওই রকম আমি থাকি, কিন্তু ওরা কাজে জায়গা, আমি বাসায় থাকি, দুপুর বেলা ওরা পাক করে ফিরে যায়, ওই ভাতগুলো খাই। পরে এরকম আমি 21 দিন পর্যন্ত থাকি, কিন্তু ওদেরকে বলি যে ভাই আমার তো কোনো কাজ দেন, আমি কাজের জন্য আসছি, আমার কাজ দেন। ভাই এটা তো কাজের কথা বললেই হয় না, বিদেশে এসে এরকম 2-1 মাস বসে খাইতে হয়, পতাকা হোক তোমার কাজ দেবো।
পতাকা কি জিনিস?
পতাকা ওই দেশের পারমিট, পারমিট,
ওটাকে বলে পতাকা,
হ্যাঁ পতাকা বলে। আমি তো পতাকা হবে কেমনি, আপনি আমার মেডিকেল করান লাগবে না? কয় তোমার ওই যে মেডিকেল কাগজ আছে ওটা জমা দিয়ে দিচ্ছি।
আচ্ছা আচ্ছা,
ওটা জমা দিয়ে দিচ্ছি, ওই মেডিকেল কাগজে তোমার পতাকা হয়ে আসবে, আর তোমার পাসপোর্ট দাও। পাসপোর্টটা নিয়ে গেছে 21 দিন পরে, ওখানে ভালোই লাগছিল, ভালোই কাটছে। ওরা একটু ভয় দিল, কিন্তু নাসির আমার সাথে ওই রকম কোনো আচরণ করেনি। আমি মাঝে মাঝে আবার ওই বাবুলের ফোন দিতাম, নাসিরের ফোন দিয়ে যে ভাইয়া আপনি আসেন, আপনার সাথে একটু কথা বলি, ভালো লাগতেছে না, আমার চাকরি দেন, এরকম আমি বলতাম। বাবুলে আমার বাসায় ফোন দিত যে কোনো টেনশন করেন না, কোনো সমস্যা নাই, ওর পতাকা হইতেছে, পতাকা হইলেও কাজে জয়েন করবে, কারণ পতাকা না হইলে তো জয়েন করা সম্ভব না। এই ওমানের বিভিন্ন জায়গায় আমি রুই, ওমানের ভালো একটা জায়গা, ওখানে আমি ঘুরছি, মোটামুটি 21 দিন খুব ভালো ছিলাম। তারপর 21 দিন পর ভাইয়া আমাকে নাসির বলে যে আমি তো রুই যাবো, তোমার এক ড্রাইভার আসবে, তোমার কাজের জন্য নিয়ে যাবে, এই কোম্পানির কাজের জন্য। হ্যাঁ আমি প্রিপারেশন নিয়ে রাখছি যে ও নাসির ভাই বলছে যে আমাকে কাজের জন্য নিয়ে যাবে, আমার মনে অনেক আনন্দ, আমার লাইফের কাজের প্রথম দিন, খুব আনন্দ লাগতেছে যে ড্রাইভার আসবে, ড্রাইভার আসে আমাকে নিয়ে যাবে কাজের জন্য। তারপর ড্রাইভার আসলো, আমি গোসল করলাম, গোসল টোসল করলাম, সবকিছু ওকে করলাম, ব্যাগ ট্যাগ, ড্রাইভার চলে আসলো 11টার দিকে, তখন ওমান টাইম 11টা দিন 11টা। তুমি কি চাক? আমি হ্যাঁ, তুমি তো কাজের জন্য নিয়ে যাইতে আসছি, তুমি কি রেডি আছো?
ড্রাইভারও বাংলা বলে, ড্রাইভারও কি বাঙালি?
হ্যাঁ বাঙালি।
ওকে
আচ্ছা ঠিক আছে, তুমি রানো, আমি একটু চা খাইতেছি, চা খাই তোমার নিয়ে যাবো। আমি এবার সবকিছু গুছগুছ করছি, এখন আমার যে ওই যে কাপড়ের যে লেদার বলতেছে যে কাপড়ের এটা থাক, ওটা পরবর্তীতে নিয়ে যাবে, না এখানে থাকলে সমস্যা নাই, ওটা নাসির দিয়ে আসবেন, তুমি আসো, তোমার আজকে অফিসে পরিচয় করে দেওয়া দরকার। এই বললে ও আমার গাড়ি তুলে এলো, চলতেছে গাড়ি, আমি একা, ও ড্রাইভার, গাড়ি চলতেছে ভাইয়া, চলতেছে চলতেছে চলতেছে। তখন 3টে বাজে, ওমানের তো বাইরে রোড গাড়ির তো অবস্থা জানেন যে ঘন্টায় 140-160 এরকম গতিতে চালায়,
ওরে বাবা,
এরকম চালায়,
তো পারমিট করে এরকম,
হ্যাঁ পারমিট করে, মানে সিস্টেম এমন সিস্টেম যে 4টা রোড পাশাপাশি মনে করেন যে এক রোডই ই দেওয়া, মার্কিং করা যে যদি দূর দূর যাইতে হয় তারপরে পাশেটা যেতে হবে, তারপর যদি কেউ ষোলো চালায় তার পাশেটা, তারপর ষোলো, তারপর ষোলো, এরকম যদি একদম ষোলো চালায় একদম পাশে আসতে হবে কোনারে।
ওকে, মানে স্লো, এত স্লো চালাবে,
যে মার্কিনের ভিতরে ঢোকো ওই মার্কিনের যে গতি আছে ওই গতিতে চালাইতে হবে, চলে চালাই জরিমানা, আর কোন ট্রাফিক নেই, অটো সিঙ্গেল পরে অটো সিঙ্গেল থামতে হয়।
আচ্ছা ঠিক আছে, তো আপনি 11টার সময় উঠলেন, 3টা পর্যন্ত আপনাকে?
আমি বললাম যে ভাই আমার তো প্রচুর ক্ষুধে লাগছে, আমার কিছু খাওয়ান। কয় তোমার কাছে টাকা আছে? আমি তো হ্যাঁ আমার কাছে টাকা আছে। কয় টাকা আছে? আমি কই আমার কাছে 3 রিয়াল আছে আর বাংলা আছে 5,000 টাকার মতন। কয় ঠিক আছে আমার কাছে তো টাকা নেই, তাই তুমি আমার 1 রিয়াল দাও। তো নিয়ে গেছে আমার একটা হোটেলে, নিয়ে আমি ওই জায়গায় খাইলাম। খাওয়ার পরে আবার গাড়িতে চললাম, 1 ঘন্টা চালাইছি। তারপরে মানে বর্ডার এলাকায় নিয়ে যেতেছে, আমার শহরের বর্ডার এলাকায় নিয়ে যেতেছে। যাই থামলো একটা মার্কেট আছে, ওই মার্কেটের পাশে দেখি একটা লোক ওই জায়গায় নামার পরে কয় তুমি ওর সাথে যাওয়াগা, ঠিক আছে, ও হচ্ছে তোমার সুপারভাইজার, ওর রুমে রাখবে, কালকে তোমার কাজে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। ও আমার হাঁটাই হাঁটাইনি, তো সে খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর ফাঁকে 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 আমার হাঁটাইতেছে। দুইজনটা তোমাকে এরকম হাঁটলাম ওর পিছিয়ে পিছিয়ে। যাওয়ার পরে ও এনে যাই ফোন দিছে গেটের কাছে, যে ভিতর দিয়ে একটা লোক আছে, ভিতর দিয়ে লোকাইয়া ওই গেটটা খুলে দেওয়া হয়েছে। আমরা ঢুকলাম, আমি ঢুকার পরে ও আবার ইটা লাগাই দিল,
গেট বন্ধ করে দিল,
গেট বন্ধ করে দিল। ভিতরে যাওয়ার পরে প্রায় 5:30টার মতন বাজছে, কইছে যে তুমি এখানে থাকো কোনো সমস্যা নাই, খাও। যে মুরগি রাঁধছে, খাইলাম টাইলাম ওখানে, খুব ভালোই লাগলো। রাত্রে রইলাম, রাত্রে ওরা বলে যে তুমি কাঠ খেলতে পারো, আমি কি হেম্পারে ওদের সাথে আমি কাঠ খেলাম। সকালবেলা বলে কি তোমার অন্য এক ভাষায় যেতে হবে, ওখানে ড্রাইভার আসবে, তোমাকে ড্রাইভার নিয়ে যাবে তোমার কাজের জন্য। আমি তো ভাই আমার ব্যাগ ট্যাগ ওগুলো করে ওগুলো ওখানে অটো পুষিয়ে গেছে, সমস্যা নেই। তো সকালবেলা পাকিস্তানি ড্রাইভার গাড়ির সে আসলো, ও সরি ভাই একটু মিস্টেক হয়ে গেছে, রাত্রে তো 10টার দিকে দুবাই দিয়া আরো 8 জন ছেলে নিয়ে আসছে ওই রুমে।
আচ্ছা আচ্ছা,
ওদের সাথে কথা বললাম যে আসলে তোমরা আসছো কেন? আমরা আসছি কাজের জন্য। কোথায় কাজের জন্য? আমরা ইউরোপে যাবো, ইউরোপের জন্য আসছি। আমি ইউরোপ, ইউরোপ স্বপ্নের ব্যাপার, ইউরোপে তোমাদের কাজের জন্য নিয়ে যাই এটি কি কোনো সমস্যা নাই? এটা আমাদের কোম্পানির কাজ, কোম্পানির কাজে আমাদেরকে ইউরোপ নিয়ে যেতেছে, ইউরোপে আমরা কাজ করবো। আমি বুঝলাম যে হইতেও পারে, আর আমিও এরকম একটু শিওর হইলাম যে হয়তো আমারও হইতে পারে কোম্পানি আমার নিতেছে। আমি এই জন্য একটু শিওর হইলাম যে না অবশ্যই মনে হয় না, এরকম দুশ্চিন্তা করিনি ও টাইম, আমি কোনো দুশ্চিন্তা করিনি। তো সকালবেলা ওই যে 8 জন আর আমি 1 জন, 9 জন, একটা গাড়ি আসলো, ওই গাড়িতে মাইক্রোতে উঠিয়ে দিল।
9 জনকে ড্রাইভার ছিল পাকিস্তানি,
পাকিস্তানি ড্রাইভার। ওই পাকিস্তানি ড্রাইভার ঘন্টা 2 চালানোর পরে বর্ডারের কাছাকাছি নিয়েছে, ওখানে আবার আর একটা রুম আছে, ওই রুমে নিয়ে রাখলো। ওখানে ছিলাম আবার রাত্রে আরো নিয়ে আসছে 18 জন, সবাই বাঙালি,
18 জন আর আপনারা 9 জন,
9 জন,
27 জন হলেন টোটাল।
হ্যাঁ টোটাল 27 জন, এক রাত্র ওখানে রইলাম। ওখানে সবাই বক্তব্য একটাই যে আমরা কাজের জন্য যেতেছি, আমাদেরকে ওখানে গ্রিশ থেকে ওরা বলে যে আমাদের গ্রিশ দিয়ে ফোন করছে, তারপরে তুরস্ক দিয়ে ফোন করছে, তারপরে ইরান দিয়ে ফোন করছে, এরকম বলে ওরা যে কোনো কাজের জন্য আমরা যাইতেছি, কোনো সমস্যা নেই।
মানে বিভিন্ন জনকে আপনারা বিভিন্ন দেশ থেকে ফোন করা হয়েছে,
ফোন করা হয়েছে
ওদের, বাঙালিরাই সেই ফোনটা করেছে।
হ্যাঁ বাঙালিরাই ফোন করেছে। যাই হোক ওখানে রাখলাম, এক রাত ছিলাম। পরের দিন সন্ধ্যাবেলা মোট 36 জন জমা হয়েছে আমরা ওই রুমে। পরের দিন সন্ধ্যাবেলা যে একটু আলো কমছে, আজান দিচ্ছে, আজানের টাইমে কালো মাই করো আয়না, ওই আসছে 3-4টা, ওই ভিতরে আমাদেরকে ঢুকানো হচ্ছে যে আচ্ছা চলো। তো আমাদের কনফিডেন্ট আছে যে আমরা কাজের জন্যই যাইতেছি, যে আমাদেরকে বলা হয়েছে এখানে এক নদীর মতন আছে ছোট সাগর, মাত্র 40 মিনিট লাগবে ওই পারে যেতে, তোমাদেরকে ওই বর্ডারে নিয়ে যাইতেছি, সবাই বলছে। আমার একটু শক্তি হয়েছে ওদের দেখে, ওরা বলছে যে আমরা কাজের জন্য যাইতেছি। তারপর ওখান থেকে আমার 18 জন নিয়ে যাওয়া হলো, নিয়ে এক জঙ্গলের ভিতরে গাড়ি চালাচ্ছে, জঙ্গলের ভিতরে নামাই দেওয়া হয়েছে। কি ভাই কি বলবো, কষ্টের কথা আর কি বলবো। ওখানে
নামাই দিল মানে কিভাবে নামাই দিল?
গাড়ি দিয়ে নামাই দিচ্ছেন অন্ধকার,
অন্ধকারের মধ্যে। ড্রাইভার কি আপনাদের সবাইকে নিয়ে যেতে বললো?
হ্যাঁ,
আর কেউ ছিল না,
2 জন পাকিস্তানি আমাদের সাথে দিচ্ছে গাইডেন্স দেওয়ার জন্য, আর ওই ড্রাইভারে নামাই দিয়ে ওরা চলে গেছে।
আপনাদের সবাই এখানে কি বলে নামিয়ে দিল?
নামিয়ে দিল যে তোমাদেরকে ওই যে সাগর আছে সাগরের পাড়ে যাও, সাগরের পাড়ে গেলে ওখানে বোট আছে, তোমাদেরকে বোটে চড়ানো হবে, তোমাদেরকে ওই পাড়ে নেওয়া হবে।
আচ্ছা, তারপর আপনারা নেমে গেলেন?
হ্যাঁ আমরা নেমে গেলাম, ওই একজন সামনে পাকিস্তানি আর একজন পিছনে, দুইজন মাঝখানে আমরা, যে আমরা কোন জায়গায় যে না যাইতে পারি। আর এরকম তো আমাদের মেন্টালিটি কাজ করে না যে আমরা যে দালালের হাতে আছি চলে যাবো, এরকম মেন্টালিটি কেউ কাজ করে না, আমার তো কাজ করার না কথা। তারপরে যে পাহাড় ভাইয়া, কি পাহাড়, ওই পাহাড় উপরে উঠি এরকম আবার নামে ভাইয়া, উপরে উঠি আবার নামে, তো এরকম প্রায় 6-7 ঘন্টা হাসি ভাইয়া, পানির তৃষ্ণায় যে জীবনটা
6-7 ঘন্টা হাঁটলে হবে।
হ্যাঁ এরকম 6-7 ঘন্টা এরকম
ওমানের মধ্যে আপনারা এটা হাঁটছেন নাকি ওমানের ভিতরে?
যখন ফজরে আজান দিবে দিবে, এই টাইমে মনে করেন আমরা ওই বর্ডারে পুষিয়ে গেছি,
বোটের কাছে,
ওই যে সাগরের শো 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 করে শব্দ আসছে, অনেকে কয়ে যে আমরা মনে হয় কাছাকাছি চলে আসছে। তারপর ওই যে বর্ডার যে পুলিশ গুলো থাকে না, ওমান তো মুসলিম কান্ট্রি, যখন আজান দিচ্ছে পুলিশ গুলো নামাজ পড়তে গেছে, এই ফাঁকে ওরা করে কি ওই যে বোট আসে, ড্রাইভার হচ্ছে চায়না, দূরে থাকে যে আসে
ড্রাইভার চায়না, মানে কি ড্রাইভার চাইনিজ,
হ্যাঁ চায়না ড্রাইভার যারা ওই বোট চালায়,
ওকে
সি বোট ভাইয়া, সি বোট,
সি বোট গুলো, হ্যাঁ
ডাবল ইঞ্জিন খোলা, রড দেওয়া আছে ধৈর্য বসার জন্য। তা ওরা এরকম লাইট দিয়ে মানে সিঙ্গেল ডে যে আমরা
আমরা আসছি,
এই হঠাৎ করে যে হিন্দিতে বলে পাকিস্তানিরা সবার মানে দৌড় পড়ে গা, দৌড় পড়ে গা, আর বোট এখান থেকে অনেক দূরে, সাতরাই উঠতে হবে,
সাগরের ভিতরে
সাতরাই, সাতরে কোনো বালু পাওয়া যায় না পায়ে, আমার পায়ে কি ছিল, প্যান্ট পরানো ছিল, শার্ট পরা ছিল, যে দৌড় দিচ্ছে সবাই, আমি জুতো দূরে খুললে হাতে নিছিলাম, কইছে যে তাড়াতাড়ি করে যদি বোটে না উঠতে পারো তাহলে খবর আছে তোমাদের যে উঠতেই হবে তোমাদের, আর যে না উঠতে পারবে সে যেতে পারবে না। তো ওই দৌড় দিছি, দৌড় দৌড় বই পানির ভিতরে পড়ে গেছি, এখন এবার সাঁতরাইতেছি, আমি উঠতে পারতেছি না, সবাই উঠে গেছে, তো আমার কান্না আসতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আমি কতটা কষ্ট করতেছি, ওখানে ওই দৃশ্যটা মনে পড়ে এখনো, কি পরিমাণ যে আমি কষ্ট করে এবার সাঁতরাইয়া প্যান্ট পরি যে আমি বুটে উঠছিলাম, অবশেষে ওরা আমার হাত ধরে বুটে উঠালো, বুটে উঠানোর সাথে সাথে ওরা করলো কি ওই ইঞ্জিন, ওই ইঞ্জিনের স্টার্ট দিল, ডাবল ইঞ্জিন ভাই, যে ব্যাগে ভাই ওই ছুটলো ঘন্টায় 300-400 মাইল ঘন্টায় যায়, মানে ওমানের বর্ডারে যতক্ষণ ছিল অতক্ষণ ওই রকম চলছে, তো ওই গতিতে ধরে রাখতে পারে নাই, একটা লোক পড়ে গেছে সাগরে,
উফ
সাগরে পড়ে গেছে, সে ওখানে আর তোলা হয় নাই,
থামিয়ে তাকে তোলা হয়
না, সে ওখানে শেষ।
আপনারা যারা ছিলেন তারা কি করলেন?
আমরা তো চিৎকার করতেছি যে এগুলো কি, তাকে তুলেন, তাকে তুলেন, কার কি কথা মনে হয়, ওরা বলে ওই যে চায়না বলে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, ভিজতে ভিজতে চলে, মানে ওই বাঙালি টানতে টানতে ওরাও বাংলা কথা শিখে গেছে প্রায়।
আবার
অনেকে ভাবছে যে বর্ডারে আসে তুলতে গেলে কেন আমরা ধরা খেয়ে যাই, অনেকে আমাদের মনে এইটাও ডাক দিচ্ছে যে বর্ডারে আসে কেন তুলতে গেলে আমার ধরা খেয়ে, এই জন্য ও তুলে নাই ভাইয়া। এরকম 3-4 ঘন্টা চালাইছে, চালানোর পরে ওরা সাগরের মাঝখানে বোটটা থামিয়ে দিচ্ছে হঠাৎ করে, দেখলাম একটা কম্বল আছে, ওই কম্বলটা দুইটা ড্রাইভার কম্বলটা মুড়ো দিচ্ছে, বলে আফিম নেশা করতেছে, নেশা না করে বোট চালাইতে পারতেছে না, পেট্রোল আর ওই নেশার ঘ্রাণে বোটের এমন কেউ নাই ভাইয়া যে ওখানে বমি না দিচ্ছে, বমি দিতে দিতে আমার অবস্থা একটা টাইমে তিতে পানি আমার মুখ থেকে বের হয়ে গেছে, আমি আর পারতেছি না, আমি আমি মরে গেছি, আমি অজ্ঞান অবস্থায় পড়ে গেছি, আমি বোটের অনেকেই অজ্ঞান অবস্থায় অলরেডি পড়ে গেছে, 18 জনের তো একজন শেষ, তবে একটা মুরুবিয়া ছিল সে আমার খুব সাপোর্ট দিছে, সে তার কোলের ভিতরে আমার বসায় রাখছে, যখন ওরা বোট টান দেয় তখন সামনের লোকগুলো আছে না মানে ব্যাগে আনতে বলে, ব্যাগে 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 যদি না আনে এরকম পিটান দেয় যে ব্যাগে আসো, সব এক জায়গায় গুড়ুমুড়ি দেয়, তারপর এমন টানা টানা এরকম খাড়ায় যায়, আর আমি ও বাবা ও মা ও গোমা ও বাবা ও গোমা সবাই আল্লাহ আল্লাহ করি, আর সবাই একসাথে কান্দাকাটি করি এবার টান দিকে, আবার 3-4 ঘন্টা চালায়, চালার পর আবার শুরু করে, শুরু করার পরে আবার কয়ে চিনে 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 আবার সামনে যেতে কয়, আবার থামাই ওরা নেশা করে, আর ওই লোকটার জন্য সবাই কান্না করলাম ওই জায়গায়, আর আমরাও যে বুঝছি যে না আমাদের মনে হয় জীবন এখানে শেষ, তারপরে এরকম একটা না প্রায় 1 ঘন্টা থামে 4 ঘন্টা চালায়, এরকম করতে করতে প্রায় 8-10 ঘন্টা হয়ে গেল, তারপরে ওরা জিপিএস আছে যেটা ধরে চালায়, ওই জিপিএস টা উলে ফেলাইছে, এখন আর দিক পাইতেছে না, আমি কইতেছে তোরা সবাই মরে যাবে, তোদেরকে ওই পারে নেওয়া যাবে না, ওরা বলতেছে তোরা সব সাগরের ভিতরে নাম, সাগরের ভিতরে নামে গোসল কর, তোরা সব গোসল কর, তারপরে আমাদেরকে এক এক করে সাগরের ভিতরে নামানো হলো এবং গোসল করানো হলো, সাগরের ভিতরে ভোর ধরে ধরে আমরা গোসল করলাম, আবার উঠলাম, তারপরে আবার শুরু করলো ওরা টান, রাত হয়ে গেল, ওই রাত্রে টানে নাই, রাত্রে সাগরের ভিতরে রাখছে রোলিং এ এপাশ ওপাশ এপাশ ওপাশ করতেছে, হ্যাঁ ওখান থেকে যখন টান শুরু করলো ওই টানে বোর্ডের আরো 2 জন লোক অসুস্থ হয়ে বোর্ডে মারা গেল, 2 জন লোক মারা গেল, তারপর ওই 2 জনের
সাগরটা কোন সাগর আপনি পরে জানতে,
হ্যাঁ পরে জানতে পারছি এই সাগরটা হচ্ছে আরব সাগর,
আরব সাগরের মাঝখানে,
হ্যাঁ আরব সাগরের মাঝখানে ঘটনা, আর যখন ওরা টান দিত তখন আমি অক্সিজেন পাইতাম, আমি আবার একটু শক্তি পেতাম, মানে একটু জাগতাম।
এই যে এভাবে টানছে, ওরাও তো অভ্যস্ত হয়ে গেছে না চাইনিজরা, ওদের কোনো সমস্যা হয় না?
না, ওদের কোনো সমস্যা না, ওরা নেশা করতেছে, 2 ঘন্টা চালাইতেছে, 3 ঘন্টা চালাইতেছে, নেশা করতেছে, টানতেছে, এরকম ওই বোর্ডে আর 2 জন মারা গেল, ওরা ওই কয়েক ফেলাই দাম, ওরা টানে ওই 2 জন ফেলাই দিল। আমি অসুস্থ ছিলাম, আমি পরবর্তীতে লোক না দেখে আমি জিজ্ঞাসা করছি, এবার বলছে ওদেরকে ফেলাই দেওয়া হচ্ছে, তোমারও ফেলাই দেওয়ার কথা বলছিল কিন্তু আমি ঘিনাই। এভাবে 3 দিন একটা না চলো হইয়া, খাবার নাই,
3 দিনই বোটের মধ্যে,
ঘন্টায় 300-400 গতিতে। এরকম পানিটা একদম নীল সাগরের পানিটা।
আর ওই আপনার যেটা বলছিলেন যে বোটের মধ্যে ওখানে কোনো ওয়াশরুম, খাওয়া দাওয়ার কোনো জায়গা
না, ওরকম ছিল না, ওদের কাছে শুধু রুটি ছিল, শুকনো রুটি মেশিনে বানাই, ওই রুটি দিছিল আমাদেরকে, পানি দিছিল 3 জনের একটা।
টয়লেট টয়লেট পেলে আপনাদের কি করতো?
ওই টয়লেটে তো খাবার দেয় না, তো টয়লেট কিভাবে পাবে, আর টয়লেট টয়লেট পাইছি কিনা আমি বলতে পারবো না।
আচ্ছা ঠিক আছে,
অসুস্থ ছিলাম। তাই ভাইয়া যাই হোক, এভাবে এপার নিয়ে আসে 3 দিন পরে আসরের টাইম, তাড়াতাড়ি উঠো বর্ডারে পুলিশ ধরবে, এই জন্য খুব তাড়াতাড়ি করিয়া উপর থেকে নামালো। আর যখন ওই কাছাকাছি গেলাম তখন আমাদেরকে ডেকে দেওয়া হলো, আমাদের উপর থেকে একটা তাবু দিয়ে দিচ্ছে যে মাথা না দেখা যায়। তারপরে ওখান থেকে নামায় দেখি যে জঙ্গল আর জঙ্গল ভাইয়া, বিশাল জঙ্গল, একটা পিক আপ গাড়ি ওই জঙ্গলের ভিতরে ওরা লাইন করছে, পিক আপ গাড়িতে আমাদেরকে ভরলো। এখন আছি 15 জন, 18 জন আর 3 জন শেষ,
একজন তো এমনি স্পিডে পড়ে গেছে আর 2 জন ওখানে মারা গেছে। আপনি জানতে পেরেছিলেন যে এরা কোন এলাকায় এদের বাড়ি বাংলাদেশে?
না, জানতে পারেনি,
পরবর্তীতে জানা যায়।
না, জানা যায় না।
এই যে আপনাদের যে
আমার সাথে তো ওই একদিনের 2 দিনের পরিচয় ঠিকছে না আর কিছু না।
তারপর
পিক আপ 1 ঘন্টা চলার পরে গহীন জঙ্গল ভাইয়া, ওখানে নিয়ে আসলো, ওখানে নিয়ে এসে দেখি কি আরো 300 মতন বাঙালি আছে ওই জঙ্গলে। তারপর দেখলাম ভাইয়া করুন ইতিহাস, ও ভাইয়া আমার চোখের পানি আমি রাখতে পারি না ভাইয়া, শতে শতে কবর, ওই বাঙালির কবর শতে শতে ওখানে। ওই একজন আফগানি ওখানে ওই দায়িত্বে থাকে, আবার আফগানি দেখাশুনো করে আর পাকিস্তানি, ওই আফগানি চাচাই বলল যে তোদের বাঙালির কবর এগুলো, এরকম বলে মারা গেছে, সুস্থ হয়েছে 2 দিন থাকার পর এখানে মারা গেছে, ওই আমরা মাটির ভিতরে পুঁততে রাখছি, এটি সব তোদের বাঙালির কবর। হতভম্ব হয়ে গেলাম আর রাখতে পারলাম না চোখের পানি, যে মানুষ, মানুষটা কত নির্মম হইতে পারে, মানুষ কত পাষাণ হইতে পারে। আমার স্বপ্ন ছিল আমি ভালো কিছু করব, ভালো কিছু স্বপ্ন নিয়ে আমি ওমানে গেলাম, মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে আসলো, বিভিন্ন কল্পনা করতেছি, ওখানেও বুঝতে দেয় না যে আসলে আমরা এখনো দালালের হাতে আছি, যে ওরা পরিস্থিতি শিকার, পরিস্থিতিতে যা হয় হেট হয়ে গেছে। তারপরে ভাইয়া ওখানে আমি 3 দিন থাকি, ওখানে এই বড় বড় মশা
জঙ্গলের মধ্যে,
জঙ্গলের ভিতরে পা অনেকের পচলা ধরে গেছে, অনেকে ওই জায়গায় কেউ 1-1.5 মাসও পর্যন্ত ওই জায়গায় থাকে।
খাবার দাবার কি?
খাবার দাবার ওখানে ভালোই খাবার দেয়, একবেলা রুটি দেয় আর একবেলা খিচুড়ি দেয়, ওই যারা যায় ওরা পাকটাক করে খায় ভাইয়া। ওখানে আমি ওই করুণ ইতিহাস দেখিয়া নিজের কাছে খুব খারাপ লাগলো, যে কিভাবে সম্ভব মানুষ এবার এটা কিভাবে করে।
যারা ওখানে কবর হয়েছিল
কেউই জানে না, আমাকে যদি ফালাই দিত, ওই আমার ওই যে আঙ্কেলটা বলছে যে তোমাকে ফালাই দিচ্ছে, তাহলে তো আমি বললাম যে আমার বাপ মা তো তাহলে এই অবস্থা হতো, আমার বাপ মা তো পাগল হয়ে যেত, মনে হয় এদের বাপ মাও তো এরকম পাগল হয়ে গেছে।
ওকে, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি আমরা এই গল্পের স্বার্থে বেশ কিছু এরকম পরিবারের সাথে কথা বলেছি এবং সেটা আমরা গল্পের একটা কোন একটা ফাঁকে আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করব। এই পার্টটি ডিল করছে শাকিল। ওকে, হ্যাঁ, তারপরে আপনি যেটা বলছিলেন।
তারপরে ভাই আমি 3 দিন ছিলাম ওখানে, 3 দিন পরে একটা গাড়ি আসলো, ওই গাড়ির ড্রাইভার ছিল ইরানি, আমাদের 9 জনকে গাড়ির ভিতরে বড়া হলো।
ওই জঙ্গলটা কোথায়, কোন দেশে ছিল? ওটা কি ওমানই ছিল?
ওমান না ভাইয়া, আমি পরবর্তী জানতে পারলাম যে ওখানে যায় যে এটা ইরানের জঙ্গল, আরব সাগরের ওই পারে ইরান,
ইরানের জঙ্গল ছিল।
অনেকে বলছিল যে আফগানিস্তানের জঙ্গল আর অনেকে বলছিল যে না এটা ইরানের জঙ্গল, লাস্টে শুরু হচ্ছে যে না ইরানের জঙ্গলে। তো যখন নিয়ে গেল ওই জঙ্গলের ভিতরে গাড়ি চলছে ভাই, পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতরে এইরকম গাড়ি উঠে নামে, ড্রাইভার গুলো যে এত পাখা, এত মানে ভালো ড্রাইভার যে কিভাবে গাড়ি চালাইছে আমি কল্পনাই করে পারি না। ওই ইরানে প্রচুর চেকপোস্ট, তখন ওরা করে কি যখন চেকপোস্ট বাজে তখন আমাদের নামিয়ে দেয় গাড়ি থেকে, নামিয়ে দিয়ে আবার ওই জায়গায় লোক আছে, ওই লোকে আমাদেরকে রিসিভ করে ওই পাহাড়ে হাঁটায়, আর হাঁটতে পারি না এমন অবস্থা হয়, পানির তৃষ্ণায়, পানি নাই কোনো জায়গায়, কি খাবো। ফুরিয়ে যায়, আবার উঠি, ফুরিয়ে যায়, আবার উঠি, আবার ওদের পিছনে, আবার পিছনে ওরা বলে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তুমি
কতজন এভাবে হাঁটছিলেন?
ওই জায়গায় ছিলাম আমরা 12 জন।
12 জন? আচ্ছা, এই 12 জনের মধ্যে আপনাদের কথোপকথন হতো না, কথা বলতেন না 12 জন?
হ্যাঁ, 12 জন। হ্যাঁ, কথা বল।
কোন কোন এলাকার ছিল মনে আছে? জিজ্ঞেস করতেন যে কোত্থেকে এসছেন ভাই, কি অবস্থা?
হ্যাঁ ভাই, জিজ্ঞেস করছি ভাই, আমার সাথে কুমিল্লার ছিল, সিলেটে ছিল, ফেনী, আপার নোয়াখালীর।
একইভাবে আপনার মতো করে গিয়েছে?
আমার মতন করে গেছে। ওরা কেউ ওমানে কাজ করতো 2 বছর, কেউ 3 বছর দুবাই থাকতো।
মানে কাজ করার পরে অবস্থা?
হ্যাঁ, কাজ করার পরে ওরা এরকম ওই কাজের কথা বললে ওদেরকে, অনেকে কাজ করার পর কাজ পাইতেছে না,
তখন আবার এই অবস্থা।
হ্যাঁ, তখন
কাজ ভিসা রিনিউ হচ্ছে না, এরকম সময় এরকম অবস্থা।
এই জন্য ওরা এই পথে আসছে। আস্তে আস্তে একটা টাইমে যখন 4টা বাজলো ভাইয়া, মিনাপ নামে একটা জায়গা নিয়ে আসছে, চারপাশে বল করা, ভিতরে 2টা বিল্ডিং। তো এরকম যে গাড়ি গেল, গেট খুলে দেওয়া হলো, গাড়ি ভিতরে ঢুকলো, গেট আটকিয়ে দিল, তারপর ইরানের ড্রাইভার করলো, নামো, আমাদেরকে নামাই দেওয়া হলো। যাই দেখি সামনে বারান্দা আছে, ভিতরে 2টা রুম আছে। ওই যখন আমি ঘরে উঠবো, 9 জনের ভিতরে আমি ছোট, দেখি 5-6 জন লোক, এই চোখ বড় বড় ভাইয়া, অনেক মোটা, এরকম শুয়ে আছে, আর পাশে 8-10টা ফোন, এরকম সিরিয়াল দেওয়া, পাশে কিছু কাগজপাতি আছে কলম কলম লেখার জন্য, আর তার পাশে ভাইয়া এরকম রোল, প্লাস সুই, চেন, তারপরে ওই কারেন্টের হিটার যেটা ইস্ত্রি করে, তারপরে একটা পাত্র আছে ভাইয়া প্রসাব করায়, এগুলো ওই পাশে। আমি দেখি খুব ভয় পাইছি, আমি এগুলো দিয়ে কি করে ওরা। তারপর ওখানে যাওয়ার পরে একজনে বলে কি যে ওদেরকে একটু ফ্রেশ করে নিয়ে আসো, বাইরে আবার একটা ডিপ, ডিপের মতন আছে, যে ওদেরকে ফ্রেশ করে নিয়ে আসো। ওই আমরা আবার খুশিকে একটু মুখ টুক ধুয়ে, হাত টাত ধুয়ে ধোয়ার পরে ভিতরে গেছি, ভিতরে গেছি পরে ওদের সামনে বসাইছে, বসে বলে কি নাম তোমার, আমি নাম বললাম, নাম বলার পরে
জিজ্ঞেস করে বাঙালিতে,
বাঙালি ভাই, ওরা সব বাঙালি, রুমের ভিতরে সব বাঙালি।
যারা আগে গিয়েছে তারা ওরা নাকি ওখানে আপনাদেরকে টেক কেয়ার করার জন্য বাঙালি আছে?
টেক কেয়ার যারা ওখানে ওই শুয়ে রয়েছে, বসে রয়েছে, ওই ওগুলো নিয়ে।
আচ্ছা ঠিক আছে, মানে যারা শাস্তির জন্য এগুলো নিয়ে বসে আছে তারাও বাঙালি?
হ্যাঁ, তারাও বাঙালি। সবচেয়ে পরিতাপের বিষয় এটা যে বাঙালি।
তারপরে?
তারপরে নাম জিজ্ঞেস করলো, একটা কাগজে লেখলো আর বাড়ির নাম্বার নিল। সবাই 9 জনটা নেওয়ার পরে আমার প্রথম বলে যে তোমার এখানে আনা হয়েছে কিসের জন্য জানো? আমি হ্যাঁ জানি, আমি কাজের জন্য এসেছি। কাজের জন্য তোমাকে আনা হয় নাই, তুমি এখানে আসছো, এখানে 5 লাখ টাকা দিবা, তাহলে তোমার এখান থেকে তুরস্ক পাঠাই দেবো, তুরস্ক দিয়ে যাওয়া 5 লাখ, তুরস্ক যদি 5 লাখ টাকা দাও তাহলে তোমার ওখান থেকে গ্রিসে ঢুকিয়ে দেবে। আমি কই আমার ফ্যামিলি তো আমার 1টা টাকা দিতে পারবে না, আমার ফ্যামিলি তো আমার টাকা দেওয়ার মতন কিছু নাই, আপনি কি বলেন? আমার ফ্যামিলি, আমি টাকা দিয়ে আসছি, আমার প্রায় আমার 5 লাখ টাকার মতন আমি দিয়ে আসছি, আমি কিভাবে টাকা দেবো? আমার ফ্যামিলি দিতে পারবে না। তারপর আরেকটা পাশে ছিল, ও আমার ভাইয়ের লাঠি দিল, লাঠি দেওয়ার সাথে সাথে আমি 2-3 হাত ছিটে গেছি। তারপর আমি আবার বলতেছি, রিকোয়েস্ট করতেছি, ভাইয়া আমার মারেন না, ভাইয়া আমার আমার মারেন কেন ভাইয়া, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমি আমার ফ্যামিলি কোনোদিন টাকা দিতে পারবে না, আমার মারেন না। যত বলি, যত রিকোয়েস্ট করি, তত ওরা বেশি মারে। তারপর বলে যে তুই টাকা দিবি না, ঠিক আছে টাকা দিবি না, তোর বাপ দিবে, তুই তো ভিতরে যা। তারপর এ বলে কি করলো, ভিতরে দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার পরে ভাইয়া দেখলাম যে আরেক করুন ইতিহাস। ভিতরে যাই দেখি ভাইয়া আমার মতন আরো আরো 20-30 জন ওই রুমের ভিতরে আছে, যাদের কেউ হাত ভাঙ্গা, কেউ মাথা ফাটান না, কেউ কাঁদতেছে, কেউ গড়িতেছে। ওই দৃশ্য দেখে ভাই আমি হতভম্ব, জ্ঞান শূন্য হয়ে পড়লাম, যা আল্লাহ কোথায় নিয়ে আসলা, আল্লাহ আল্লাহ, আমি তো আসছিলাম আমার আমার স্বপ্নগুলো পূরণ করতে, আল্লাহ কোন পরীক্ষার ভিতরে ফেলাইলা, আল্লাহ আমি কিভাবে এখান থেকে রক্ষা পাবো, আল্লাহ আমার বাসায় তো কোনো টাকা নাই, আমার আম্মার যদি ফোন দেয়, ফোন দিয়ে যদি টাকার কথা বলা হয়, আমার আম্মা তো 8 টাকা করবে, আমার আম্মা তো 1টা টাকা দেওয়ার মধ্যে না ক্ষমতা নাই, তাহলে তো আমি মরে যাব। আর ওরা বলছে যে এই ঘরে জীবিত ঢোকে, যদি টাকা না দিতে পারে তাহলে মৃত বের হয়, এখন তুই কি করবি তুই বোঝ, যা রুমের ভিতরে যা। তা আমার ওই যে 18 জন নিয়ে আসছিল, ওর কিছু লোক আগে নিয়ে আসছিল আমারে, ওরা ওই ভিতরে ওরা দৌড়ে এসেছে যে যে বন্ধু তুমি বাড়িতে ফোন দাও, বাড়িতে ফোন না দিলে ওরা অনেক মারবে, অনেক মারবে, যদি বলো যে নাম্বার নাই, নাম্বার নাই, টাকা নাই, এইসব কথা বললো না, ওরা বাড়িতে ফোন দাও, তোমার আম্মারে বলো টাকা ম্যানেজ করে দিতে, যদি টাকা ম্যানেজ করে দেয় তাহলে মনে হয় তোমার জীবনটা বাঁচবে, না হলে জীবনটা বাঁচবে না।
প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন যে গল্পটা আসলে কতটা মর্মান্তিক হতে পারে। আমি ইসাক আপনাকে একটু অনুরোধ করবো, কারণ গল্পের এখন অনেক বিষয় বাকি আছে, লম্বা একটা সময় আমাদেরকে পাড়ি দিতে হবে এখানে গল্পে, আপনি একটু নিজেকে কন্ট্রোল করে বলুন, কারণ আমরা জানি সামনের দিনগুলো আপনার, আপনি যে ঘটনার কথা বলছেন সেটা আরো ভয়াবহ। আজকে এখানে একজন ইসাককে আমরা নিয়ে এসেছি, আমরা বিশ্বাস করি যে বৈদেশিক মুদ্রা যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে এত বড় একটা জায়গায় আজকে দাঁড় করিয়ে দিয়েছে, যে আমরা যখন বিশ্বমন্দা থাকে তখন আমরা দেখি যে বিশ্বমন্দা থাকলেও আমাদের তাতে তেমন কোনো প্রভাব পড়ে না। আমাদের অর্থমন্ত্রী বলেন যে আমাদের বিশ্বমন্দার প্রভাব আমাদের দেশে পড়বে না এবং তার কোনো প্রভাব আমরা দেখি না। এবং এই যে প্রভাব পড়ে না তার পেছনে এই মানুষগুলো যারা বিদেশে যান, নিজের কত পরিশ্রম করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেশের টাকা পাঠান, কিন্তু এর মাঝখানে যে অনৈতিক বাণিজ্য এবং সেই অনৈতিক বাণিজ্যের ছাঁচে পড়ে কত মানুষ বাংলাদেশের যে কি বলবো আমরা এক ধরনের জবাই হচ্ছেন, সেটার একটা মাত্র প্রমাণ আজকে আমরা এখানে হাজির করার চেষ্টা করেছি অত্যন্ত সাহসীভাবে। এবং আপনাদেরকে বলতে চাই যে এটার নেটওয়ার্কটা যে কত শক্তিশালী বা কত বড় নেটওয়ার্ক সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে সেই ওমান থেকে শুরু হয়েছে, ইরানে গিয়েছে এবং ইরানে গিয়ে ওখানে দেখছে ওখানেও কিছু বাঙালি, বাঙালিরা বাঙালিদের অত্যাচার করছে, অদ্ভুত একটা ব্যাপার। যেহেতু আমরা গল্পে আবারও ফিরছি, ইসাক আপনি একটু নিজেকে কন্ট্রোল করে নর্মালি বলুন। হ্যাঁ তারপর
ভাইয়া, তারপর ওরা বলো কি ভাইয়া তুমি বাড়িতে ফোন দাও, ফোন দাও ছাড়া কোনো উপায় নাই। তারপর আমি আবার ওই দৌড় দিয়ে ওদের কাছে গেলাম যে ভাইয়া আমার ফোন দেন, আমি বাড়িতে ফোন দিই। ওরা বলো তুই নাকি ফোন দিবি না বাড়িতে, তোর নাকি টাকা নাই, তুই তো ফোন দিবি না, তাই এখন আসছো কেন, যা যা যা, এমনিতে ভূতে টাকা দিয়ে যাবে, কান যখন আসে মাথা এমনিতে পাবো জায়গা। আমি বলি না ভাইয়া আমাকে ফোন দেন। তারপর আমার বাড়িতে ফোন দেয়, পরে আমি আম্মা বলে আমার আম্মারা ফোন রিসিভ করে,
আমার প্রথম ফোন,
হ্যাঁ প্রথম ফোন আমার আম্মা রিসিভ করে। আমি আম্মার কাছে বলি যে প্রথমে ওরা অনেক কিছু শিখাই দেয় যে তুই বলবি না যে তোরে আমি মারছি, তোরে এখানে আটকাই রাখছি, তুই দালালের রুমে আছে, এগুলো তুই বলতে পারবি না। তুই বলবি যে আমি মা ইউরোপে যাবো, আমি ইরানে আসছি, এখানে তুমি 5,00,000 টাকা দাও, 5,00,000 টাকা দিলে আমার ইউরোপ পাঠাই দেবে, এই কথা তুই বলবি, যদি মারার কথা বল তারপর এখানে কিন্তু তোর খবর আছে। তারপরে প্রথমে আমার এই কথাটা শিখে যাওয়া হয়েছিল। এবার আম্মা ফোন রিসিভ করলো, আমি আম্মারে বললাম যে আম্মা আমি যে এরকম আছি, আমি ইউরোপে যাবো, আমাকে 5,00,000 টাকা দিলে আমাকে ইউরোপ পাঠাই দেবে। তা আমার আম্মা বললো যে তুমি তো মানে কাজে গেছো, তোমার ইরানে কেন নিয়ে তুমি গেছো, ইরানে কিসের জন্য গেছো? আমি আম্মা আমার তো এই কোম্পানির লোকে নিয়ে আসছে আমাকে এই জায়গায় কাজে, কাজের জন্য, এখন নাকি ইউরোপে পাঠাইবে আরো 5,00,000 টাকা দেবে। আম্মা বলে যে কোথায় টাকা পাবো, কোথায় টাকা দেওয়ার মতন তো আমাদের কোনো বাবা অ্যাবিলিটি নাই, আমাদের এরকম কোনো সমর্থন নাই, কিভাবে তোমাদেরকে টাকা দিব, কই তোমার বাইরে কই, তোমার কে আছে তোমার কাছে, তাদের কাছে ফোনটা দাও। ফোন দেওয়ার পরে আম্মা ওদের কাছে অনেক কান্নাকাটি করে, রিকোয়েস্ট করে, ওরা ভাবছে যে আমার টাকাটা আসবে না। তখন বলে যে ঠিক আছে আপনি টাকা দিবেন না, ও আসলে বন্দি অবস্থায় আছে, ওরে আমরা নিয়ে আসছি, ওর শরীরে 10,00,000 টাকা আছে, আপনার কাছে চাচ্ছি 5,00,000, ওর চক্ষু কিডনি এগুলো হসপিটালে বেঁচে হলেও আপনাকে 5,00,000 টাকা রিটার্ন দেবো, আর এই 5,00,000 টাকা দিয়ে আপনার ছেলের নামে আপনি একটা জাতা ফুটতে খাওয়াই দেন, আর দাপনের কাপড় কিনে একটা কলা গাছ মাটি দিয়ে দেন। আমার আম্মারে বলছিল, আমার আব্বা কাছে ছিল, আমি বাড়ি ছিলাম যে আব্বা স্ট্রোক করছে সাথে সাথে, আব্বা এখন পর্যন্ত আমার সুস্থ না, তার স্বাভাবিক সেন্স ফিরেনি, এখন পর্যন্ত আমার বাবা কথা বলতে পারে না। যাই হোক আম্মা আম্মা ওদেরকে তবু রিকোয়েস্ট করলেন, ঠিক আছে আমার বাবারে আপনারা মারবেন না, আমার বাবার গায়ে হাত দেবেন না, আমি টাকা দেব। আম্মা তারপরে ওদের কাছ থেকে সময় নিল 7 দিন। তারপরে ওরা বলতেছে যে না 7 দিন সময় দেওয়া যাবে না, 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের ভিতরে টাকা দিতে হবে। আমার ফ্যামিলি করলো কি, ওর কাছ থেকে সময় নেওয়ার পরে ওই তালতরে ফোন দিছে যে আমার বাংলাদেশে পাঠাইছে, যে তালতরে ফোন দিছে যে কি অবস্থা তুমি, আমার ছেলে কোথায়, আমার ছেলের দালালের নিচে দালালে আটকাইছে, মারধর করতেছে, তুমি ওখানে টাকা দিয়ে আমার ছেলের বাসাও। তখন পাল্টা জবাব দিছে যে আমি আমি ওমান পাঠাইছি, আমি ইরান পাঠাই নাই, ইরান ও গেছে গা, আমি জানি না কিছু, আমি কিভাবে আনবো, এরকম বলার পরে ওর সাথে ফোন বন্ধ করে দিছে আমার ওই তালতো, আর ওর সাথে কন্ট্যাক্ট হয় না, আমার ওই টাকা আর দিতে পারে না। তারপরে প্রথম যেদিন টাকার ডেট দেওয়া ছিল বুধবার দিন, ভাইয়া ও বুধবার দিন আমার ফোন আমার বাড়ির সাথে আর টাকা পাঠায় নাই। টাকা না পাঠানোর কারণে ওরা ওই দিন আমার প্রচুর মারলো, এই যে রোল ছিল প্রথম দিন ওই রোল দিয়ে আমার এই 2 পিঠে 12টা পিঠান দিচ্ছে, রোল দিয়ে 2 হাত দিয়ে। ভাইয়া যদি একটা পিঠান যদি আমাদের বাপ মা বা আমার বাংলাদেশি ভাই ব্রাদারে কেউ দেখতো যে একটা পিঠান, তাহলে মনে হয় তারা স্ট্রোক করতো, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ হসপিটাল শ্রেষ্ঠ চিকিৎসা করাইতো আমাদেরকে, যদি এত যে আগুন জ্বলে যায় এমন, ওই রকম 12টা পিঠান দিছে আমার। আগে আমার পাশেরটা পিটেছে ওই 2 দিন আগে, আমি মনে মনে ভাবছি ওই পিঠান গুলো দেখে যে হয়তো বা আমার মনে হয় একটা পিঠান দিলে আমি মনে হয় মরে যাবো।
আপনি 12টা পেলেন, আপনি একটু বলেন তো যে বাড়িটাতে আপনারা রেখে চলেন, আশেপাশের এলাকা কি মরুভূমি?
হ্যাঁ আশেপাশে সব এলাকা মরুভূমি, শুধু ওই একটা রুমে ইরানিরা থাকে পাশে, আর একটা রুমে ওরা এই বিজনেসটা করে।
তার মানে হয়ে আপনাদেরকে মারলো কারা, বাঙালিরা?
হ্যাঁ বাঙালিরা,
বাঙালিদেরকে পেটাচ্ছে।
হ্যাঁ পিটাচ্ছে, তো ওই আমাকে ওইরকম মারা শুরু করলো। তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, ভ্যাল ধরছে ভ্যাল, তো ওরে উড়া উড়ে আমার গলায় পাড়া দেয়, হানে পাড়া দেয়, মাইরের ঠেলায় আবার ডরের ঠেলায় উঠে বসে পড়ে, আবার পিঠায় আবার বসে, এরকম করলে ওই দিন আমার প্রায় দু তিন ঘন্টা মাল। ওরা খাবার দেয় একবেলা, যদি খিচুড়ি করে না ভাইয়া, ওই খাবার আমাদের মনে হয় আমরা কুকুরেরও খাওয়াই না, কুকুরের খাওয়াইলেও ভালো কিছু খাওয়ায়, কি সবজি টবজি দিয়ে খিচুড়ি করে, পাঁচজনের খাবার একটা বলে দেয়, ওই ওই জায়গায় দশজন থেকে পনেরো জন বসায়। যখন ভাইয়া ওই এক নালা নি না, এক মুষ্টি নেওয়ার পরে দ্বিতীয়বার ওই বলের দিকে তাকাইলে আর দেখি না, দেখি খাবার সব শেষ। আমি ক্ষুধার জ্বালায় ভাই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে ভাই, ক্ষুধা, আমি ক্ষুধার জ্বালায় আমি সারাদিন চব্বিশ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়তো ভাইয়া, চব্বিশ ঘন্টা চোখ দিয়ে পানি পড়তো। প্রতিদিন একই সিস্টেম খাবারের, আর প্রতিদিন মায়ের সিস্টেম ওইটা, আর প্রস্রাব পায়খানা করাই তো একবেলা শুধু সকালে, আর পানি ভাইয়া পানির জন্য যে কি রিকোয়েস্ট করছি ওদের কাছে, যে আমার একটু পানি দেন, আমি একটু পানি খাবো, আমার পানির তৃষ্ণে ধরছে, আমাকে একটু পানি দেন, পানি তো পানি খাবি আর প্রস্রাব করবি, আমি প্রস্রাব করবো না, আমাকে একটু পানি দেন, আমার একটু পানি দেন, আমি প্রস্রাব করবো না, আমি একটু পানি খাবো, শত রিকোয়েস্ট করার পরও ওরা একটু পানি দেয় না। আর সকালবেলা বাথরুমে নেবে, মুখ তো ধোয়া নাই, সব বাথরুমে যাবে দুই মিনিট, যদি দুই মিনিটের বেশি কেউ বাথরুমে বসে থাকে ভাই ওরা মারতো, ওখানেই মারতো, তারপর আবার রুমে নিয়ে আসবে। ও তো গরম ভাই, ইরানে প্রচুর গরম, এসি ছাড়া কোনো রুম নাই, তো আমাদের রুমেও এসি ছিল, যখন রাত তিনটে বাজতো না এসিটা বন্ধ করে দিত, আর গরমে সবাই উঠে বসে থাকতাম, তবে রুমটা ছিল, আর আমরা যদি থাকতাম স্বাভাবিক কায়দায়, এখন আমরা যে এরকম মেসে থাকি হয়তো বা ছয়জন সাতজন আমরা থাকতে পারি ওই যে রুমের যে আয়তন, কিন্তু ওই জায়গায় ওই রুমের ভিতরে আমাদেরকে বিশ জন বাইশ জন পঁচিশ জন রাখছে ভাইয়া, রাত্রে শুইতে পারি না ভাই, দাঁড়াই দাঁড়াই রয়েছি, তারপরে একজন শুইলে একজনের পাশে এমন ভাবে শোয়াইতো, জায়গা থাকতো পাশে খালি দেখা গেছে, তারপরও এমন কাঁদে শোয়াইতো ওরা, যখন কাঁদ দিয়ে আবার সোজা শুতে যাইতো আমার বডি আরেকজনের গায়ে পড়ে যেত, তো এইরকম সিস্টেমে শোয়াইতো, এইরকম ওরা কষ্ট দিত। ওই জায়গায় শাস্তিটা খুব কঠিন ছিল, মায়ের ক্ষেত্রে শাস্তি,
আপনারা তো বাঙালি যাদেরকে অত্যাচার করতো তাদের তো প্রায় সংখ্যা ওদের অনেক বেশি ছিলেন, অনেক অনেক বেশি,
হ্যাঁ,
কিন্তু ইউনাইটেড হয়ে মানে একসাথে হয়ে কোনো কিছু করার মতো সাহস সুযোগ ছিল না
ভাইয়া। এটা আমরা অনেকে অনেকে অনেক সময় প্রোগ্রাম করছি যে হয়তো বা ওদেরকে খুন করে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু ওই প্রতিদিন নতুন নতুন নিয়ে আসে, আপনি আজকে আসছেন না, ওরা আজকে দুই দিনের তিন দিনের ভিতরে পেমেন্ট করাই ফেলায় ভাইয়া, যখন ওরা পেমেন্ট করায় পেমেন্টের সাথে সাথে তিন লাখ চার লাখ দুই লাখ যে যা দেয় সাথে সাথে ওই রুম দিয়ে নিয়ে যায়, আবার নতুন লোক নিয়ে আসে, আবার সবাই বাঁচার স্বপ্ন দেখে ভাইয়া, যে পলাই গেলে তো কি অবস্থা করে, এগুলো তো ওরা আগেই বলে, আমার মাথা কামাই দিছিল যে আমি পলাই গেলে ওরা আমার ধরে আনতে পারে, তো এরকম আমার চলতে থাকলো ভাইয়া পনেরো দিন, এরকম একবেলা খাবার, আর শাস্তিটা দিত ভাইয়া ঠ্যাং দুটো উঠতে গিয়ে ঠ্যাঙের তলে কান দিয়ে, মুরগি সিস্টেম আছে না, কান দিয়ে ভাইয়া আমি দু মিনিট থাকতে পারতাম না, ওইটা সবচেয়ে আমার বেশি কষ্ট হতো ভাইয়া, আর ওই যখন পড়ে যেতাম আর আই হুড়ি সুরিশ করে ওরা লাথি মারতো, আমার লাথি মারতো সবাই ধরাইতো, আবার এক পায়ের উপরে দাঁড়াই থাকতে হবে, এই আবার রোল আছে ভাই, ও রোল দিয়ে পিড়েতো, এই যে ভাই আমার কিডনি ভাই, এখানে ওরা আমার একটা লাথি দিছিল, ওই যে আমি পারি না, কেন পারি না, আমি ধরে থাকতে পারি না কেন, তো এই লাথি দিছিল, এই লাথিতে আমার কিডনিটা খুব সমস্যা হয়েছে, এখনো সমস্যা আছে, আমি এক মাসে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারিনি ভাই। ওরা আমাদেরকে নিয়ে খেলতো, কিরকম খেলতো জানেন ভাইয়া, ওই সবাইরে ওই রকম বুঝা দেওয়াই আনে ঠ্যাঙ্গে নিজেদের কান ধরাই, একজনের পাশার নিচে আর একজন ভরতো, ভরার পরে ওরা করতে কি ওই পিঠের উপরে দাঁড়াইতো, আর উপরে আড়া পাওয়া যাইতো, ওই আড়া ধরতো, তারপর আমার পিঠ থেকে আরেকজনের পিঠে, আরেকজনের পিঠ থেকে আরেকজন পিঠে, আরেকজনের পিঠ থেকে এই পাশ থেকে ওই পাশে যাইতো, ওরা খেলতো, আর ওই পাশে নামিয়ে যাইয়া এরকম ইয়ে আছে, দুইজনে দুই সিট দিয়ে এরকম লাথি মারতো, লাথি মেরে কয় যা গিরিজ যা যা যাক এখন গিরিশ যা, পিঠ থেকে দুটো তিনটে পিঠে দিত, ওই দালালেরা, ওই বাঙালি,
ওরা বাঙালি,
ওরা বাঙালি, ওই দালালেরা সবচেয়ে বড় কষ্ট এইটা, যে বাঙালি হইয়া বাঙালি কিভাবে নির্যাতনটা ওরা করতো, ওরা কিভাবে মানুষ নিয়ে খেলতো ভাইয়া, তারপরে আবার সোজা করে বসাইতো, আবার বসাই আবার কানে ধরাইতো, তাড়াতাড়ি করে ধরে আবার ওই রকম করতে হবে, আবার ওই পিছন দিয়ে আবার লাঠি মারতো, ঠেলা দিত যে যা দুবাই যা, এরকম ওরা খেলতো, টাকা দিবি না টাকা তোদের ধারে দিয়ে যাবে, ভাই ওই পনেরো দিনের মাথায় ভাই আমার একটা রড দিয়ে এখান থেকে বাড়ি দিছে
মাথার উপরে,
হ্যাঁ, যে তোর বাপমার যে আঘাত লাগতেছে না, তোর বাপমার টাকা পাঠাইতেছে না, তোর বাপমার তোর রক্ত বাইরে এলে না টাকা চলে আসবে, পরে আঠারো দিনের মাথায় আমার আম্মা আবার টাকা দেয়,
কত টাকা দেয়,
ওখানে এক লাখ টাকা দেয়, অনেক রিকোয়েস্ট করে কান্দাকাটি ঘুরে আমার আম্মায় যে আমার বাবারে তোমরা মারো না, বলছে কি যে আপনি টাকা দেন, ওই তেহরানে পাঠাই দেবো, তেহরান যে ও কাজ টাজ করে ওখান থেকে খাবে। 1 লাখ টাকা দেওয়ার পরে আমার ওখানে 1 মাস পর্যন্ত রাখছে, ওই ঘরে আমি 1 মাস ছিলাম। ওই প্রতিদিন মারছিল, আবার টাকা দেওয়ার জন্য আবার বাড়িতে ফোন দেওয়া হলো, আবার দেখে টাকা আসে না, তারপরে অন্য রুমে আমার বিক্রি করে দেওয়া হলো 1 মাস পরে।
বিক্রি?
হ্যাঁ।
বিক্রি মানে কি? কিসের বিক্রি?
মানে অন্য রুমে পাঠাই দিচ্ছে, অন্য দালালের কাছে। এরকম ইরানি ড্রাইভার আসলো সকালবেলা, তুমি রেডি হও, তুমি রেডি হও, এ ঘরে খাউন, তোমার শেষ, অন্য ঘরে খাউন। ওখান থেকে আমাদের 6 জন উঠেই দিল, বিক্রি করলো 6 জন। তারপর নিয়ে গেল দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে যাই ভাই, করুন ইতিহাস।
দ্বিতীয় ঘর কি ওইখানে? ওইখানে নাকি?
না, ওখান থেকে বন্দরাবাদ।
কত দূরত্ব?
দূরত্ব ভাইয়া 3-4 ঘন্টার।
সর্বপ্রথমে
ওরা ফ্লাশ দিয়ে ধরলো আমার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা আর বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটা, ও ফ্লাশ দিয়ে ধরছে আর ফোন দিছে আমার কানে, ফোন দিছে। আর আমি আম্মা আম্মা কই চিৎকার করতেছি আর বলতেছি, আম্মা আমাকে আমার জীবনটা ভিক্ষে দাও, আম্মা আমার জীবনটা ভিক্ষে দাও, আম্মা আমার জীবনটা ভিক্ষে দাও, আমার টাকা দাও, আম্মা আমার টাকা দিলে ওরা ছেড়ে দেবে, মা আমার টাকা দিলে ওরা ছেড়ে দেবে, মা আমার টাকা দিলে ওরা ছেড়ে দেবে, এইরকম ফোন দেওয়া হইতো। আর আমি এরকম চিৎকার করতাম আর ওই ক্লাস দিয়ে নখ গুলো চাপতো, আর যদি বেশি চিৎকার দিতাম তাহলে আবার মুখের ভিতরে গামছা ভরিয়ে পিছন দিয়ে বাঁধতো, বাঁধ দিয়া পিছনে মোবাইল ধরতো আর রোল দিয়ে পিছনে পিটাইতো, আর বাপমা তো শুনতো। এরকম একটা ছেলে আমার সাথে ছিল, ওই ছেলেটার বাবা এরকম ফোন দেওয়া হয়েছে, ওর ছেলেটা চিৎকার দিচ্ছে, বাবা টাকা পাঠাও, বাবা আমার জীবনটা বিকে দাও। ওর বাবা বাংলাদেশে বসে ওই চিৎকার শুনে সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে।
ও মাই গড,
সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। এখন কন্ট্যাক্ট করলে হয়তো ওই ছেলের নাম্বার আছে, বাসার নাম্বার,
বাংলাদেশে ফিরে এসেছে।
হ্যাঁ, ছেলে বাসায় বাংলাদেশে ফিরে আসছে, ছেলের বাসার নাম্বার আছে আমার কাছে, যদি আপনারা কন্ট্যাক্ট করেন।
ঠিক আছে, এই পার্ট আমরা শাকিলকে দিচ্ছি। আপনি যে নাম্বার গুলো নিয়ে এসছেন বা যারা যারা এরকম ভুক্তভোগী আছে তাদের সবার সাথে আমরা যোগাযোগ করব এবং ও যেগুলো বলছে সেগুলোর একটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এই পার্টটা আমরা গল্পের শেষে যোগ করার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর?
হ্যাঁ, ওখানে আমার এরকম চলতে লাগলো ভাইয়া। তারপর আমার মা আমার জমি বিক্রি করে আবার 1 লাখ টাকা দিল, ওখানে আবার 1 লাখ টাকা দিল যে আমার আবার ছেড়ে দেবে। তা ওখানে টাকা দেওয়ার পরে ওরা আমার ছাড়লো না ভাইয়া, ওখানেও প্রায় 1 মাসের কাছাকাছি ছিলাম। 1 মাস পর আবার অন্য ঘরে বিক্রি করা হলো আমার, আমি 3 নম্বর ঘরে। তারপর ওই রকম ওই সিস্টেমে আমাকে নিয়ে গেল, শরীর তো একদম যে হিরুঞ্চির মতন, আমার পুরো বডি স্ট্রাকচার হিরুঞ্চির মতন হয়ে গেছে, আমার হাড্ডি গুলো সব দেখা যাইতেছে আর ওই যে নীল নীল যে রদ গুলো দেখা যায় চামড়ার উপর দিয়ে ওগুলো দেখা গেছিল, মারতে মারতে আর খাওয়ান না খাইতে খাইতে চোখ দুটা ভিতরে ঢুকে গেছে এই অবস্থা। আর আমার দাড়ি গুলো অনেক বড় হয়ে গেছে আর শরীরে ময়লা ধরে গেছে, আমার শরীরে মনে হয় পচলার সিস্টেম হয়ে গেছে, আর গোসল নাই। আমি ওই 2 মাসে কোনো গোসল দিতে পারি নাই, একটা ড্রেস ছিল ওই পোশাকটা মারতে মারতে ছিঁড়ে গেছে জামাটা, আর ওই প্যান্টাই পরা ছিলাম। রাতের বেলাও একটা বেল ছিল, ওই বেলটা খুলতাম, খুললে মাথার নিচে দিতাম, আবার সকালবেলা বেলটা আবার পরতাম, কিন্তু অনেক রাত্রে ঘুমাইতে পারিনি। ওই প্রথম যে ঘরে যে শাস্তি দিছে তার ছিল এ ঘরে দ্বিগুণ শাস্তি, তারপরে যেটা আছে এ জায়গায় আরো দ্বিগুণ শাস্তি। তা ওই ঘরে ছিলাম, ইতিমধ্যে রমজান মাস চলে আসছে ভাইয়া, গেল রমজান, 2 রমজানের দিন ওখানে আমার ওই 3 নম্বর ঘরে বাড়িতে কন্ট্যাক্ট করলাম আমি, যে আম্মা যদি আমার আর 50,000 টাকা দেও তাহলে সত্যি আমার বাইরে ছাড়িয়ে দেবে। সত্যি মারছে, অনেকগুলো মারছে, মারতে মারতে দেখে আর টাকা পয়সা বের হচ্ছে না, আমি বলতেছি যে 50,000 টাকা আন, তারপর আমার ওরা হসপিটাল বিক্রি করে দেবে, ওদের নিয়ে আসতে দেখে আর 50,000 টাকা আসে কিনা বাড়ি থেকে। যে আমার বলো যে 50,000 টাকা আন, 50,000 টাকা আনলে তোরে আমি তেহরান পাঠাই দিব, তুই তেহরানে কাজ টাজ করে ওখানে খাবে, বাংলাদেশে তো যাইতে পারবি না, বাংলাদেশে যাওয়ার সিস্টেম নেই, ওখানে থাকবি। যাই হোক, ওরা যখন ঘুমাইতো আমি উঠতে আল্লাহ আল্লাহ করতাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম, কিন্তু ওরা পড়তে দিত না, উজু ছাড়া ওই দেওয়ালে ঘষে ঘষে আমি নামাজ পড়তাম। আমি সাধারণভাবে যেগুলো জানতাম মোটামুটি ওগুলো পড়ার খুব চেষ্টা করতাম আর 24 ঘন্টায় আল্লাহ আল্লাহ করতাম, শুধু আল্লাহ ছাড়া আমার মুখে ছিল না, ঘুম তো আসতো না, সকালবেলা দোয়া পড়তাম, দোয়াগুলো পড়ে মুখে ফুটতাম যে ওরা যে আমার না কাছে না না আসতে পারে, যে আমার গায়ে পিটের না দেয়, আমাকে যে না ধরে আমার চোখের সামনে, যে এরকম ভয় কাজ করতে। আর ওই দোয়া যে আল্লাহ তোমার এই দোয়ার বরকতে যে ওরা আমার দিক নাই তাকায়, এরকম ছুড়ো টুড়ো পড়ে তারপরে প্রতিদিন সকালবেলা বসতাম। তাই সকালবেলা বসলে প্রথমে বসার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যেত, শাস্তি দিয়ে বসায় রাখতো দুই ঠ্যাঙের উপর, এরকম 2 ঘন্টা থাকা লাগবে, তারপরে আবার ওই কান ধরে থাকা লাগবে 1 ঘন্টা, তারপরে পায়ে এক পার উপর খাড়া করে 2 হাত উঁচু করে থাকতে হবে, তিন চারগণ, ওইয়ের ভিতরে যে না পারে পড়ে যায় ওই মারে, আবার খারাপ করে, মারে আবার খারাপ করে, ফোন দেওয়া হয় বাড়িতে, ওভাবে চলতে থাকে ওখানে। ওখানে ওই রুমে আমার একটা ছেলের সাথে ভালো একটা পরিচয় হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়।
কোন ছেলের সাথে? ও কি আপনার মতো গিয়েছে ওখানে? হ্যাঁ, যারা অত্যাচার করে
তারা। ও আমার মতন গিয়েছিল ওখানে।
ওকে, আমরা এই জায়গাটা থেকে ফিরতে চাই। ও একটা আশার ঝলকের কোন একটা কিছু বলছে, আমরা এই জায়গাটা থেকে ফিরব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। ইসাহাক তার জীবনের গল্প আজকে এখানে বলছে, এবং ইসাহাকের জীবনের গল্প কতটা ভয়াবহ হতে পারে, কতটা নির্মম হতে পারে সেটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমি সংবাদের বিরতির পরই ফিরে আসছি। আপনাদের সবাইকে বলছি, ইসাহাককে যদি কোনো প্রশ্ন করার থাকে, ইসাহাককে যদি আপনারা দেখতে চান বা ইসাহাককে নিয়ে যদি কোনো কমেন্টস করতে চান, তাহলে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আরো একবার স্বাগত জানাতে চাই আপনাকে। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। আরজি কিভি আপনার সঙ্গে আছে, এবং আমাদের সঙ্গে আছে ইসাহাক। ইসাহাক তার জীবনের গল্প বলছে। ইসাহাকের জীবনের গল্পকে আমরা আসলে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে আসে, সেই সব এত এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে এত এত বড় একটা মাফিয়া কাজ করছে, এত বড় একটা নেটওয়ার্ক কাজ করছে, একেবারে বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা ওখানে গিয়ে দালালি করে কত বড় একটা জায়গা তৈরি করেছে, ভাবলেই গা শিউরে ওঠে। আমরা ইসাহাকের জীবনের গল্প জানছি, জীবনের গল্পের সত্যতা খোঁজার চেষ্টা করব এই থার্ড পার্টে শাকিলের কাছ থেকে। এবং একই সাথে যারা হ্যালো 8920 শুনছেন তাদের সবাইকে বলতে চাই, হ্যালো 8920 হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প অনায়াসে বলতে পারেন, সেটা যে কোনো বিষয় নিয়েই হোক না কেন। আমরা শুধু একটা বিষয় লক্ষ্য রাখি, যে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কোনো মেসেজ নিতে চায়, কেউ যদি সতর্ক হতে চায়, কেউ যদি জীবনে পজিটিভ অর্থে ভালো কিছু করতে চায়, সেই জিনিসটা আপনার গল্পে রয়েছে কিনা। এছাড়া যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। দুটো পদ্ধতি রয়েছে এখানে। ফোন নম্বর 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়া ফেসবুক, যেটা একটু আগেই বলে দিয়েছি, ফেসবুক আমাদের আরো একটি জায়গা যেখানে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকে আমাদের এই ইসাহাককে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ইসাহাকের ছবি দিয়ে দেওয়া হয়েছে, যাবতীয় তথ্যাবলী থেকে শুরু করে আপনি সবকিছু এখান থেকে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ইসাহাক, আপনি বলছিলেন যে একটা আলোর সন্ধান বা একটা ভালো কিছু আপনি দেখতে পেলেন, সেটা আমরা কি জানি না, চলুন আপনার কাছ থেকে শোনা যাক।
ভাইয়া, ওখানে একটা ছেলে ছিল, প্রায় 1 থেকে 1.5 বছর আগে গেছিল। ওখানে যাওয়ার পরে ওর বাংলাদেশ থেকে কোনো রেসপন্স ছিল না, ওর ফ্যামিলি কিছু বলতে, ও আমার কাছে বলছে যে আমি প্রায় 5-6 মাস এখানে মার খেয়েছি। মার খাওয়ার পরে ওদের দরকার লোক, একটা লোক ছিল, ওরা ওই লোকটা বাংলাদেশে চলে আসে, রান্না করে খাওয়াইতো ওদের দালালের। তারপরে আমারে দেখে আমি মরিও না আর টাকাও আসে না, তারপরে আমারে ওদের পাক করে খাওয়াইতো।
আপনাদের ওখানে যেটা দেখলেন ওই সময় কি কোনো লোকজন অত্যাচারে মারা যেত?
হ্যাঁ ভাইয়া, আমি ছড়ি, আমার একটু মিস্টেক হয়ে গেছে।
মিস্টেক না, তুই বল
ভাইয়া। একটা লোক আমার ভাইয়া, তার নাম্বার আছে আমার কাছে, ওরা মারতে মারতে আমার চোখের সামনে, ভাই কি বলবো, নির্মম পরিহাস ভাইয়া, এমন মারা মারছে ভাইয়া, ওর হাত পা দিয়ে দুই হাত, তারপর মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে, মনে করেন ওরা মায়ের নামে গেছে রুম দিয়ে, সাথে সাথে ও মারা গেছে। যখন রাত্র 2-3 বাজলো, তখন একটা গাড়ি আসলো, ইরানি গাড়ি, তারপর ওই লাশটা নামাই নিয়ে ওই জঙ্গলে ফুটে ফেললো, জঙ্গলে নিয়ে গেল। আর ওর দেখা পায়নি, খুব ভালো ছিল ওর। দুইটা না একটা বাচ্চাও আছে ভাইয়া, ওর নাম্বার আছে ওর ফ্যামিলির সাথে, ওর বউ বা ওর আমার সাথে আপনারা এখন কথা করতে পারেন।
আপনি বাংলাদেশে ফিরে ওদের সাথে কথা বলেছিলেন?
হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলছি। হ্যাঁ, আমি ওদের কাছে যখন কথা বলছি, ওরা আমাকে বলছে যে তুমি কবে আসছো, আমার কাছে ডিটেল জানার পরে আমরা আগে জানছি। ওই দালালি ওদেরকে ফোন করে বলছে যে আপনার ছেলে মারা গেছে, ওকে ওই ইরানে মাটি দিয়ে রাখছি, ওদের কাছে।
এরপরে ওরা কোনো আইনি সংস্থা বা কোনো পুলিশ বা কারো কাছে যায়নি?
ওরা যায়নি, ওরা প্রাণনাশের ভয়ে ওরা যায়নি ভাই। ওরা বাংলাদেশের বিশাল এক চক্র কাজ করে, ওদের বিশাল এক চক্র কাজ করে। যখন আমার টাকাটা দেওয়া হয়, আর আমার টাকা দেওয়ার সাথে সিলেটের কিছু ছেলে ছিল আমাদের কাছে, ওদের টাকা হাতে হাতে নিয়ে আসে। নিয়ে আসার পরে র‍্যাব নিয়ে আসে, সাথে সাংবাদিক নিয়ে আসে ভাই। দুই ঘন্টার পরে ওরা আবার বাহিরে। এই জন্য এই প্রাণনাশের ভয়ে আসলে ওদের বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয় না।
ওকে, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ওই ছেলেটার কথা বলছিলেন,
হ্যাঁ ওর সাথে আমি বললাম, বলার পরে ওর সাথে কিছু মনের ব্যাপার আলোচনা করলাম। তারপর বলে যে ভাই আমি তো এরকম আসছি, কিন্তু আমার যে আমি কইতো ভাই আপনার জীবনে তো কোনো তাহলে নিরাপত্তা নাই, এই জায়গায় থাকলে তো আমার আপনি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারেন, তাহলে কোন পালানোর সিস্টেম টিস্টেম নাই। ও কথা বলো না, এখানে পালানোর কোন সিস্টেম নাই, এরকম দুই তিনটে ছেলে মারে ফেলাইছে, এরকম পালাই যাওয়া দর্শ যাইতে পারে নাই, ধরে আনছে ধরে নিয়ে মারে ফেলাইছে। আমি কই ভাই এরকম ঢুকে ঢুকে মরার সাথে একলাকে মরে যাওয়া ভালো, যদি সুযোগ হয়ে পালাই যাবেন, কয় এরকম সুযোগ আসবে না কখনো। আর 30-35 লোক নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে ভাই, ওই যে প্রথমে যে জঙ্গলে রাখছিল না, সরাসরি ওখান থেকে নিয়ে আসে। ওরা আর কোন দালালের ঘরে যায়নি, তো ওদেরকে পেমেন্ট করানো হয়নি। আর আমরা যে ভিতরে ছিলাম, আমরা তো অনেকে পেমেন্ট হয়েছি, টাকা পয়সা তো বাংলাদেশ আর আসছে না, তো আমাদেরকে 9 জনকে বাইরে রাখা হয়েছে, মানে রুমের ভিতরে দাঁড়াই থাকলো আর রাখা যায় না, রুমটা এত ছোট ছিল। তো আমাদেরকে 9 জন টিফিন ঘরে রাখা হয়েছিল। আর ওই যে ছেলেটার কথা বললাম, ওই ছেলেটার পরিদার দেওয়া, পরিদার রাখছে যে তুমি পাহারাদার রাখছে যে তুমি ওদেরকে পাহারা দেবা, আর ওই নতুন যে লোকগুলো ওদেরকে ভিতরে রাখছে, আর দালাল হেতে উপরে ঘুমায়, ছাদে ঘুমায়, বাইরে রাখছে আমাদের এজন্য ছাদে ঘুমায়। তো ভাইয়ের বললাম কি ভাইয়া, তো আমাদের যেহেতু বাইরে রাখছে, আল্লাহর মনে হয় একটা ইচ্ছে আছে ভাইয়া, আরো রমজান মাস ভাই আমরা পালাই। ও রাজি হলো না প্রথম, তারপরে আমি অনেক রিকোয়েস্ট করলাম ভাই এরকম বাসার সাথে একলাগে আল্লাহ তালা নিয়ে যাক, আর সুযোগ যেহেতু পাইছি ভাই পালাই।
কোথায় পালাবেন?
এরকম কোন মাথায় কাজ করছিল না। আমার আমার ইচ্ছে ছিল যে আমার যে গেট কয়েড আছে, গেট কয়েড আমি কিভাবে পালাবো, যে ওদের হাত থেকে কিভাবে পালাবো, যে আমি পরবর্তীতে পালাই যেতে পারবো না, ওরা ধরে না মারে ফেলবে, এরকম আমার কোনো সেন্স কাজ করছিল না। যাই হোক, ও রাজি হয়। তারপর রাত্র 12:30 দিকে, রাত্রে 12:30
কোনো ইলেকট্রিসিটি ছিল?
হ্যাঁ ইলেকট্রিসিটি,
ওখানে ইলেকট্রিসিটি,
হ্যাঁ ইলেকট্রিসিটি ছিল।
ওকে,
অনলি ভাই 8 কোটি জনসংখ্যা আছে সেম ইন্ডিয়া রাষ্ট্র। তারপর রাত্রি 12:30 দিকে দুই রমজান, ওখান থেকে চারুপাশে ভাই বড় যে ওয়াল করা, ওয়ালটা ছিল মনে হয় 10 ফুট, কিন্তু ভাই ওই যে ওদের তাবুক বলে ওই যে ওয়ালটা করছে না মেশিনে, ইচ্ছে হয়েছে মেশিনে, এবার হাত ঘুরে ঘুরে উঠা যায়।
আচ্ছা,
ওই রকম সিস্টেমে ওই উপরে যে দালাল আছে, দালালে হাজার সে ফোনে কথা বলতেছে, আমি দেখছি যে সে ফোনে কথা বলতেছে। আমি ওই দেখার পরে অস্তে অস্তে পাশ দিয়ে উঠছি। আমাদের ভিতরে আবার 9 জন ছিলাম, কিন্তু আমরা 6 জন আছি, ওই 3 জন প্রাণ নাশের ভয়ে মারি ফেলাইবে, এই জন্য ওরা 3 জন আসেনি। ওই আমরা 6 জন, আমরা খুশি তো তোমরা ঘুমো, আমাদের কথা বললো না, ঠিক আছে আমরা ঘুমাইতেছি, ওদের পরের দিন টাকা দিবে, পরের দিন টাকা দিবে, ওদেরকে বলছে যে তোদেরকে তেহরান পাঠাই দেবে। তো আমরা ওই আল্লাহর ইচ্ছে ওই অল ডাঙ্গাইছে 6 জন, 6 জন ডাঙ্গানোর পরে ভাইয়া শরীরে যত শক্তি ছিল ভাইয়া দৌড় আর দৌড় ভাইয়া দৌড় আর দৌড়, পাহাড় আর পাহাড় ভাইয়া, পাহাড় আর পাহাড়। এমন অনেকে বলতেছে যে জঙ্গলে ঢুকে যাবো, ওই 6 জন আর বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতেছে। আমি বলতেছি ভাইয়া যেহেতু ভাইয়া আমি আমি নেতৃত্ব দিয়ে, আমার নেতৃত্ব না আল্লাহ তালা মনে করেন তাকাইতে পারে, আমার আমি যা বলি এটা শোনেন, জঙ্গলে যদি ঢুকি না আমরা আর বের হইতে পারবো না, ওরা ধরে নিয়ে যাবে, তাছাড়া তাহলে কি করতে হবে ভাইয়া আমার পিছনে আসেন। আমরা বললাম আমরা আবার কমিটমেন্ট করছি যে যে আমরা যদি একজন আর ফালাই আর একজন যাবো না, এরকম কমিটমেন্ট করছি যে সে দৌড়িতে পারতেছে না হাঁটতে পারতেছে না, ওরে নিয়ে যাবো 6 জন। তাই এরকম দৌড় শুরু করলাম ভাইয়া, দৌড় শুরু করতে করতে যে উল্টো দিকে দৌড়েছি আমরা, মানে দালালের মানে পজিটিভ দিকে খুঁজবে, আমি বুঝছি আমি পজিটিভ দিকে না যাই নেগেটিভ দিকে গেছি, আমি অন্যদিকে গেছি আমি যে এই পথে ওরা না আসতে পারে। তো আমি করছি কি, এই যে মেইন রোডের কারেন্টের বাতি দেওয়া, মেইন রোড একটা রোড গেছে জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে, ওই ওই রোডটা ওভারটেক করে ওই ফেরে গেছি। ওই ফেরে যাওয়ার পরে ওই রোডের পাশ দিয়ে ওই কারেন্টের বাতি দেখে দেখে আমি দৌড়েছি, অবশ্যই আমি লোকালয় পাবো সামনে গেলে, আর এই জঙ্গলে ঢুকে গেলে আমি আর বের হইতে পারবো না ওদেরকে নিয়ে, তাহলে ওরা ধরে নিয়ে যাবে। এরকম নিয়ে নিয়ে অনেক লোক মেরে ফেলাইছে জঙ্গলের ভিতর দিয়ে। তারপর একটা টাইমে ভাই ওইরকম ওই বাতি দেখে দেখে দৌড়েছি, আর 4 ঘন্টা দৌড়ানোর পরে এক জায়গায় বসছি, বসার পরে ভাই ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। ইতিমধ্যে আজান আজান দিয়ে দিছে, পাশে দেখে ওই আজানের শব্দ শুনে দিয়ে পাশে টাকা দিয়ে একটা মসজিদ। তো ওরা ওরা মানে আমি ওই জায়গায় ওরা সাথে সাথে দূরে কাট ওই নফল নামাজ করছে বসে বসে ওইখানে। এখন ওই মসজিদ দিয়ে একটা ছেলে ধরে আনছিল, এরকম ছুটে গেছে বড় মসজিদে ধরে আনছে। এখন চিন্তা করি ওরা তো এই স্পটে খুঁজবে মসজিদ হ্যানে ওখানে, এইটা এটা চিন্তা করি আমি আবার পানির তৃষ্ণায় আর হাঁটতে পারতেছি না ভাইয়া, এমন পানির তৃষ্ণা লাগছে। তারপর আমি বলতেছি যে তোমাদের যাওয়ার দরকার নাই, আমি মসজিদে গেলে অবশ্যই পানি পাবো, তোমরা এখান থেকে পাহাড়ের পাশে পাশে হাঁটো। ওরা ওই পথ দিয়ে আমি মসজিদের পাশে যে কাঁচার ডাব্বা যে ময়লার ডাব্বা ডাব্বাগুলো আছে, ওই যে শিশি মিশি অনেকগুলো পড়ে রয়েছে মসজিদের সামনে, ওই এর ভিতরে আমি পানি খাইছি। আমি রিক্স লইছি আমার জীবনে যে আমি যদি ওরা ধরে নিয়ে যাই যাক মারে ফেলাক, আমি ওদের কথা বলবো না, আমি ওদের সাথে কমিটমেন্ট দিয়ে গেছি। তারপর ভাই আমি ওই পানি ভরছি, পানি ভরার পর 3-4 ডাব্বার ভিতরে পানি ভরে হাঁটতে পারিনি, দুধ কুস্কি ভাইয়া মানে খুব ব্যথা হয়ে গেছে আর পারতেছি না। একটু এক পা সামনে দিলে দুই পা পিছনে দেওয়া লাগে, দাঁড়াই থাকে এরকম হাঁটতে 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 ভাইয়া রোদ রোদ চেপে গেছে ভাইয়া, আর বালু উত্তপ্ত হয়ে গেছে, এখন আর পাড়া দিতে পারেন। ইতিমধ্যে দেখি লোকাল আয় ভাই ঘর দেখা যায়, ইরানি গো ঘর দেখা যায়, ছোট ছোট ঘর একতলা বিল্ডিং ওই দেশে প্রচুর একতলা বিল্ডিং। তারপর প্রথমে একটা বাসায় গেছি, একটা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর এক মহিলার কইলাম যে পানি, ওই যে ও আবার একটু ফার্সি ভাষা শিখছে, ওই যে ছেলেটা ছিল ও ও পানির বলে আপে ইরানি ফার্সিতে বলে যে পানির পানির কথা বলছি, ওই মহিলা করলো যে একটু পানি খাওয়াইলো, পানি খাওয়াইয়া আবার বন্ধ করে দিল, এটা বন্ধ করে দিল। আর ওরা আমাদেরকে ইরানি ভাইয়া ইরানি ছেলেরা ইরানি লোক ভালো, কিন্তু ইরানির কিছু ছেলেরা আছে খুব খারাপ, ওরা এই বাঙালি পাইলি ওই দালালের হাতে দিয়ে দালালের টাকা দেয়, টাকা দেওয়ার পরে ওই ঈদের নেশা করে, এদের খুব নেশা কর, সবাই সব পোলাপানের নেশা করে, আফিম হিরোইন গাঁজা মাজা একসাথে এগুলো খায়, ওই পোলাপানে আসে সে খাইতো। তারপর ওখান থেকে ও আবার ভয় পেয়ে গেছি যে কেন উনি মহিলা আবার ফোন কি পোলাপানের হাতে ধরাই দেয়, এই জন্য ওখান থেকে আবার সবাইজন কাটতে পড়ছি। ওখান থেকে যাইয়া দেখি ইতিমধ্যে দেখি ইরানি পোলাপানে চলে আসছে আমাদেরকে ধরে নিয়ে যে বাঙালি দেখছে। আমি আবার কি করলাম, একটা একটা বিল্ডিং আছে আমি গেট করা তাড়াতাড়ি গেট খুলে ভিতরে ঢুকে গেলাম চায়ের জন্য, চাই দিয়ে এক মুরব্বী ই করতেছে গরুরে ই খাওয়াইতে ভুসি খাওয়াইতে, ওই মুরব্বীরে বলাম যে ওরাও বলি নাই যে আমরা এরকম দালাল যদি দালালের হাতে দিতে ডরের ঠেলায়, ওরা বললাম যে আমরা কাজ করতাম আমরা এখন বাংলাদেশে যাবো, তুই তুই আমার একটু পুলিশে দিয়ে দে পুলিশের দ্বারা দিয়ে দে। ও কোনো কথা টথা না বললে কয়তা আমার সাথে পানি খাওয়াইলে নিয়ে ও একতলা একটা বিল্ডিং একটা রোডের পাশে ওই একতলা বিল্ডিং এর ভিতরে বসাই রাখছে, বসাই রেখে ও চলে গেছে। ও করছে কি, ও পুলিশের ফোন দিয়ে দিয়েছে, ওই দেশে মানে আপনার পুরুষ হইলে শাসনের 2 বছর কাজ করতে হবে ফ্রি, মানে কোন সাইজ নেই, সব মানে প্রতিটা ঘরে ফ্যামিলিতে তারা পুলিশ। তা ও নাম্বার আছে থানার, ও ফোন দিয়ে দিয়েছে আর লোকেশন বলে দিয়েছে যে অমুক জায়গায় যদি যাও তোমরা তাহলে ওখানে বাঙালি আছে ওখান থেকে নিতে পারবে, ওর কৈফুত দেওয়া লাগবে ওর ঘর দিয়ে নিলে, এই জন্য ও বলে দিয়েছে। আমরা তো ড্রয়ের ঠেলা ওখানে বসে 2 ঘন্টা হয়ে গেছে আসে না, আর বাইরের নাম বাইরেও নামতে পারি না, বালু উত্তপ্ত আর ওরা ঘুরতেছে, এই জন্য ওরে বলছি যে তুমি ধৈর্য ধরে বসো আল্লাহ তালা যা করে একটা কিছু করবে। তারপরে ভাইয়া কি হলো, ইতিমধ্যে ওই পুলিশের গাড়ি দেখি আমাদের এক স্থান থেকে অন্য স্থান নেওয়ার ফলে আমি পুলিশের গাড়িগুলো দেখছি বা অ্যাম্বুলেন্সের সিস্টেম, তো ওই গাড়িগুলো আমাদেরকে খোঁজার জন্য রাউন্ড দিতেছে, আর ওই জানালা দিয়ে আমি দেখছি জানালার দিকে দৌড়ে গেছি, আমি দৌড় দিচ্ছি ওরা আমার পিছনে পিছনে হয়েছে, যাই করে মানে পুলিশের কান্নাকাটি করতেছে আর করতেছে আমাকে অ্যারেস্ট করেন আমাকে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ, আর পুলিশ হাসতেছে যে এরা আসামি পুলিশ দেখলে দৌড়ে পড়ে হ্যান্ডকাপ পড়তে সাথে, যাই হোক তারপর ওরা হ্যান্ডকাপ না পড়াই আমাদেরকে ইতি উঠাইলো ইসে ওই গাড়িতে উঠাইলো পুলিশের গাড়িতে, ওরা থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের একটু ফ্রেশ করলো, তখনও পুলিশের কাছে বলিনি যে আমরা দালালের ঘর থেকে আসছি, যে ওরা ভয় দেখাইতে যদি না পুলিশের কাছে বলো তাহলে মাফিয়ার দ্বারে দিয়ে দেবে, পাকিস্তান মাফিয়ার দ্বারে, এদেশের পুলিশ খুব খারাপ, তবু পুলিশের দ্বারে আমরা ধরা দিছি। তারপরে ওরা ওই কিছু দুই রমজান তো পুলিশ সব রোজা মুসলমান তো আমাদের শুকনো রুটি দিল খেজুর দিল খাইলাম, বিকেল বেলা ওরা করলো কি গাড়িতে নিলো পুলিশ 6 জনের নিয়ে 3-4 ঘন্টা চালাইলো, এরপর চালানোর পর একটা আউট জেলে নিয়ে গেল, আউট জেলে নেওয়ার পরে আমরা খুশি যে আমাকে বাংলাদেশ পাঠাবে, বাংলাদেশ সোজা বাংলাদেশ আমরা খুশি। ওখানে যাই মনে হয় জিজ্ঞাসা করছে যে তোরা কি বাংলাদেশ পাঠাইতে পারো কিনা বাঙালি, ওরা কইছে যে বাঙালি বাংলাদেশ পড়াইতে পারি না, এই জন্য ওখান থেকে আবার নিয়ে আসছে থানায় রাত্রে, রাত্রে আবার নিয়ে আসছে, রাত্রে ওরা গোসল করাইছে। আমি 45 মিনিট পর ওই যে প্রায় 3 মাস পর আমি ওখানে ভাই আমি গোসল দিই ওই থানায়, 45 মিনিট বসে। ওই পুলিশ এত ভদ্র ভাইয়া, ওই পুলিশটা দরজার পাশে দাঁড়া রয়েছে আমার, কিন্তু ইডিয়া ও নক করে না, দরজাটা নক করে না যে তুমি তাড়াতাড়ি বের হও। আমি 45 মিনিট বই গোসল দিছে, সাবান দিছে, তোয়ালে দিছে, তারপর ও পুলিশের গেঞ্জি দিছে, ওই অবস্থা দেখে আমাদেরকে। তারপর এই রাত্রে বলি যে তোদের দেখে শরীরের কাঠামো খুব খারাপ, ওই যখন গোসল টোসল করাইছে ঔষধ নিয়ে আসছে, আর তোদের কি এইরকম অবস্থা। তারপর মোটামুটি ওরা তো বর্ডার এলাকার পুলিশ তো ইংলিশও তেমন ভালো বোঝে না, আর ওই ফার্সি তো আমরা বলতেই পারি না, এই আর বাংলা তো বুঝি না। তা ওদেরকে মোটামুটি কি বুঝে না কি বুঝে আমরা কি বলছি না বলছি এরকম না বোঝার ভান করে এরকম রয়েছি। পরদিন সকালবেলা আবার দেখি হেঁচেকে নিয়ে গেছে, যাই দেখি ওই জায়গায় আরো ইন্ডিয়ান পোলাপান আছে, প্রায় 8-10 জন ইন্ডিয়ান পোলাপান ওইটার ভিতরে, আর বাঙালি আছে 3 জন। যেদিন আমরা ওই রুমের ভিতরে ঢুকলাম, ওইটা হচ্ছে বন্দর আবাস উর্দুকার রিপোর্ট সেন্টার, আউট জিরো নামে পরিচিত, ওইখানে ঢুকলাম। আর 3 জন বাঙালি যাই দেখি, ওই 3 জন কেউ ইরানে 30 বছর, কেউ 35 বছর, কেউ এরকম বসবাস করতেছে, ইরানি হয়ে গেছে। তা ওরা ওরা কাজ করে কি ওখানে, ওদের কাজটা আমি পরে বলতেছি ভাইয়া। যখন ওখানে গেলাম, ওরা ঢোকার সাথে সাথে ওই একটা লোক ছিল, ও বলতেছে কি তোমরা কি পুলিশে ধরা দিছো না, পুলিশে তোমাদের ধরে আনছে। আমি কি আমরা তো পুলিশে ধরা দিছি, কয় জীবনটা তো শেষ করলো। আমি তাকি কয় এখান থেকে তো বাংলাদেশে যাওয়ার মতো কোনো কায়দা নাই, তোমরা কি করবে, এই জায়গায় থাকবা, এই জায়গায় খাবা। যখন 45 জন বাঙালি হবে, তখন এদেশে ইরানে একটা গাড়িতে 45টা সিট, 45টা সিটে গাড়িতে ভরবে, তোমাদের পাকিস্তান বর্ডার নিয়ে ছাড়িয়ে দেবে, পাকিস্তানের ভিতরে ঢোকো, ওইদিন বাংলাদেশ দূতাবাসের লাগে যোগাযোগ করে বিমানে বাংলাদেশে যাইতে পারবা। কিন্তু কথা আছে, যখন ওখানে তোমাকে ছাড়িয়ে দেবে, মানে বড় মাপিয়ে দাঁড়াই আছে, বাঙালি যখনই ছাড়ে তখনই তোমাকে ধরে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা 10-15 লাখ টাকা দাবি করে, যদি কেউ না দিতে পারে তারপর হসপিটালে বেঁচে। তারপর আরো আপসেট হয়ে পড়ছি আমি, যে
হসপিটালে বেঁচলেই তো আপনাকে মেরে ফেলে আপনার চক্ষুটা সব কিছু নিয়ে নেবে।
হ্যাঁ, ইতিমধ্যে ভাইয়া ওই ওই একটা ইরানি পুলিশ, মানে ও পুলিশ যে আমি জানতাম না আগে, ওই পুলিশটা আমার প্রথম যে ঘর ছিল ওই ঘরে আমি যাইতো, ওরে আমি শরীর টরীর বানাই দিতাম ওই ঘরে বসে। তো ও দেখি ওই বিডিআর, ওই আমার দেখি ওই জেলের ভিতরে চিনিয়ে লাগছে, খুললে দরজাটা খুললে আমার কাছে গেছে যে তুই আরবাব রুবেল।
আমাকে একটু বলেন তো, যে পুলিশটা আপনার, ওই পুলিশের সাথে আপনার আগে দেখা হলো কিভাবে?
হ্যাঁ, আমাকে যখন ওই প্রথম যে ঘরে রাখা হয়েছিল না, ওই ঘরে ওই পুলিশটা, ওই পুলিশ আসতো কিন্তু সিভিলে আসতো, ওই যে পুলিশ আমি জানতাম না, ওখানে আসতো, ও এসে বলতো যে শুইতো, শুয়ার পরে বলতো যে শরীর ম্যাসেজ করে দাও।
তার মানে ওই দালালদের সাথে এর সম্পর্ক ছিল?
হ্যাঁ, ওই দালালদের সাথে ওর সম্পর্ক ছিল।
ও,
ওই দালালদের সাথে ওর সম্পর্ক ছিল
পুরো সিনেমাটিক। আমরা এইজন্যই বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা।
তারপর ও দেখে আমার চিনে ফেলে, আসে বলে কি যে তোর আরবা রুবেল, ফার্সিতে বুঝাইতেছে যে তুই এখানে আসলি কিভাবে, তুই পলাইছো, তুই
হারাবেল নামের কেউ একজন আপনাকে ওখানে নিয়ে গিয়েছে।
না না,
তাহলে
ওই আমি যে রুবেলের লোক ছিলাম, তোরে আমার রুবেলের ঘরে দেখছে যে তুই এখানে আসলি কিভাবে, তুই পলাইছো, তোরে আমি এখান থেকে নিয়ে যাবো, এরকম কিছু বুঝাইতেছে ফার্সিতে। কিন্তু আমি তো বুঝতেছি না, কিন্তু আমি ভয় পেয়ে গেছি, আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে ওই দেখার পরে। আমি বুঝছি যে আমাকে নিয়ে যাবে এখান থেকে, নিয়ে যেয়ে ওর কাছে দিয়ে দেবে, ওর কাছে দিলে তো আমার শেষ। এরকম 4-5 দিন হয়ে গেল, কিন্তু ও একবারই আসছে, আর ওরে দেখি না। কিন্তু মনে যে যে একটা ভয় ঢুকে গেছে, ওইটা তো আমি আর বের করতে পারতেছি না। তো ওই যে আমাদের ওখানে তেমন জেলে ই করে আটকে রাখা হতো না, তো পাশে তো বাউন্ডারি করাই গেছে। আমি ওই নামিয়ে নামিয়ে ফুলের টপে পুলিশের গাড়ি এই মোটর সাইকেলে পানি দিতাম, পুলিশের গাড়ি ধুয়ে দিতাম। একটা পর্যায়ে আমি কিচেনে কাজ করতাম পুলিশের সাথে, আলিগড়ে একটা পুলিশ ছিল, আল্লাহ আল্লাহ তালা ওর ভালো করুক, মঙ্গল করুক, ও আমাকে অনেক হেল্প করছে, ওর সাথে ভালো একটা সম্পর্ক, মোটামুটি ইংলিশ বুঝে আর আমি মোটামুটি বলতে পারে, তা ওর সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। একদিন ওর ল্যাপটপ চালাইতেছে ভাইয়া, এখন ও বলতেছে যে তোমার ফেসবুক আইডি আছে? আমি কি হ্যাঁ আমার ফেসবুক আইডি আছে। তারপরে বলতেছে যে তুই কম্পিউটার সিলেক্ট করো আমার বলতেছে। আমি কি হ্যাঁ আমি পারি সামথিং, অফিস কক্ষে নিয়ে গেছে, তাহলে আমার সাথে কাজ কর। ওই দেশে আবার করে কি ভাই, ওই যে আফগানি আর পাকিস্তানি যুদ্ধের টাইমে ওরা ঢুকছে, ওরা ইরানে ঢুকে বিয়ে শাদী করে ফেলাইছে, ওগুলো একসাথে ধরে ধরে আনে প্রতিদিন, আনলে ওই গ্রাফিক্সের কাজ করে ওদের ছবি রাখছে ছাপরাকে হাতে, ওদেরকে আবার ওই গাড়ি পুলিশের ধারে দেয়, গাড়িতে ভরে আবার বর্ডারের পুলিশে দেশের হ্যান্ড ওভার করে দেয়, পাড়াই দেয় ওই দেশে। আমি আবার ওইখানে বই ওরা একটু হেল্প করলাম। ইতিমধ্যে শিমুল করে একটা ভাই ছিল, তেলের জাহাজে কাজ করতো, ইরান থেকে গোপনে ওরা তেল নিত, কিন্তু ইরানের পুলিশের কাছে ওরা সাগরের ভিতরে ধরা খেয়ে যায়। আটজন ছিল, তারপর ওদেরকে আমাদের কাছে নিয়ে আসছে, টোটাল আমরা 16 জন বাঙালি হয়ে গেছি অলরেডি। উনি কিভাবে যে একটা এম্বাসির নাম্বার সংগ্রহ করছে, মানে নাম্বারটা দিচ্ছে যে ইশাক তুমি এই নাম্বারটা দেখো যে যোগাযোগ করতে পারো কিনা। তারপর আমি ওই আলীর ফোন থেকে ওই এম্বাসির লোকটার ফোন দিই, বাংলাদেশের দূতাবাসের যে ওই ইরানে আছে নিয়োজিত, বলে যে ছাড়ে এই অবস্থা, আমরা তো অমুক জায়গায় অমুক জেলে আছি, আমাদেরকে এইভাবে নিয়ে আসা হয়েছে। তোমরা অবৈধভাবে এদেশে ঢুকছো কেন, অবৈধভাবে তোমরা ঢুকছো কেন, কিভাবে তোমাকে বাংলাদেশ পাঠাবো। যতবার বললাম যে আমাদেরকে এভাবে ঢুকানো হয়েছে, ততবার উনি বুঝতে চেষ্টা করে না যে আসলে এভাবে ঢুকানো হয়েছে। আমি কই তাহলে তো আমাদের জীবনে নিরাপত্তা নাই, এখন পর্যন্ত আমরা 16 জন বাঙালি জেলে আছি, তাহলে তো আমাদের জীবনে নিরাপত্তা নাই, তাহলে তো আমাদের পাকিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তান আমরা সব জানি, তোমাদের ওই পথেই যাইতে হবে। আমি তারপর বলি যে আপনাকে তো এখানে রাখছি কিসের জন্য, আমাকে এখানে রাখছে লিগ্যালিটি কাজ করার জন্য। লিগ্যালিটি বলতে কি কাজ করেন আপনার, আমরা ভিজিট ভিসার কাজ করি, তোমাদের পাসপোর্ট নাই নেই, তোমাদের কিভাবে পাঠাবো আমাদের সম্ভব না। ওনার সাথে কাঁদছি আমি, কান্না করার পরে উনি কইছে ঠিক আছে আমরা বাংলাদেশ সরকারের লগে কথা বলবো, ইরানের সরকার দুই দেশ মিলে তোমাদের আউটপোস্ট সিস্টেম করলে হয়তো বা তোমরা বাংলাদেশে যাইতে পারবা, আর যদি না পড়ে তাহলে এই সিস্টেমে যেতে হবে তোমাদেরকে। ওনার কথা মতন আমি আর বুঝি নাই যে আমি বাংলাদেশে আসতে পারবো, তখন আমার আস্থা ছিল না। ইতিমধ্যে ভাইয়া এক দালাল ধরা খেয়ে যায়, 18 জন সহ, ওই রকম দালাল 400 আছে ইরানে। তো ওই দালালের আমাদের ওই জায়গায় নিয়ে আসে, ও তো পাকিস্তান পাঠাই দেবে এই ফুর্তিতে, কিন্তু কেউ তো ফাঁসিতে পুলিশের বুঝাইতে পারে নাই যে আসলে ও দালাল ও হারামি কাজ করতেছে, বাঙালি দেখিয়ে এরকম ধরে আনছে। আর আমরাও বলিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে আমাদের এই অবস্থা ছিল। তারপরে অটো আমাদের মাফিয়াছে ওদের কাছে বেছে ফেলাইছে, ওই জেলে বসিয়ে কন্টাক্ট করে একটা ফোন চালাইতো গোপনে। এখন কি আনন্দ, 47 জন হয়ে গেছে আমাদেরকে পাঠাই দেবে রমজান শেষ ঈদে। এখন ওই আলীর কাছে বলি যে আমাদেরকে পাকিস্তান পাঠাবি, এখন ও বলতেছে যে তোদেরকে পাকিস্তান পাঠাইলে তোদেরকে তো এরকম ধরে নিয়ে যায়, তোদের তো লাথি মেরে ফেলাই দিতে পারি না, তোদের বাংলাদেশ দূতাবাস লাগে, আমরাও যোগাযোগ করছি, তারা একটা আশ্বাস দিয়েছে দেখি কি হয়, এই জন্য তোদেরকে পাঠাইতেছি না। এই লোক আমি একটু ভরসা পাইছি, আমি আবার সবাই বলতাম যে তোমরা শিওর থাও আমরা মনে হয় বাংলাদেশে যাইতে পারবো এখান থেকে। একটা টাইমে হঠাৎ ঈদের একদিন আগে ওখান থেকে ইরানের রাজধানী তেহরানের দূরত্ব ছিল 1400 কিলোমিটার, যদি আসতো বিমানে আসা লাগতো, কিন্তু ওই এম্বাসির লোক ছিল ওই তেহরানে, তো ওই এম্বাসির লোক হিসেবে ওই বন্দরবাসে একটা বাঙালি ছিল জিয়াউল হক নাম, ওনার ভাই নাম্বার আছে বাংলাদেশে, ও ওনার সাথে দূতাবাসে কাজ করছে, উনি বাংলাদেশে যত টাকা পয়সা কালেক্ট করছে ওনার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে এখন পর্যন্ত
আপনি যে নাম্বারগুলোর কথা বলছেন আমাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করুন,
এখন পর্যন্ত কতজন লোক বাংলাদেশে আসছে আপনার ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি বুঝতে পারবেন।
ওকে হ্যাঁ, আমি পার্টি শাকিলকে বলে দিচ্ছি, শাকিল প্লিজ কন্ট্যাক্ট উইথ দিস ইম্পর্টেন্ট নাম্বার এবং ওদেরকে জানাও যে আসলে আলটিমেটলি কি হচ্ছে, আমরা গল্পের শেষের দিকের কাছ থেকে আমরা জানবো।
হ্যাঁ, ওই লোকটা আসে, একদিন আসার পরে ইশাক ইশাক ইশাককে, মানে ওই যে আমি ফোনে কথা বলছি আমার নাম বলছি, আমার নিয়ে গেছে পুলিশে যে এই ইসাক, কয় তুমি কি লেখাপড়া জানো, আমি কই হ্যাঁ জানি, কয় এই যে ফর্ম দিয়েছি ফর্মগুলো পড়তে পারো, আমি পরে কয় একটা কলম দিল আর ফর্মগুলো দিল, আর একটা ক্যামেরাম্যান নিয়ে আসছে, একজন একজন বাইরে নামলো, ওই 47 জনের ছবি করলো, দালালের ছবি করছে, দালালেরও দেশে পাঠাইবে। ছবি করার পরে আর ফর্মগুলো আমার কাছে দিল যে 2 ঘন্টার ভিতরে ফর্মগুলো সব পূরণ করবা, পূরণ করে দিলাম, ওরা ছবি নিয়ে কাজটা করে ওরা চলে গেল। 3 দিনের ভিতরে যারা ওই আটজন যে ছিল শিমুল ভাই, ওরা ওদের কাছে আবার পাসপোর্ট ছিল, ওরা তো স্টিমের ধরে আনছে, প্রথম আসে বলছে যে পাসপোর্ট আছে কাদের কাদের তাদেরকে বাংলাদেশ পাঠানো যাবে, আর যাদের কাগজ নেই তাদেরকে পাঠানো যাবে না, কিন্তু আমাদেরকে প্রথমে নেওয়া হয় না ওই এম্বাসির সামনে। ওই যে ওরা পাসপোর্ট জমা দিয়েছে, জমা দেওয়ার সাথে সাথে 3 দিনের ভিতরে ওদেরকে টিকিট করে দিচ্ছে, ওখান থেকে দুবাই, দুবাই থেকে কাতার, কাতার থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশ। কিন্তু এখন আমি এম্বাসির লোকটার লগে দেখাও করতে পারতেছি না, ওদের বলবো যে আমাদের এই অবস্থায় আছে, ভিতরে আরো লোক আছে, আর এরকম বলার কোনো সুযোগ পাই না। আমি একটা কাগজ নিলাম, কাগজটা নিয়ে আমি সুন্দর করে একটা এত বড় একটা লেটার লেখলাম যে আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে, আমাদের দিকে একটু টাকা, যে তো টাকা লাগে আমরা দিব, তবু আমাদের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে না। তো জেলখানার দরজা তো একটু ফাঁকা থাকে, ওই যখন ওইটা খুলছে আইয়া আমরা তো ভিতরে ছিলাম, আমি দৌড়ে গেছি, দৌড়ে যাইয়ে ভাইয়া 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 একই আমি ওনার হাতে চিঠি দিয়ে দিচ্ছি,
তখন বলার সুযোগ নেই, সুতরাং আপনি চিঠিটা দেন।
হ্যাঁ, চিঠিটা দেওয়ার পর ও চলে গেছে, তারপরে ও আবার আসছে পরের দিন, আসার পরে আমার সাথে কথা বলছে, কথা বলার পরে পরের দিন আবার ওই ফর্ম নিয়ে আসছে, আমরা সবাই শুরু হইলাম যে আমরা বাংলাদেশ আসতে পারবো, সবার ভিতরে একটা আনন্দ উত্তল, আর সে বললো কি প্রথম 48,000টা টিকিট করলো যারা প্রথমে আসলো, তারপরে এক ঘন্টা করে ফোন দিত যে এক ঘন্টা বাড়িতে কন্ট্যাক্ট করো, আর একটা পরিবহনের নাম্বার দিচ্ছে সিলেটে, ওই যার নাম্বারে যোগাযোগ করতে বলছিলাম ওটা ওর ভাই, যে এই নাম্বারে যোগাযোগ করে 55,000 টাকা দাও, যে টাকা দেবো তাকে টিকিট করে আউটপাস হয়ে গেছে তাকে পাঠাই দেবো। তারপর আমি ওর ডিটেলস বলার পরে ও ওই যে জঙ্গল, ওই জঙ্গল তারপর ওই যে দালাল ওগুলো সব ধরে আনছে।
ও মাই গড, ওটা কংগ্রেচুলেশন, লেট করে গিয়ে ধরে নিয়ে আসলো। ওই ওই এটা কি মানে উনি বাঙালি যিনি ছিলেন উনি এটা করেছেন, উনি যে ভদ্রলোককে আপনি বলেছিলেন ওই ভদ্রলোকের নাম কি বললেন যাকে আপনি তথ্য দিলেন তার নাম কি?
জিয়াউল হক।
জিয়াউল হককে আপনি তথ্যটা দিলেন, জিয়াউল হক মূলত কে ছিলেন?
ওখানে উনি ইরানে থাকতো, ওই এম্বাসির কাজ করতো ওই জায়গায়।
ওকে হ্যাঁ, তারপর
তারপরে ভাইয়া ওই যে থাকার জায়গা শর্ট পড়ে গেছে, এখন থাকতে পারতেছি না, খাওয়ার সিস্টেমে কম হয়ে গেছে। এখন ওই নিয়ন্ত্রণের জন্য ওই যে তিনজনের একজন যারা ফার্সি বোঝে পুলিশ ওনার দায়িত্ব দেওয়া হল, ও করলো কি এমন নির্যাতন শুরু করলো আমাদের উপর যা আর সহ্য করার মতন না। ও বন্দি করে রাখতো আমাদের, আমি বাইরে বের হইতাম, আমার আমাকে বাইরে বের হইতে দিল না, আমার ওই আলীর সাথে আর কন্টাক্ট করতে দিল না পরের এক মাস। ওর হয়েছে যে ওরা পাকিস্তান যাবে, মানে দুটো পর্ব হয়ে গেছে, এখন এক পর্ব দালাল যারা পাকিস্তান যাবে ওরা বাংলাদেশে আসবে না, পাকিস্তান যাবে আবার ব্যাক করে ইরানে চলে আসবে, আর আমরা হয়েছি আমরা বাংলাদেশে আসব। আর যদি সিসি ক্যামেরা না থাকতো ভাইয়া তাহলে ওরা আমার মারি ফেলাইতো জেলের ভিতর, আর যদি এই সিস্টেমটা চালু না হইতো তাহলে মনে ওই অ্যাপ্লিকেশন যা করছিলাম ওইতে তো ওরা খেয়েছিল আমার, আমার ওখানে মারি ফেলাইতো পাকিস্তানে গেলে আমি মারি ফেলাইতো। হ্যাঁ, তারপরে ওখানে ওদের দিয়ে গেল, তারপরে আমি 2 মাস হয়ে গেছে ভাইয়া, অনেক আমার আউটপাস সবার আগে হয়েছে কিন্তু আমার আগে অনেক বাঙালি বাংলাদেশ চলে আসছে, প্রায় 100 মতন চলে আসছে, কিন্তু আমার ফ্যামিলির যখন আমি ফোন দিই 2-3 মিনিট কথা বলতে পারি ওখান থেকে, কিন্তু আমার ফ্যামিলি আমার বিশ্বাস করে না এখন আর। আমি যে বলি যে আমি ভিলে আছি, আম্মা আমাকে টাকা দিলে আমি আসতে পারবো, আম্মা যার কাছে যায় সে বলে টাকা দিও না, 3 লাখ দিছো আর আর দিও না, পোলা নাই, জেলের ভুয়ো কথা, মাঝে ফেলবে জাস্ট ওর আর টাকা দিন, আমার ফ্যামিলি আর বিশ্বাস করে না। তারপরে আমি একদিন ওই জিয়াউল হক আইছে আর ওই আলী, দেখ আমার খুব খারাপ লাগতেছে, মানে আমার আর দম বন্ধ হয়ে যেতেছে, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমার ফ্যামিলি টাকা দিতে পারবে না, এক টাকাও দিতে পারবে না। যাই হোক, ওর সাথে আমি রিকোয়েস্ট করলাম, কয় তোমার পাঠানোর আমাদের চিন্তা ভাবনা আছে কিন্তু তোমার তো ইরানের পুলিশ হইতেছে সবার সাথে, আমি এক মুহূর্তে বাঁচবো না, আমার পাঠাই দেন। তো 43 জনের টিকিট করলো উনি, পরের দিন আসা করলো কি ইসাহেব তোমার টিকিট হয়ে গেছে। আমি কি আমার মনে হয় নতুন একটা লাইফ আমি পাইলাম। তারপরের দিন আমি সকাল 7টা বাজে আমাকে রুম থেকে নিয়ে আসছে আমার ফ্লাইটের জন্য, তাই ইরানে রাত 4টা বাজে আমাদের ফ্লাইট হলো কাতার, কাতার আসলাম, কাতার এসে আমার আম্মারে আমি ফোন দিলাম যে আম্মা আমি কাতার আসছি, আম্মা তো খুব খুশি। তারপর আমার ভাইরা যারা আত্মীয় স্বজন যেখানে যারা ঢাকায় আনাছে এখানে আনছে যারাই ছিল সবাই এয়ারপোর্টে চলে আসলো, এয়ারপোর্টে রাত্র 2টার দিকে আমার বিমান ল্যান্ড করলো,
বাংলাদেশে ল্যান্ড করলো রাত 2টায়।
হ্যাঁ, রাত্র 2টায়। তারপর ওরা আমাকে নিয়ে আসলো, আমি বাংলাদেশে আসার পরে ভাই আমি মানে এক মাস আমার ইচ হয়েছে মনে করেন সুজি এগুলো কোনো অবস্থায় ছিল না আমার।
ফার্স্ট আপনি আপনার মাকে যখন দেখলেন ওই মুহূর্তের অনুভূতিটা?
যখন প্রথমে আম্মাকে দেখি নাই, যে ভাইদেরকে দেখেছি প্রথম বের হইয়া, ভাইদের কাছে আমি হতভম্ব, আমার ভাষা হারিয়ে ফেলছি, আমি কথা বলতে পারি না, ভাইরা বলছে যে বুঝি যে আমার ভাই বোবা হয়ে গেছে, আসলে আমি কথা বলতে পারি, আমি বোধ শক্তির আমি হারাই ফেলছি ওদেরকে দেখে, আর আমার চেহারা দেখে ওরা তো এমনিতে হতভম্ব যে কি কঙ্কাল আসছে বাংলাদেশে। তারপর আমার বরিশাল নিয়ে যাওয়া হয়, বরিশালে আমাদের ভাইরা থাকে, তা বরিশাল নেওয়ার পরে ওখানে আমার যে ভাবিরা ছিল ভাবিরা দুধ দিয়া গোসল টোসল করাই আমার ঘরে উঠে এলো, ওখানে ওখানে আমার ট্রিটমেন্ট করা হয় বরিশালে। তারপর 3 দিন পর ভাই আমার ভাষার বোধ শক্তি আমি ফিরে পাইছি, 3 দিন পর আস্তে 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 আমি স্বাভাবিক হইতে লাগলাম। তারপরে আমি ওই যে ইরানে যারা অনেকে টাকা পাঠায় বাসা থেকে টাকা পাঠায় না, ওদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে ওই যে টাকা পাঠান, অনেকের টাকা আমি এরকম ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে করে ইরানে ওই ওখানে টাকা পাঠাইছি, তারপরে তারা আসছে। এখন পর্যন্ত
আমার গায়ের লোম শিউরে উঠেছে ইসাক, আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আমাকে একটু বলেন তো, যে প্রিয় মানুষটাকে আপনি বাংলাদেশে রেখে গেলেন, যে আপনার প্রেমিকা প্রিয়তমা, তার পার্টটা তো আমরা এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক দেখেছি, জীবন নিয়ে যেখানে টানাটানি, আমরা বাংলাদেশে এখন ফিরে আসলেন, আসার পরে তাকে আপনি কি অবস্থায় পেলেন?
ভাইয়া ওর একটা পার্ট ছিল, আসলে আমি যখন ইরানে ছিলাম ওর রেসপন্সটা তখনও ছিল, ওর কাছে আমার আম্মুর নাম্বারটা ছিল, যখন আমি ওখানে আমার আর কোনো খোঁজ খবর নাই, তখন আমার আম্মুর সাথে যোগাযোগ করে এবং আম্মুর কাছ থেকে ওই ইরানের দালালের নাম্বারটা কালেক্ট করে। কালেক্ট করার পর ওই ইরানে ও আমার সাথে কন্ট্যাক্ট করে। যতদিন আমি একটা ঘরে ছিলাম ও প্রায় এক মাস ও আমার সাথে কন্ট্যাক্ট করে এবং এক মাস নর্মালি 5,000 টাকা আমার কাছে ফোনে ব্যয় করে।
এসে কি অবস্থায় পেলেন তাকে?
ওর বিয়ে হয়ে গেছে।
সর্বসাকুল্যে আপনার পেছনে কত টাকা খরচ হয়েছে সবকিছু মিলিয়ে?
7,92,000 টাকা ভাইয়া।
7,92,000 টাকা?
জি ভাইয়া।
এই টাকাগুলোর কি অবস্থা, আপনারা কি পরিশোধ করতে পেরেছেন?
ভাইয়া এখন পর্যন্ত আমি 6,00,000 টাকার মতন দেনা আছে আর আমার জীবনটা তো এরকম নষ্ট হয়ে গেছে, কি করব? আমি তো অসুস্থ এখন ভাই, আমার খুব ট্রিটমেন্ট দরকার ভাই। আছি বল
যে তাল তো ভাই বা যে পরিচিত লোকটা সেই লোকটার পরবর্তীতে যোগাযোগ করেছিলেন তার?
হ্যাঁ, আমার প্রাণ নাশের ভয়ে ওই যে কাহিনীগুলো ঘর ছেড়ে আবে ধরছে ছেড়ে দিছে, এই জন্য আমার আব্বু আম্মু কারোর সাথে কন্ট্যাক্ট করতে দিয়ে নেয় আমার। আমি চেষ্টা করছিলাম যে আমি কন্ট্যাক্ট করব। আমি এখানে আসে আমার আম্মুকে জানাইছি যে আম্মু আমি এবি ফিরে দিতে আসি, তোমার ফোন দেবে। আমি আগে জানাইনি, তাহলে আসতে দিত না আমার আম্মু।
প্রিয় শ্রোতা, এটা অত্যন্ত সাহসী একটা গল্প এবং এই সাহসী গল্প দেখুন ও কাউকে বলেনি। আপনারা ফেরার পরে মিডিয়াতেও আসেননি? মিডিয়া তো
রাত্র 2টার ল্যান্ড করছি তো ছিল না ওরা কেউ।
আপনি হ্যালোইন 920 তে কেন আসলেন?
এই জন্যই এসেছি এবং এই জন্যই বলেছি যে আমার মতো কেউ যেন দালালের প্রতারণার হাতে না পড়ে। যারা দুবাই, ওমান, সৌদি আরব আছে তাদের কাছে আমার একটা মেসেজ, আপনাদেরকে দুবাই আর সৌদি এবং ওমান থেকে আপনাদেরকে ইউরোপের কথা বলে নিয়ে আসে। আসলে ইউরোপ বলতে কিছু নাই, ইউরোপ বলতে সব ভুয়া। ওরা এরকম কথা বলে ভাই আমার কাছে, ওরা বলছে যারা নিয়ে আসে যে একটা কথা যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মায়ের সাথে আমি চেনা বলি। দালালে এরকম কথা বলে নিয়ে আসে যে আপনারা ইউরোপে ঢুকবেন, তারপর কাজ করবেন, কাজ করার পর আপনার টাকা দেবেন, এইরকম মিথ্যা ছলনা কথা বললে নিয়ে আসে। তবে আমার বিনীতভাবে অনুরোধ, যারা ওমান, ইরান, সৌদিতে আসেন, আপনাদেরকে মিথ্যার প্রতারণার শিকার হাজার হাজার লোক এই পথে মারা গেছে। জঙ্গলে আমি শতে শতে কবর দেখছেন। আর বাংলাদেশে আমার সবার কাছে মেসেজ, আমার প্রিয় শ্রোতাদের কাছে মেসেজ যে বাংলাদেশে যারাই বিদেশ যাবেন, যারাই বাহিরে যাবেন, তাদের কাছে আমার ভিসা এবং কোন দেশে যাচ্ছেন কিভাবে একটা কন্ট্যাক্ট লিস্ট যায়, যখন আপনি বিমানে চড়বেন কন্ট্যাক্ট লিস্ট ঠিক আপনাকে দিচ্ছে কিনা, কোন এম্বাসির মাধ্যমে যাচ্ছেন, তাদের সাথে সুন্দর ভাবে আপনি দেখে তারপর যাবেন।
প্রিয় শ্রোতা, হ্যালো 920 তে আমরা এই মুহূর্তে ইসাক যে প্রুভের কথাগুলো বলেছিল ও যেখান থেকে এসছে বিভিন্ন প্রেক্ষাপটে নাম্বার গুলোর কথা বলেছিল, সেই নাম্বার এবং এই গল্পের সত্যতা যাচাইয়ের জন্য ইসাকের মা সহ আমরা বিশেষ কিছু পার্সনের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করব। আর এই কাজটি করছে শাকিল, চলুন আমরা একটু শুনে আসি।
জীবনকে সুন্দর করে সাজাতে অর্থ উপার্জনের আশায় লাখো বাঙালি কাজের সন্ধানে বিদেশ গমন করে। তাদের পাঠানো টাকায় বদলে যাচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। কিন্তু সবাই কি বিদেশ যাবার পর যোগ্যতা অনুযায়ী সঠিক কাজ পাচ্ছেন, কিংবা যাবার আগে সবাই কি প্রয়োজনীয় কাগজপত্র সহ সঠিক উপায়ে ঠিক জায়গাতে পৌঁছাচ্ছেন? এর উত্তর মিলেছে ইসাকের কথায়। 2012 সালের মে মাসে এক বুক স্বপ্ন নিয়ে ওমানের উদ্দেশ্যে পাড়ি জমানো ইসাক বিশাল নেটওয়ার্কের এক কুচক্রী মহলের ফাঁদে পড়ে। শুরু হয় তার উপর ভয়াবহ নির্যাতন। ইসাককে অর্থলোভী দালালগুলো একদিকে মারত আর অন্য প্রান্তে বরিশালের ছোট্ট গ্রামে ফোনে ফেলে চিৎকার শুনে বারবার কেঁদে উঠতেন তার মমতা মহিমা।
ওরে যখন ওমান থেকে ইরানে লইয়ে গেছে তখনই ওরে মায়ের দে খুব করতে, আর ও খালি কামছে, ওমা 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 মা গো মা মা ওমা জানা গেলে 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 মা গো আমার জানটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, ওমা আমার শল্য কু টাকা দিলে আমার জানটা বিচ্ছিন্ন নিতে পারবা, ওমা শল্য কু টাকা দিলে আমার সারিয়ে দেবে, এই কথা হোক বারবার ওই ফোন দিছে আর কান্নাকাটি করছে। কামছি খুব, আমার ছেলে যাকে তোমরা মারো না, আমার বাবার জানটা বিচ্ছে দাও।
এই মায়ের মতো কত কত মা বাবা ভাই বোন স্ত্রী যে ফোনে শুনেছেন প্রিয় মানুষটির গগন বিদারী চিৎকার তার হিসেব নেই। দালালদের কথা মতো তাদের টাকার দাবি মিটিয়ে দিলে স্বজনদের বাঁচিয়ে রাখা হয়, সেখান থেকে চোখ, কিডনি, হার্ট এইসব বিক্রি করে আরো টাকা পেতে তাদের হাসপাতালে বিক্রি করে দেওয়া হয়। টাকা না পেয়ে ইসাকের সামনে বিল্লাল নামের নোয়াখালীর যে ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তার স্ত্রী এখন 3 সন্তানকে নিয়ে নিদারুণ অবস্থায় দিন কাটাচ্ছে।
আমি কত কষ্ট করতে আছি, শুধু কল টাকা দেন না হে ঠিক নিলো যেম না হেরে মারিয়ে লাইম আনারা হেলাইতে আদেন অন্য অন্য ধরনের মানুষের বলতে আছে আমরা চলি আসি হেরে মাঠদের বেশি করছে হেরে টাকা পয়সা দেন নয় হে মরি গেছে কেউ আমরা চোখে দেখি নয় কেউ আমরা চোখে দেখছি
দালালদের হাতে আটকে থাকতে মিলঘাট মৃত্যু তাই জীবন বাঁচাতে ইসাকরা ছয় জন মৃত্যুপুরি থেকে পালিয়ে যায় যার মধ্যে ছিলেন কুড়িগ্রামের বোরহান
ইসাকের সাথে দেখা হয়েছে আমি ছিলাম এক দালালের ঘরে এক মাস পর ইসাক আমাদের রুমে আছে তা দেখি ইসাকের পরিস্থিতি একদম খারাপ একসাথে ছয় জন ছিলাম ইসাক ছিল ইসাক রুবেল হাসান হাসান নাসির পরে রাতের গভীরে ওয়াল পার হয়ে একটা জঙ্গলের আশ্রয় নিলাম পুরে রাত থাকি সকালে আমরা পুলিশের আওয়ালায় চলে যাই আমি দেশে আসছি অক্টোবরের সাত তারিখে
বোরহান ইসাকরা জীবন নিয়ে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন তাদের মতোই সাউথ আফ্রিকা গিয়ে প্রতারণার শিকার হন নরসিংদীর বিল্লাল
আমি 2011 সালে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে এখান থেকে বলে নেওয়া হয় তারপর আমাকে কেনিয়ার পার্শ্ববর্তী দেশ তানজানিয়া ওইখানে নিয়ে আমাকে ছেড়ে দেয় জঙ্গলের পাশে তিন মাসের মতো থাকার পর জঙ্গলে তারপর ওইখান থেকে বর্ডার ক্রস করে মোজাম্বিক গেছি মোজাম্বিক যাওয়ার পর পুলিশের কাছে ধরা খাইছি তানজানিয়া জেলখানা ইমিগ্রেশনের কাছে হ্যান্ড ওভার করে দেয় তখন ওইখানে ইমিগ্রেশন আমাকে জেল পাঠিয়ে দেয় ওইখানে জেলে ছিলাম প্রায়
আমি ছয় মাসের মতো জেলে ছিলাম এরপর গত ডিসেম্বর আমি রিটার্ন ব্যাক করছি এখনো যারা গ্রিসে আছে ওরা এখন 18 মাস পর্যন্ত জেল আমার বাবার সম্পদ ছিল এবং আমার নিজের সম্পদ ছিল সম্পূর্ণ প্রায় 20 লাখ টাকার মতো মাও জানে না আমার ভাইও জানে কেউ জানে আমি
গ্রিস ইউএই সাউথ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এইভাবে কত বাঙালি নির্যাতনের শিকার হচ্ছেন তার সঠিক পরিসংখ্যান কি আমরা জানি এই অত্যাচার ও প্রতারণার হাত থেকে বাঁচতে আমাদের করণীয় সম্পর্কে জানালেন অভিভাষণ গবেষণা প্রতিষ্ঠান রামরুর চেয়ারম্যান ডক্টর তসলিম সিদ্দিকী
একটা অবৈধ অভিবাসনের প্রক্রিয়ার ভেতরে উনি পড়েছেন গ্রিস বা এইসব জায়গায় কিন্তু বৈধ অভিবাসনের পথ এখন খোলা নেই সাধারণত দালালরা বিভিন্ন ভাবে এনাদেরকে নিয়ে যান এনারাও কিছুটা জেনে বড় রিস্ক তারা নেন 1982 সালের যে আইনটা বদল করে প্রথমবারের মতন কিন্তু এই ধরনের দালাল চক্রকে দায়বদ্ধ করবার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রাম পর্যায়ে ম্যাস মিডিয়াতে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার তারা এইভাবে যান এবং যখন বিপদে পড়েন তখন তারা এই এই চক্রকে দায়ী করেন গ্রাম বা শহরের লোকেরা এরা কিন্তু একটু যদি খরচ করতেন স্কিল ডেভেলপমেন্টে তাহলে কিন্তু এই বিপদগুলোর মুখে তারা পড়তেন না এই যে হ্যালো 8920 মাধ্যমে এবিসি রেডিও তুমি সচেতনতা বৃদ্ধি করছে এবং মানুষকে যে জানাচ্ছে যে আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গেলে আপনার এই হাতে পায়ের নখ তুলে ফেলতে পারে আপনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করতে পারে সুতরাং গ্রাম পর্যায়ের মানুষ আপনারা এইসব প্রোগ্রামগুলি শুনুন এবং আমি অনুরোধ করব আপনারা এইভাবে বিদেশে যাবেন না
যারা প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে সান্ত্বনা জানাবার ভাষা আমাদের জানা নেই তবে বর্তমানে যারা বিদেশে অর্থ উপার্জনের আশায় যেতে ইচ্ছুক তারা যেন জেনে বুঝে তবেই এই পথে পা বাড়ান সেটাই টিম হ্যালো 8920 প্রত্যাশা
ওকে আমরা শুনলাম প্যাকেজটা আমি আসলে হতভম্ব হয়ে গিয়েছি কারণ হ্যালো 8920 আসলে লাখো লাখো শ্রোতা শুনেন দেশের বাইরে শোনেন অসংখ্য অসংখ্য মানুষ তারা বিভিন্ন দেশ থেকে আমাদেরকে সাহায্য পাঠান যদি কোনো অতিথির সাহায্য প্রয়োজন হয় এবং একই সাথে বিভিন্ন দেশ থেকে তারা কমেন্টস করে থাকেন ডাউনলোড করে শোনেন নেটে শোনেন আজকে না জানি তারা এই গল্পটা শোনার পরে কতটা উপকৃত হবেন এবং একই সাথে এই গল্পটা শুনে কতজন নিজেকে এর মধ্যে খুঁজে পাবেন আমি ঠিক জানি না তবে আমি নতুন একটা অনুভূতি আবিষ্কার করলাম হ্যালো 8920 তো হ্যালো 8920 তে যেমন আপনারা শেখেন তেমনি আমিও প্রতি মুহূর্তে আমি শিখি ইসাক আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই এবং শেষে খুব সংক্ষিপ্ত করে আপনাকে বলার জন্য অনুরোধ করছি আপনি যে স্বপ্নগুলো ছোটবেলাটা দেখতেন সেই স্বপ্নগুলোকে আপনি এখনো দেখেন
হ্যাঁ ভাই আমি এখনো আবার নতুন করে বাঁচতে চাই আবার আমার যে স্বপ্নগুলো ছিল যে আমার মসজিদটা এখনো আমার সেই রকমই আছে তখন আমি স্বপ্ন দেখি যে আমি মসজিদটা করব সবাই যেন আমাকে দোয়া করে
আমি আমি এটাই বলতে চাই যে আসলে মানুষের জীবন ধ্বংসপ্রাপ্ত হয় মানুষের পরিস্থিতি মানুষকে অনেক সময় একেবারে শেষ করে শেষ দ্বার প্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করে দেয় কিন্তু মানুষের স্বপ্ন তখনও বেঁচে থাকে ইসাক যে চড়াই উত্তরের মধ্য দিয়ে গেছে স্বপ্ন শেষ হয়ে যাওয়ার কথা ছিল ইসাক বেঁচে আছে
স্বপ্ন বেঁচে আছে, জীবন যতক্ষণ আছে স্বপ্ন ততক্ষণ আছে, এবং জীবন যতক্ষণ আছে হ্যালো ইট 920 ততক্ষণ আছে, কারণ হ্যালো ইট 920 মানেই হচ্ছে জীবনের গল্প। ইজাকের গল্প এখানে শেষ হচ্ছে প্রার্থনা করে, উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে ইসাকের মতো ভুলে যেন কেউ না পা বাড়ায়, এবং যারা এরকম বিপদে আছে তাদেরকে আল্লাহ বাংলার মাটিতে সহি সালামতে তুমি ফিরিয়ে নিয়ে আসো। আমরা ইসাকের গল্প শেষ করছি, কিন্তু হ্যালো ইট 920 এখানে শেষ হচ্ছে না, আমরা একটু পরে ফিরে আসবো। গত সপ্তাহের যে আলামিন এসেছিল এখানে এবং আলামিনের জীবনের গল্প শোনার পরে কে কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেটা নিয়ে যাবার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ফেসবুকের হ্যালো ইট 920 পেজের মেম্বার হয়ে যাবেন। একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
গাইরো সীমানার পাহাড়ের ওপারে দিশি রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি শুনি, গান পিতে শুনি আমি বুঝিতে না পারি, চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি, চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, নিশি রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি ধ্বনি শুনি, হতে পারে কোনো যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের ভুকু ফাঁকা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশি রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি শুনি, শেষ হলো কোন যুবতীর শোক ভরা কথা, শেষ হলো কোন ঠাকুমার বলা রূপ কথা, শেষ হলো কোন কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশি রাত্রির ধ্বনি শুনি, ধ্বনি শুনি, ধ্বনি শুনি, মোর কালো চুলে সকালের সোনালি রোদ পড়ে, চোখের পাতায় লেগে থাকা কুয়া সাজায় শুরে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে, আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, মানব সাগরের কোলাহল শুনি, নতুন দিনের যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নতুন দিনের যেন পদধ্বনি শুনি,
নতুন দিনের প্রতিধ্বনি বা পদধ্বনি আমরা যেটাই বলি না কেন সেটা আমরা সবসময় শুনতে চাই, কিন্তু সেটা শোনার জন্য যে পদধ্বনি বা যে পা সে পা দেশ কাল সময় পাত্র ভেবে পাহাড় ডিঙিয়ে যে গল্প আমাদেরকে আজকে শোনালো সেটা কি আমাদের আসলে নতুন দিনের কথা শোনায়। আমরা বারবারই বলছিলাম গল্পের মাঝখানে যে যে সময়টাকে আমরা পেয়েছি যে অদ্ভুত রকমের একটা সময়, এবং সেই বাংলাদেশ দেখেন আজকে যখন আমাদের বিশ্বমন্দার সময়টা আমরা পার করলাম, তখন কিন্তু আমরা বিশ্বমন্দায় তেমন একটা মন্দা সময় পার করিনি। তার পেছনের অন্যতম কারণ হচ্ছে হলো এই যে বিদেশে যে মানুষগুলো যান মায়ের বুক খালি করে, সবাই কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে বৈদেশিক মুদ্রা পাঠান, এবং সেই বৈদেশিক মুদ্রার উপরে আমাদের শক্ত অর্থনীতির ভিত রচিত হয়। তাদের মধ্য থেকে একজন যুবকের কাহিনী আজকে আমরা শুনেছি, এবং সেটা নিঃসন্দেহে অনেক বেশি নিদারুণ। আমরা বলছি না সবার অবস্থা এরকম, কিন্তু যাদের অবস্থা এরকম হচ্ছে তাদেরকে আমরা কিভাবে এই পথ থেকে
বন্ধ করতে পারি, সেটাই এখন ভাবার বিষয়। অনেক অনেক কমেন্টস আমি পেয়েছি, এত কমেন্টস পড়ে আসলে শেষ করা যাবে না। মাসুদ হাসান লিখেছে, দাদা আমার কান্না আসছে তোমার কথা শুনে, জাহান্নাম কাকে বলে তুমি তা দেখে এসছো। সন্তোষ সকাল লিখেছে, কি প্রিয়া ভাই আজকের জীবনের গল্প শোনার জন্য আমি আমার বন্ধুদেরকে বলেছি, আমার অনেক খারাপ লাগলো যে দালাল জাত এত খারাপ এত অমানুষ, আগে জানতাম না, আমি আজকে ইসাকের জীবনের গল্প থেকে যেন বিরাট কিছু শিখলাম, আজকে জীবনের গল্প আমার কাছে বিরাট কিছু, বলার ভাষা নেই। রুবেল মাহমুদ আমাকে লিখেছে, আমি বিদেশে দেখেছি ইসাকের জীবনের মতো আরো লাখো বাঙালি আছে যারা এমন কষ্টে আছে, তাই এখনো সময় আছে, দয়া করে তাদের জীবন ফিরিয়ে আনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি দেশকর্তার কাছে। পুনম পাঠান লিখেছেন এরকম কথা, রুবেল মাহমুদ লিখেছেন, আরো অনেক অনেক বন্ধু লিখেছেন, আমরা আসলে সময় পাবো না এতটা পড়ার জন্য। আমরা গত সপ্তাহে একটি দুর্ধর্ষ জীবনের গল্প প্রচার করেছিলাম, একজন আত্মস্বীকৃত খুনি আলামিন এসে স্বীকার করেছিল যে আমি যে খুনগুলো করেছি এবং সেই খুনের পেছনে একজন খুনি হয়ে ওঠার গল্প আমরা প্রচার করেছিলাম। আমাদের হ্যালো ইট 920 বছর পূর্তিতে গল্প প্রচার করবার পর যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, লাখ লাখ ফোন আমাদের এখানে এসছে, ফেসবুকের কমেন্টস গুলো আপনারা দেখেছেন এবং প্রত্যেকটি ফোনেই ছিল বিভিন্ন রকমের কথাবার্তা। এই মুহূর্তে শাকিল আমার সাথে রয়েছে, বিশেষ করে অফিসে আমাদের যেসব ঘটনাগুলো ঘটে থাকে সব গল্প প্রচার করার পর আমি একটু ওর কাছ থেকে ছোট্ট করে জানতে চাইবো, শাকিল আলামিনের গল্প প্রচার হওয়ার পরে তুমি কি দেখলে, মানে অফিসে কি ধরনের প্রতিক্রিয়া ছিল, আমাদের বিভিন্ন যারা লিসনার আসেন সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন।
আলামিনের গল্প প্রচার হওয়ার পরে যেটি হয়েছে যে গত এক সপ্তাহ ধরে এবং এই সাতটা দিন ধরে প্রত্যেক দিনই মানে দলে দলে লোকজন এসছে, তারা হচ্ছে আলামিনের সাথে দেখা করতে চায়। আর যেটা বলি যে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে 9115668, এই নাম্বারে এত পরিমাণে ফোন এসছে, মানে আমি আগে যতগুলো গল্প প্রচার হয়েছে এত ফোন আলামিনের জন্য এত পরিমাণে ফোন এসছে এবং আলামিনকে নিয়ে লোকজনের যে উৎসাহ, এবং আমি একটা জিনিস এই জায়গাটাতে দেখেছি যে তারা, হ্যাঁ তারা আমাদের হ্যালিক ইন্টুজিরকে শুভেচ্ছা জানিয়েছে, এই ব্যাপারগুলো আমরা সবসময় এড়িয়ে যাই, পেয়ে থাকি তারপরে এড়িয়ে যাই, কিন্তু আলামিনের জন্য তাদের যে শুভকামনা, আলামিন এখন
আমি হঠাৎ করে দেখছিলাম যে ইন্টারমিডিয়েটে পড়ো একটা কি বলে আমাদের শ্রোতা এখানে এসছেন, তুমি বলছিলে একটু আগে যে এসে সে আলামিনকে একবারের জন্য হলো দেখতে চায়, বেশ কয়েকজন মেয়ে এসছে তারা বিয়ে করতে চায়।
হ্যাঁ, এবং মানে এই যে সরাসরি বলা, মানে আলামিন বলেছিল যে আমি কি ভালো পথে ফিরে আসতে পারবো কিনা, তার একটা ইয়ে ছিল, তো একটা মেয়ে এসে বসে আছে, মানে পাঁচ দিন ধরে এসছে সবাই, অনেকগুলো মেয়ে এসছে যারা সরাসরি এসে মানে সেই তারা কি বলে যে লাজ লজ্জা ভুলে গিয়ে বলে ফেলেছে, ভাইয়া আমি খুব দ্রুত বলি যে আমি আসলে ওকে বিয়ে করতে চাই, জীবন সঙ্গী হিসেবে পেতে চাই, তার জীবন সঙ্গিনী হতে চাই, এইভাবে বলেছে। এবং ফোন করে করে যারা বলেছে ভাইয়া, মানে তারা একটা হাসির ব্যাপারও ঘটেছে এর মধ্যে, যে একজন তো এসে বলতেছে ভাইয়া কিবরিয়া ভাইকে নিয়ে আপনারা কি জেলে গেছেন কিনা, মানে আলামিনের সাথে, এবং আলামিনকে আমরা কি কোথাও জেলে দিয়ে দিয়েছি কিনা, এবং তাকে যাতে না দিই, আমরা কোনো জেলখানাতে যেন না পাঠাই, সেই জন্য তারা হাজারো অনুরোধ করেছে,
রিকোয়েস্ট করেছে। অনেক ধন্যবাদ শাকিল, আমরা এই ধরনের প্রতিক্রিয়া পেয়েছি আপনাদের কাছ থেকে, এবং এই গল্পটি ছিল আমাদের বছর পূর্তি উপলক্ষে গল্প, এবং আমাদের আসলে মূল মোটো যেটা ছিল যে একজন আত্মস্বীকৃত খুনি সে স্বীকার করছে যে হ্যাঁ আমি অপরাধী এবং আমার বিচার হওয়া উচিত, এই যে বিবেকের তারণা বোধ, এই তারণা বোধটি হচ্ছে হ্যালো ইট 920 সাকসেস। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের ভালো মন্দ চিন্তা করেছেন, বিভিন্ন রকমের কমেন্টস পেয়েছেন এবং বিভিন্ন রকমের কমেন্টস পাঠিয়েছেন তাদেরকে। আমরা চলুন বেশ কয়েকটি কমেন্টস একটু শুনি, এবং আমরা আবারও বলতে চাই যে আলামিনের বিচার হোক, এবং আলামিনকে আলামিন নিজেরও চায় আলামিনের বিচার হোক, ওই জায়গাটিতে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু আলামিনের মতো আরেকটি আলামিন যেন বাংলাদেশে জন্ম না হয় সেই জায়গাটির জন্য হ্যালো ইট 920 সবসময় কাজ করে যাবে এবং কাজ করছে। আলামিন সম্পর্কে কে কি বলেছেন অল্প করে আমরা একটু শুনি।
হ্যালো ইট 920,
আমার নাম আলমগীর হোসেন, আমার সৈন্য মাটি আছে, গতকালকের আলামিন ভাই সে এখন ভালো হতে যাচ্ছে, তার প্রতি কংগ্রেচুলেশন জানাই, সে ভালো হওয়াতে আমি তাকে যে কোনো হেল্প করতে পারি এবং এবিসিএডি এর মাধ্যমে আমি তার সাথে যোগাযোগ করতে চাই, সে যেন ভালো হতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারে, সেজন্য আমি মঙ্গল কামনা করি।
আমার নাম মোহাম্মদ আশরাফুল, নারায়ণগঞ্জ মডেল ডিকে বিডেল থেকে। কিবরিয়া ভাই কি বলবো, আপনি যে লোকটাকে সেলুট করলেন যে আলামিন ভাই, আপনার পর দ্বিতীয় স্থানে আমি তাকে সেলুট করলাম, সে এত অপরাধ করে আসার পরও সে যে সাহস নিয়ে এখানে এসেছে তাকে ধন্য মনে করি আমরা। আমি অনেকদিন জবৎ শুনি কিন্তু লাস্ট মোমেন্টে এফেক্টটা এরকম হবে কখনো ভাবিনি, তাকে যদি কখনো ধরাও হয় তার শাস্তি হোক আমিও চাই, কিন্তু তার শাস্তিটা সেভাবে দেখানো যেন হয় আমি এটাই আশা করি।
হ্যালো, আমি আইরিন, আমার ফোন নাম্বার গত সপ্তাহে যে আলামিনকে অতিথি হিসেবে আনা হয়েছিল আমি তার সাথে যোগাযোগ করতেছি, আমার তার কথা শুনে তার প্রচুর ভালো লাগছে,
আমি নুরিয়া শারমিন তার ফোন নাম্বার আলামিন ভাইয়ের পারিবারিক অস্তিত্ব অনাদরই তাকে তৈরি করেছে সন্তোষ আন্দোলন। তার নাম শুনে গ্রামের শীতল মাটিও যেন শক্ত পাখিদের রূপ ধারণ করতো। কিভাবে আপনি তাই বলে থাকেন, জীবন নাটক থেকে অনেক অনেক বেশি নাটক, কিন্তু এসব ভয়ানক বিস্তর কাহিনী শুধু টিভি নাটক বা সিনেমাতেই সৃষ্টিত, সে সমস্ত নাটকও যে মানুষের জীবন স্পর্শ করে যেতে পারে তা সত্যি আপনার ভাবনার বাইরে। তবুও আমি বলতে চাই, মানুষ যখন দূর করে তখন কিন্তু সে বোঝে না অশুভ কোনো তেজ বাস্তবের কারণেই তাকে দুই পথে আগাতে সাহায্য করে। তাই বলে যে মানুষটি তার ভুল বুঝতে পেরে নিজেকে দোষী ও পাপী বলে স্বীকার করে, তবে কি আমরা তাকে সাহায্য করতে পারি না?
আমি যাকে বলছিলাম, আমি গত এপিসোডে আলামিনের কাহিনীটা শুনেছি, তো আমি চাই সে ভালো পথে আসুক, আমি তাকে হেল্প করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি হিম, আপনারা যদি আমাকে সাহায্য করেন আমি তার জীবন সঙ্গী হতে রাজি আছি এবং তাকে ভালো পথে আনার জন্য আমি চেষ্টা করতে চাই। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ হেল্প মি।
আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি গাজীপুর থেকে বলছি। আলামিন ভাইয়ের যে ব্যাপারটা, ও তো প্রথমে এরকম ছিল না, সে একটা ভালো ছেলে ছিল। আমি মনে করি যে সে সন্ত্রাসী হওয়ার পিছনে তার বাবা মা পুরোটাই জড়িত। আমি তার শুধু দোষী করবো না, সাথে তার বাবা মাকেও দোষী করবো। আর একটা জিনিস, আমি আমার জীবনে বাস্তব জীবনে যদি কোনো ডাক্তার তোর কাছে সত্য কথা বলে, আর দ্বিতীয়ত আমি দেখলাম যে এবিসি রেডিওতে একটা সন্ত্রাসী এসে এরকম করে সত্য কথা বললো, তো শুধু সিডিয়া ভাইকে না, তার সাথে তার কলা কৌশলী সকলকেই ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য।
পথে চলে আমার মন,
আমরা এই গানটির মধ্য দিয়ে আহ্বান করছি আপনাদের সবাইকে এবং একটা মেসেজ দিতে চাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রোমো, আলামিন ছিল আমাদের জন্য অনেক 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 বড় একটি জীবনের গল্পের অনেক অনেক বড় একটি অধ্যায়, এবং এই অধ্যায়ের মধ্য দিয়ে নতুন একটি অনুষ্ঠানের জন্ম হতে যাচ্ছে এবিসি রেডিওতে। যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 কথা বন্ধু কিবরিয়া চলে আসবে তার টিম নিয়ে। সত্যের আসনে থাকবেন একজন নতুন অতিথি, সত্যের মঞ্চে আলোকিত করবেন তিনি। সত্য বলার সাহস নিয়ে যে মানুষজন আসেন আমাদের কাছে, তাদের মধ্যে থেকে একজন সে আসন আলোকিত করবেন। যাহা বলিব সত্য বলিব, সে অনুষ্ঠানটি শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও। আগামী বুধবার আর জি কি বিয়া, শাকিল, সফরিন, লোবান পুরো টিমের সাথে আপনার কথা হবে। অনেক অনেক ভালো থাকবেন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকবেন। শুভরাত্রি। Thank you.
কেনে প্রেম রতন সত্যব সুপথে চল করে আমার মন সত্যব সুপথে চল করে
This track was downloaded from FusionBD.com.